This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ
খুব সুন্দর আজকের ওয়েদারটা, তাই না? খুব চমৎকার। আসলে কয়েকদিন ধরে খুব চমৎকার একটা ওয়েদার যাচ্ছে, আর শীত আসি আসি করছে। ও খুবই রোমান্টিক ওয়েদার, এন্ড খুব চমৎকার একটা সিজন আসছে। আমার খুব প্রিয় ঋতু শীত, কি যে মজা হবে। এন্ড এই মজায় মজায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধু ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। মেঘলা আছি আপনার সাথে এই মুহূর্তে, এবং অনেক বন্ধুই অলরেডি জয়েন করে ফেলেছেন আমাদের সাথে ফেসবুকে এবং এসএমএস করছেন অনেকে। কিন্তু যারা এখনো জানেন না কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে এবং এসএমএস করবার নিয়মটা কি এবং ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটাও বাকি, সবকিছুই জানিয়ে দিচ্ছি একে একে। নিয়মটা আপনার জন্য, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে, যত খুশি ততবার। আর যে সমস্ত বন্ধুরা আছেন, আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান ভালোবাসার গল্প, জীবনের গল্প, যে কোনো কিছু হতে পারে, সাকসেস হতে পারে, সুখ দুঃখ মেলানো, অনেক কিছু হতে পারে, তো চলে আসুন আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করুন নির্দ্বিধায়। আর সেজন্য আপনাকে বলছি যা করতে হবে সেটা হচ্ছে এসএমএস, এসএমএস এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকাটি লিখবেন এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে, যত খুশি ততবার। অ্যান্ড ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4 Dhaka FM, and already আমরা এখান থেকে একটি পোস্ট আপলোড করে দিয়েছি ভালোবাসার বাংলাদেশের, এবং অনেক বন্ধু সেখানে লাইক করছেন এন্ড কমেন্ট করছেন। সো বন্ধু, আপনাকেও রিকোয়েস্ট করছি যে সেখান থেকে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যেখানে বন্ধু দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে মানে 91,000 প্লাস, যে পেজে দেখবেন সেটি কিন্তু ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তারপরও আরেকবার বলছি কিভাবে আপনি খুঁজে পাবেন পেজটি, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা FM এর পেজটি চলে আসবে। আর ওই যে বললাম লাইকিং এর পরিমাণ হচ্ছে 91,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, এখানে আমরা যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে আপনি লাইক করুন এবং কমেন্ট করুন, এবং চাইলে শেয়ারও করতে পারেন যত খুশি ততবার। আর বন্ধু, যে মানুষটির জন্য এত আকাঙ্ক্ষা, এত উদ্দীপনা, এত কিছু মানে এত SMS এর ঝড়, এত কমেন্টের ঝড়, সেই মানুষটি গুরু হিতেশম যথাসময়ে উপস্থিত হবেন আজকে আমাদের স্টুডিওতে, এবং ওয়েলকাম করে নিব। এখনই করে নিব কিনা সেটাই ভাবছি, কারণ সবসময় তো একটু অপেক্ষা করাই বন্ধুদেরকে। সো দেখি বন্ধুরা কি মনে করে, কি চায়। এখনই ওয়েলকাম করলে তো নিশ্চয়ই বন্ধুরা অনেক খুশি হয়ে যাবে, বাট আমি নিজেই বুঝতে পারছি না ওয়েলকাম কি করবো এখন। এনিওয়ে, ইটস টাইম টু ওয়েলকাম গুরু এহতেশাম।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এই কথাটা যতবার বলি, যেভাবেই বলি না কেন, ততবার আবেগে চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে ভালোবাসার ফেরিওয়ালা তোমাদের কাছে উপস্থিত বন্ধু। তোমাদের সকলের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রার্থনা, সবার জন্য দোয়া করি। 90.4 এর নেটওয়ার্ক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে, সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। যদিও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনার ভেতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। একজন বদরুল অথবা একজন খাদিজা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজ কিভাবে তার অস্থিরতায় চারপাশকে ঘিরে রেখেছে। আমরা তো কখনোই এরকম ছিলাম না, কখনোই আমাদের বাঙালিয়ানার মধ্যে কখনো এইরকম রূপ তো কখনো ছিল না। বহির্বিশ্ব থেকে যখন কেউ আমাদের দেশটারে দেখতে এসেছে, যাওয়ার সময় বলে গেছে যে ফুল অফ লাইভ হচ্ছে এই বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্য না দেখলেও শুধুমাত্র বাংলাদেশের মানুষকে দেখবার জন্য হলেও এদেশে আসা উচিত। হাজারো বছরের পথ পরিক্রমায় পাওয়া এই বাঙালি সংস্কৃতি, এই বাঙালিয়ানা, এই বাঙালি জাতি, এরকম অনুভূতি তো কখনোই আমাদের মাঝে ছিল না, কখনোই এরকম কিছু আমরা দেখিনি যে একজনকে একেবারে নৃশংসভাবে দিনের আলোতে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে, আরেকজন মানুষ সেটিকে বাধা না দিয়ে হয়তো সে ভিডিও বা সেলফি তোলায় ব্যস্ত হচ্ছে, এরকম সিচুয়েশন কখনোই ছিল না। সমস্ত ঘৃণা দূরে থাক, ভালোবাসার মানুষগুলো আবার জয়োৎসব করুক, সবাই একসাথে একজোট হয়ে পরস্পরকে বলুক ম্যাজিক্যাল সে তিনটি শব্দের জাদুকরী সেই বাক্যটা, আমি তোমাকে ভালোবাসি বন্ধু, যার মধ্যে কোন রকমের নোংরামি থাকবে না, শুধুই ভালোবাসা। কিছু ফোন কল নিতে চাই লিসনার্স আওয়ারে, যেহেতু আমরা লিসনার্স আওয়ারের সময়টা একটু সংক্ষিপ্ত করব, গেস্টকে নিয়ে কথা বলার বহু ব্যাপার থাকে, সেই কারণে আমরা এখন ফোনে চলে যাচ্ছি, যত তাড়াতাড়ি আমি গেস্টের কাছে ফিরে আসতে পারি সেই প্রতীক্ষায়। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি সৌরভ, চিরগঞ্জ থেকে।
সৌরভ, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। সৌরভ, আপনাকে ভালোবাসার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। এই অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো ফিডব্যাক দেওয়ার থাকে।
হ্যালো।
জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন।
আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি সৌরভ, আপনার রেডিও।
হ্যালো।
জি, আমি শুনতে পাচ্ছি, আপনার রেডিওর ভলিউমটা কমিয়ে দিন।
রেডিওর ভলিউম তো কমিয়ে দিয়েছি।
জি, হ্যালো, আমি শুনতে পাচ্ছি সৌরভ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে?
হ্যালো।
জি, আমি শুনতে পাচ্ছি।
হ্যালো,
আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, কেমন আছেন আপনি?
জি, ভালো আছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে, কেমন আছেন আপনি?
আমি অনেক ভালো আছি, আজকে আপনার সাথে কথা বলতে পেরে আমার অনেক ভালো লাগছে গুরু।
আমারও ভালো লাগছে, বাট কার সাথে কথা বলে ভালো লাগছে তার নামটা একটু জানতে চাই।
আমি মিল্টন। আমি আপনার অনুষ্ঠান অনেকদিন ধরে শুনি গুরু, কিন্তু আপনাকে কখনো লাইনে পাই না,
সেই জন্যই তো আমি এতে সামনে এতদিন এত বেশি আনফরচুনেট ছিলাম। ফাইনালি মিল্টন কে পাওয়া গেছে আজ। মিল্টন কোথেকে বলছেন? মিল্টন, ফোন ড্রপ, নেক্সট ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো।
জি, আসসালামু আলাইকুম।
হ্যালো।
জি, আসসালামু আলাইকুম।
আদাব।
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যাঁ, আদাব।
আজাদ বলছেন নাকি? আদাব, আদাব, ইয়া আদাব, আদাব, কে বলছেন, কোথেকে বলছেন? রংপুর থেকে। স্বাগত জানাচ্ছি আপনাকে, পুরো নামটা আপনার শুনতে পাইনি এখনো।
শিব বাবু দাস।
আচ্ছা, দিলীপ বাবু দাস, রাইট?
না না, সরি, শিব বাবু দাস।
আচ্ছা আচ্ছা, আপনার যতটুকু ভালো লাগা নিয়ে শুরু হয়, বিজয়াতে কিন্তু ঠিক সেরকম কষ্ট দিয়েই মা চলে যান, সবাই সবার কষ্টগুলো নিজের করে নিয়ে সবাইকে আনন্দের সাগরে ভাসিয়ে দিয়ে। জি, আপনি কি আছেন? আছেন আপনি? আহা, ঘন্টা ড্রপ, বাট আবারও এক বছরের অপেক্ষা।
একটা ফোন কল আছে।
জি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন?
জি ভালো আছি। কে বলছেন?
আমি লালমিয়ার থেকে আনিস বলছি।
আনিস কেমন আছেন?
জি গুরু, আমি আপনাদের অনেকদিন থেকে শুনি, প্লাস আজকে আমরা কয়েকজন শুনছি এখানে।
ওকে, কে কে আছে একটু পরিচয় করিয়ে দিন।
জি, এখানে আনোয়ারুল আছে, আমার ছোট ভাই, রাশিদুল আছে, আমি আছি।
ওকে, আনিস, দেন আনোয়ারুল এবং রাশিদুল। আনোয়ারুল কি আপনার ইমিডিয়েট ছোট ভাই?
না না, রাশিদুল আমার ইমিডিয়েট ছোট ভাই।
রাশিদুল ইমিডিয়েট ছোট ভাই, কত বছরের ছোট?
ও আমার 4 বছর ছোট।
রাশিদুল ভাগ্যবান যে আপনি 4 বছরের ছোটর পরে ওকে এক্সেস দিয়েছেন একসাথে থাকবার। আমার বড় ভাই তো আমাকে পানিশমেন্ট দিত, তারপরে কে পাশে রাখত।
প্রোগ্রাম
যেন কারো ক্ষতির কারণ না হয়, পড়ালেখারও ক্ষতির কারণ না হয়, সেইটা একটু খেয়াল রাখবে। এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো আনিস, আনোয়ারুল, রাশিদুল সবার জন্য। সবাই অনেক ভালো থাকুক, জীবনটাকে বড় করে বাঁচুক। থ্যাংক ইউ। কথা বলছিল আনিস লালমনিরহাট থেকে। নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যাঁ গুরু, আমি গাইবান্ধ থেকে বলছি।
কি নাম?
হ্যাঁ গুরু, আমি গাইবান্ধ থেকে বলছি।
নাম কি?
স্বাধীন বলছি।
স্বাধীন, মন খারাপ নাকি কোনো কারণে?
না গুরু, এখন শুয়ে আছি তো।
ও আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো দিক যে আমার প্রোগ্রাম শুরু হতে হতেই পুরো দস্তুর ঘুম না চলে আসে।
হ্যাঁ গুরু, আমি আপনার সাথে কথা বলবো বলবো বলে কথা বলা হয় না।
ঠিক আছে, আজ কথা হলো, এখন স্বাধীন একদম নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো ভাই।
বাট হ্যাঁ গুরু, আপনি ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, বাট যারা রাত জাগা পাখি আছে তাদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যে। স্বাধীন অনেক ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। দ্য লাস্ট ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যাঁ গুরু ভাই, আমি খুলনা থেকে বলছিলাম।
কি নাম?
আমার নাম মোহাম্মদ রুবেল।
ওকে রুবেল ভাই, আমাদের অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো ফিডব্যাক দেওয়ার থাকে।
হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান আমি নিয়মিত প্রত্যেক বৃহস্পতিবারে শুনি, ব্যবসা করি তো, তো আজকের দোকান মনে করেন 5 মিনিট আগে চলে আসছে বাসায়।
জি,
আপনাদের অনুষ্ঠান শোনার জন্য।
জি, আপনাদের এইসব ভালোবাসায় আমাদের কোনো প্রেরণা জাগায় রুবেল ভাই, যাতে করে আমরা অনুষ্ঠানটাকে বছরের পর বছর চালিয়ে নিয়ে যাচ্ছি।
আপনার সঙ্গে কথা বলার জন্য অনেক চেষ্টা করছি গুরু ভাই, কিন্তু কোনো হলে লাইন পাই না।
এটা একটা লিমিটেশন, বাট বিশ্বাস করেন আমার তো মন চায় যে কত বেশি সম্ভব আপনাদের সাথে আমি কথা বলতে পারি, যোগাযোগ রাখতে পারি, কিন্তু প্রোগ্রামের ফরম্যাটের জন্যই লাইনটা কেটে গেছে। প্রোগ্রামের ফরম্যাটের জন্য আমরা চাইলেও বেশিক্ষণ আমাদের এই কথোপকথন দীর্ঘায়িত করতে পারি না, আমরা চলে যাব গেস্টের কাছে। কেন জানি রুবেলের জন্য বলতে মন চাচ্ছে। কি বলছিল? এগুলো হচ্ছে ভালোবাসা মেঘনা, যে তোর হাসির কণ্ঠ শুনবার জন্য 5 মিনিট আগে দোকান বন্ধ করেছে। মিলিয়ন ডলারের সেই লাস্যময় হাস্যময় হাসিটা দিয়ে দিতাম এগুলা। ইট সাউন্ডস প্রিটি গুড, যেমন হেসেছিলি এখন থেকে প্রায় 25 বছর আগে।
ঠিক ওরকমই আছে,
ওরকমই আছে।
আমি নস্টালজিক হয়ে যাচ্ছি।
ওকে, এবং রুবেলের জন্য আরেকবার আমার সেই চিরচেনা কণ্ঠস্বর, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। ওকে, দেন দ্য টাইম ফর ওয়েলকামিং দ্য গেস্ট।
তবে তার আগে আমি একটু সময় চেয়ে নেব, কারণ অনেক আমার একটু বিরতি দিতেই হবে। ওকে, একটা বিরতির সময় হয়েছে, বিরতি আমার চাই আর বন্ধু। আর বিরতিতে যাবার আগে বলে দিতে চাই নিয়মগুলো একে একে আরো একবার, যে কিভাবে কানেক্টেড হবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যারা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান আপনার জীবনের গল্প, আসতে পারেন খুব সহজেই SMS করে। SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি বিশেষভাবে উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি জানিয়ে দিচ্ছি আপনাকে, www.facebook.com/90.4dhakafm। সো এই লিঙ্কটি আপনি যেভাবে খুঁজে পাবেন, এই পেজটি যেভাবে খুঁজে পাবেন, সেটি আমি সবসময় বলি আর একবার বলছি, বলেই বিরতিতে যাব। এবং সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা FM এর পেজটি পেয়ে যাবেন এবং দেখবেন যেখানে লাইকিং এর পরিমাণ হচ্ছে 91,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, আপনাকে রিকোয়েস্ট করব বরাবরের মতো যে এই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। এবং আমরা যে আজকে পোস্ট আপলোড করেছি আমাদের পেজে, সেখান থেকে বন্ধু লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন, যত খুশি ততবার। আপনারই অপেক্ষায় যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি।
ভালো লাগে, ভালো লাগে,
ঘুম এসে গেল
সেই সুর শিশা।
ভালো লাগায় পার্থক্য থাকবেই, তাই তো রুচি ডাল ভাজা এখন ক্লাসিক মশলা আর বারবিকিউ এর দুই দারুণ ফ্লেভারে। রুচি ডাল ভাজা, ভালো লাগা গ্যারান্টেড। একটি স্কোয়ার পণ্য।
যারে পাই কাছে তারে বলি ডেকে ডেকে, দেখো ভাই কই পাই ভালো এর থেকে।
কারো প্রয়োজন শুধুই সকালে এই একটাই,
আসেন আসেন।
কারো প্রয়োজন বিকেলের আতিথেয়তায়।
কই গো, সবাই বসে আছে তো।
সবাই মিলে জাগবে সারা রাত, প্রয়োজন যেমনই হোক সবার লাইফটা ভরপুর রাখতে প্রয়োজন অনুযায়ী আয়োজনে এখন ইস্পাহানি মির্জাপুর পাচ্ছেন 10, 50 ও 100 গ্রামের সাশ্রয়ী প্যাকেজ। জামানি, লাইফটা ভরপুর, জামানি ইস্পাহানি মির্জাপুর।
এই শোনো না, বোনাস পেলেই কিন্তু একটা ফ্রিজ
হবে,
তারপর ওয়াশিং মেশিন,
তার আগে একটা স্মার্ট টিভি,
প্রমোশন পেয়ে কিন্তু এসিটা।
হ্যাঁ হ্যাঁ, একদিন সব হবে।
কোনো একদিন নয়, একদিনেই সব হবে। এখন স্যামসাং হাউসফুল অফারে যে কোনো স্যামসাং স্মার্টফোন বা ট্যাব কিনে প্রতি সপ্তাহে জিতে নিন স্যামসাং টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার সহ হোম অ্যাপ্লায়েন্স সেট। এছাড়াও 10,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং রবি দিচ্ছে 6,500 টাকা সমূলের বোনাস। বিস্তারিত পত্রিকায়।
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নায়িকা হব, সবাই আমাকে দেখবে সিরিয়াল নেবে। আমার শহরটা ছোট ছিল কিন্তু স্বপ্নটা না। সেই স্বপ্নের পথে হাঁটতে গিয়ে হোঁচট খেয়েছি কতবার, কতবার শুনেছি
মেয়ে মানুষ এত রাতে বাইরে কি, রাত 11টার পরে দরজা বন্ধ।
কতজন বলেছে
ছবি ভালো কিন্তু উপর উঠতে গেলে ছাড় দিতে হবে,
কিন্তু ছাড় আমি দিইনি এক চুলো।
ঠিক তোমার মতো এক চুলো ছাড় দেয় না জুঁই। ফ্রেশ কোকোনাট মিল্ক থেকে তৈরি এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুঁই, চুলের যত্নে, আর এক চুলো ছাড় নয়।
ওয়েক আপ বাংলাদেশ, জেলটা মোবাইল কুইজ কনটেস্ট।
ডিয়ার লিসেনার্স, কুইজে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি জেলটা Q20 স্মার্ট মোবাইল ফোন। ওয়েক আপ বাংলাদেশ জেলটা মোবাইল কুইজ কন্টেস্টে এবারের প্রশ্ন, ঘেটুপুত্র কমলা এই চলচ্চিত্রের পরিচালককে? অপশন এ হুমায়ুন আহমেদ, অপশন বি তৌকির আহমেদ। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেয়া হবে
Zelta Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4GB ROM. Zelta Mobile, sharing minds.
আজকে গেস্টের জন্য রান্নাটা কিন্তু আমি একাই করব।
পাগল তুমি, এতগুলো গেস্টের রান্না কি ভেবেছো? দুদিন ডাল ডিম রান্নার এক্সপিরিয়েন্স নিয়ে রোস্ট কাবাব বিরিয়ানি সব রেধে ফেলতে পারবে।
আরে চিন্তাই করো না, রাধুনি রেডিমিক্স আছে না?
খাঁটি মানের সব মশলা পরিমাণ মতো থাকায় রাধুনি রেডিমিক্স দিয়ে ঝটপট সুস্বাদু রান্না এখন সহজেই সম্ভব।
ভাবে দারুণ রান্না কে রেখেছে জানো? কে?
মাই ডিয়ারেস্ট হাজবেন্ড।
তাহলে খুয়াও।
রাধুনি রেডিমিক্স থাকলে এখন সবাই এক্সপার্ট। রাধুনি রেডিমিক্স, সহজেই সুস্বাদ, একটি স্কোয়ার পণ্য।
যারে পাই কাছে তারে বলি ডেকে ডেকে, দেখো ভাই কই পাই ভালো এর থেকে। জেসিবির সাথে রবিনে এক্সপিরিয়েন্স ফর দ্য পার্টি লাইফ পুরা সেক, সাথে আছে টক টাইম আরো কত কিছু, যত বলি গল্প বাকি থাকে কিছু।
ইন্টারনেটে চান বেশি বেশি, তাদের জন্য রবি দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের নির্দিষ্ট হ্যান্ডসেট গুলোতে 6,500 টাকা সমমূল্যের বোনাস। আরো থাকছে টার্বো স্পিড টেকনোলজি যা ফোনকে করবে আরো ফাস্ট। জ্বলে উঠুন আপন শক্তিতে রবি।
সাধারণ ডাইপারের তুলনায় সুপারমম ডাইপার 80% বেশি শোষণক্ষম, তাই সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে আর বাবুকে শুকনো হাসি খুশি রাখতে বেছে নিন সব থেকে সেরা সুপারমম ডাইপার। সুপারমম, একটি স্কোয়ার পণ্য।
এই শোনো না, বোনাস পেলেই কিন্তু একটা ফ্রিজ
হবে,
তারপর ওয়াশিং মেশিন,
তার আগে একটা স্মার্ট টিভি,
প্রমোশন পেয়ে কিন্তু এসিটা,
হ্যাঁ হ্যাঁ একদিন সব হবে।
কোনো একদিন নয়, একদিনেই সব হবে। এখন স্যামসাং হাউসফুল অফারে যে কোনো স্যামসাং স্মার্টফোন বা ট্যাব কিনে প্রতি সপ্তাহে জিতে নিন স্যামসাং টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার সহ হোম অ্যাপ্লায়েন্স সেট। এছাড়াও 10,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং রবি দিচ্ছে 6,500 টাকা সমূলের বোনাস। বিস্তারিত পত্রিকায়।
Wake up Bangladesh, Zelda Mobile Quiz Contest.
ডিয়ার লিসেনার্স, কুইজে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি জেলটা Q20 স্মার্ট মোবাইল ফোন। ওয়েক আপ বাংলাদেশ জেলটা মোবাইল কুইজ কন্টেস্টে এবারের প্রশ্ন, ঘেটুপুত্র কমলা এই চলচ্চিত্রের পরিচালককে? অপশন এ হুমায়ুন আহমেদ, অপশন বি তৌকির আহমেদ। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেয়া হবে
Zelta Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4GB ROM. Zelta Mobile, sharing minds.
এই ঠিক করেছো, আমাকে অ্যানিভার্সারিতে কিভাবে সারপ্রাইজ দেবে?
একটা আইফোন দেই
সত্যি, আর
এলইডি টিভি,
ওয়াও,
আর আমার জন্য
ডিএসএলআর ক্যামেরা,
ব্যাস
স্মার্টফোনও দেবো।
তুমি না আসলে সুইট। আচ্ছা গিফটগুলো অর্ডার করি। এই মামা, 5টা রুচি চানাচুর দিন তো, ঝাল 3টা আর বারবিকিউ 2টা।
ঠিক তাই, রুচি চানাচুর স্মার্ট সারপ্রাইজ লেখা যে কোনো প্যাকের ভেতরের কোড SMS করেই পেতে পারো প্রতিদিন মোবাইল রিচার্জ সহ স্মার্ট সব সারপ্রাইজ। রুচি চানাচুর, একটি স্কোয়ার পণ্য।
এই শোনো না, বোনাস পেলেই কিন্তু একটা ফ্রিজ
হবে,
তারপর ওয়াশিং মেশিন,
তার আগে একটা স্মার্ট টিভি,
প্রমোশন পেয়ে কিন্তু এসিটা,
হ্যাঁ হ্যাঁ একদিন সব হবে।
কোনো একদিন নয়, একদিনেই সব হবে। এখন স্যামসাং হাউসফুল অফারে যে কোনো স্যামসাং স্মার্টফোন বা ট্যাব কিনে প্রতি সপ্তাহে জিতে নিন স্যামসাং টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার সহ হোম অ্যাপ্লায়েন্স সেট। এছাড়াও 10,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং রবি দিচ্ছে 6,500 টাকা সমূল্যের বোনাস। বিস্তারিত পত্রিকায়।
ভালোবাসার বাংলাদেশ,
ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আপনি শুনছেন ঢাকা FM 90.4, দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। আর আমাদের এই অনুষ্ঠান তো চলছেই ভালোবাসার বাংলাদেশ। মেঘলা আছি, আছেন গুরু এতেশাম এবং আছেন আজকে আমাদের অতিথি বন্ধু বিথি, যার ছবি আমরা আপলোড করেছি, আংশিক ফটোগ্রাফ আপলোড করেছি ফেসবুকে। আর অনেক বন্ধুই কিন্তু আমাদেরকে টেক্সট করে যাচ্ছেন। সো বন্ধু, শুরুতেই আবার জানিয়ে দিই নিয়মগুলো কিভাবে কানেক্টেড হবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার লিঙ্কটি বলছি, www.facebook.com/90.4ঢাকা FM। আর এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে দি FM 90.4 লিখে সার্চ দিলেই পেজটি চলে আসবে আপনার সামনে। এবং যেখানে দেখবেন না লাইকিং এর পরিমাণ হচ্ছে 91,000+, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং অলরেডি একটা বন্ধু কিন্তু প্রশ্ন করেছেন, গালিব হাসান, যে আমি গালিব হাসান, আপনাদের সঠিক পেজ খুঁজে পাচ্ছি না, যদি এটি আপনাদের সঠিক পেজ হয় তবে দয়া করে আমাকে জানাবেন। অবশ্যই বন্ধু, আমাদের এই পেজটি একদম সঠিক, আপনি এখান থেকে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। এবং আমরা যে পোস্ট আপলোড করেছি আজকের ভালোবাসার বাংলাদেশে, সেই পোস্টে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন, যত খুশি ততবার। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান জীবনের গল্প, তারা কিন্তু আসতে পারেন খুব সহজেই SMS করে। SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি বিশেষভাবে উল্লেখ করবেন এবং পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে, যত খুশি ততবার। এবং অনেক টেক্সট আছে, কমেন্ট আছে, গুরুকে সাথে নিয়ে পড়তে চাই। ওকে, সো এই টোন আর চলবে না, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করে দিই। ওকে, আছেন আমাদের সাথে অর্পা এবং আছেন মোহাম্মদ বায়েজিদ আলম মামুন। লিখেছেন যে অন্যের দেওয়া কষ্ট সহ্য করা যায়, বাট কাছের মানুষের দেওয়া অবহেলা মেনে নেওয়া যায় না, তাই না গুরু? এরকমটাই কি হয়?
এটা খুবই স্বাভাবিক অ্যাকচুয়ালি। কাছের মানুষজনের কাছ থেকে এক্সপেকটেশনের লেভেলটাও তো অনেক বেশি থাকে,
রাইট?
যে কারণে হয়তো চাওয়া এবং পাওয়ার মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়, যখন অবহেলা নামের অবহেলার অ্যাকচুয়ালি কোনো সুযোগই নাই। হয়তো একটু কম ভালোবাসা মেনে নেওয়া যেতে পারে, বাট অবহেলার আসলে কোনো স্পেস নাই যেখানে ভালোবাসা উপস্থিত।
এক্স্যাক্টলি। আছেন আমাদের সাথে সার্ভার, লিখেছেন যে খুব কাছের পরিচিত মানুষগুলোই আপনাকে বেশি আঘাত দিবে, এটাই চরম সত্য এবং বাস্তবতা। গুরু কি বলেন?
সেটা ঠিক, কারণ ওদের যত কাছের তুমি মানাবে কোনো মানুষকে, যত কাছের তুমি কাউকে মনে করবে, এটা তো খুব স্বাভাবিক যে তোমার মনের সমস্ত চোরা পথগুলো সম্বন্ধে সে ওয়াকিবাল হবে। যখন সে সমস্ত চোরা পথগুলোর সম্বন্ধে ওয়াকিবাল থাকবে, তখন স্বাভাবিকভাবে তার পক্ষেই তোমাকে কষ্ট দেওয়াটা খুব স্বাভাবিক হবে। তো এই বিষয়টাকে ম্যানেজ করাটাও খুব সহজ, কারণ যাকে তুমি অনেক বেশি ভালোবাসো, যাকে তুমি এক্সেসটা দিয়েছো তোমার জীবনের সমস্ত চোরা পথে প্রবেশ করার, তাকে তুমি ক্ষমা করার মানসিকতাটা একটু বেশি রাখো।
চমৎকার। মালয়েশিয়া থেকে আছেন আমাদের সাথে মোহাম্মদ রাশেদ নীল, লিখেছেন যে গুরু আপনি সত্যিও অন্যতম অনন্য সাধারণ, আপনি যেন এমনটাই থাকতে পারেন সারা জীবন, এই কামনা।
দোয়া করো, মালয়েশিয়া থেকে রাশেদ না?
হ্যাঁ রাশেদ,
রাশেদ দোয়া করো, কথা ভালো বলতে পারা, অ্যাক্টিভিটিস ভালো করা, এটাতে একটু প্রচেষ্টা বা একটু এদিক সেদিক করলে করা যেতেই পারে, বাট ক্যারেক্টারিস্টিক্স যেন ভালো থাকে, ভালো রাখতে পারে, সেই দোয়াটা করো। এটা ভেরি টাফ, জীবনের শেষ ব্রেথ পর্যন্ত এটাকে মেনটেন করা। থ্যাংক ইউ ফর ইউর আপলিফটিং টেক্সট, থ্যাংক ইউ ফর ইউর প্রেজওয়ার্দি ওয়ার্ডস, থ্যাংক ইউ।
ওকে, আছেন এই মুহূর্তে মোহাম্মদ ইমরান খান, লিখেছেন যে গুরু কেমন আছেন, আজ মনটা খুব খারাপ অ্যান্ড টেনশনেও আছি বিকজ সামনে রাজশাহী অ্যাডমিশন ভার্সিটি টেস্ট। ওকে,
অল দ্য বেস্ট, দোয়া করি। রাজশাহী কিন্তু খুব, ভার্সিটি কিন্তু খুব দারুণ একটা ক্যাম্পাস, যদি ফাইনালি ভর্তি হও, স্পেশালি প্যারিস রোড, যেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। প্রথম প্রথম হয়তো প্রিয় মানুষজনকে ছেড়ে আসার জন্য কষ্ট পাবে, কিন্তু বিনা কারণে ওই রাস্তায় হাঁটাহাঁটি করলেই মন ভালো হয়ে যাবে, এত সুন্দর। সো অল দ্য বেস্ট।
ওকে, আচ্ছা নিশা জানতে চেয়েছেন যে গুরু আজকে কেমন ড্রেসে আছেন। আচ্ছা এই সম্পর্কে আমি বলতে চাই, আজকে আসতে আসতেই বলছিলাম গুরুকে যে আজকে মানে আসলে অনন্য, অসাধারণ লাগছে, খুবই খুবই চমৎকার, খুবই হ্যান্ডসাম লাগছে।
না এটা হয় না আসলে, আমি মেঘলা তুই জানিস যে জ্বরের ভিতর দিয়ে যাচ্ছি দুই তিন দিন,
রাইট,
এর জন্য ফুল স্লিভ শার্ট পরা বা একটু শুটেড বুটেড হয়ে আসার চেষ্টা করা। এই শিক্ষাটা নিয়েছি পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তির কাছ থেকে, জানিস
কে
পৃথিবীর ঘৃণিত ব্যক্তি কে কো দেখি, হিটলার।
হিটলার, ওকে,
সো ও যখন হিটলার দা ওটস পার্সোনালিটি, রাইট,
এক্স্যাক্টলি,
কিন্তু যখন পুরো জার্মানের পতন ঘটতেছে, যে কোনো সময় জার্মানির সাম্রাজ্য ধসে পড়বে, যে কোনো সময় হিটলার অ্যাটাক হতে পারে, ঠিক সেই সময় হিটলারের আশপাশের মানুষজন হিটলারকে ছেড়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সে নিজেকে পোশাক ভালোভাবে, ভালো পোশাক পরিচ্ছদ পরে, শুটেড বুটেড হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেছে, দিস মি দ্যাট লাভ হিটলার। তো ওর কাছে মানুষজন বলতেছে যে আপনি তো আর অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, চোখের সামনে আপনার এত বড় সাম্রাজ্য ধ্বংস হতে দেখছেন, সো এখন এরকম সাজাগুজা করার, এরকম এরকম শুটেড বুটেড হওয়ার এনার্জি পাচ্ছেন কোত্থেকে? তখন হিটলার প্রতিউত্তরে বলেছিল যে জার্মান জাতি এমনই এক জাতি যে জাতির প্রতিনিধিত্ব করি আমি, এ জাতি সহজে কারো কাছে হারতে জানে না, সো আমাকে যদি এসে দেখে ওরা বিধ্বস্ত অবস্থায় শত্রুপক্ষ, তাহলে তারা ভাববে যে জার্মান জাতি জাতির অধিকর্তা ধ্বংস হয়ে গেছে, মোরালি তাদের সে পরাজিত হয়েছে, সো এই অবস্থায় যদি তারা আমাকে দেখতে পায় তারা এই মেসেজটাই নিয়ে যাবে যে আমরা হয়তো সাময়িকভাবে হারতেছি, ভবিষ্যতের আগাম বার্তা আমরা দিয়ে যাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যে জার্মান জাতি আবার ঘুরে দাঁড়াবে। সো ইটস এ গুড লার্নিং ফ্রম দ্য হেড, মানে কি বলবো, ওর্স পারসন লাইক হিটলার, তাই যেন কোন রকমের খারাপ কিছু হলেই, ধর অসুখ বিসুখ বা দুঃখের কোনো ব্যাপার হইলে আমি সাজুগুজু করে ফেলি আর কি।
অনেক অনেক হ্যান্ডসাম লাগছে, এবং অলরেডি অনেক বন্ধুরা আপনার ছবি দেখতে চাইছে এবং কি কালারের ড্রেস পরেছেন অনেক কিছু জানতে চাইছেন, এত ডিটেইলস কি বলবো?
ইটস ওকে, আমি এটা কি কালার বলে মেঘলা,
আরেকজন বন্ধু আছেন, একটা লিখেছেন, একটা মানে কোয়েশ্চেন করেছেন, বোধহয় উনি অবাক যে গল্প বলতে শুধু কি আপুরাই আসে, ভাইয়ারা আসে না?
ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন আমাদের আসলে পাঠিয়ে দেওয়া উচিত। আমার মাথায় ওটা স্ট্রাইক করেছিল যে টানা কয়েকবার
শুধু,
হ্যাঁ সেইটাই, সো এটা জাজ প্যানেলে যারা আছেন তাদের কাছে মেসেজটা পাঠিয়ে দিলাম বন্ধু, তারা অবশ্যই ব্যাপারটা কিনে ভেবে দেখবে,
রাইট। আর অনেক বন্ধু আছেন আমাদের সাথে, কিছু নাম পড়ে আমি গুরুর কাছে চলে যাচ্ছি। আর বন্ধু একটা কথা বলে দিচ্ছি, আপনারা কিন্তু অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করছেন, কিন্তু আমি ইনবক্সের মেসেজ অ্যাটেন্ড করছি না, আমি কিন্তু কমেন্টের মেসেজগুলোই পড়ছি, আপনাদের কমেন্ট পড়ছি। ওকে, সো প্লিজ আমাকে যদি কমেন্টে আপনার কথাগুলো লিখেন, কমেন্ট করেন, তাহলেই কিন্তু আমি শুধু দেখতে পাবো, মানে দেখতে পাবো বলতে কি আমি মেসেজ ইনবক্স দেখছি না, অ্যাটেন্ড করছিও না, সো আপনি প্লিজ কমেন্ট করুন আমাদের, আমাদের যে পোস্ট আপলোড করেছি সেখানটিতে। সো আছেন এই মুহূর্তে আমাদের সাথে নিয়াজ তাহমিদ, সাইম খান যুক্ত হয়েছেন, আছেন রুমান, আকাশও আছেন আমাদের সাথে, আছেন স্পর্শ, মুনও যুক্ত হয়েছেন, এবং আছেন রেজা, নদীর হোসেন আছেন আমাদের সাথে, আছেন মোহাম্মদ হাফিজ, এবং এই মুহূর্তে আছেন মোহাম্মদ রনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, শামীম, বিলাসও আছেন মগবাজার থেকে। সো বন্ধু আরো একবার নিয়মটা জানিয়ে আমি চলে যাচ্ছি গুরুর কাছে, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এজ, তারপর আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এবং যারা আসতে চান, যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান জীবনের গল্প, খুব ইজিলি আসতে পারেন। সেজন্য SMS করতে হবে, নিয়মটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে, যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে লিঙ্কটি আছে, আবারও বলছি, www.facebook.com/90.4 ঢাকা FM, এবং লাইকিং এর পরিমাণ হচ্ছে 91,000 প্লাস। যে পেজে দেখবেন সেটাই হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো যাচ্ছি গুরুর কাছে।
আমি আর সময় নানি, বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণ যার প্রতীক্ষায় থাকি, ভালোবাসার বাংলাদেশের স্টুডিও হট সিট যাদের যার অলঙ্কৃত হওয়ার প্রতীক্ষায় থাকি, যাকে ঘিরে মিলিয়ন্স অফ লিসেনার্স দেশ এবং দেশের বাইরে থেকে সবাই কানেক্টেড থাকি ধারার মাধ্যমে ভালোবাসার বাংলাদেশ স্টুডিওর সাথে, যার জীবনের কথার সাথে মানুষ তাদের জীবনের সাযুজ্য খুঁজে পেতে চেষ্টা করে, যাদের জীবনের উত্থান এবং পতনের সাথে তাদের ব্যক্তি জীবনের চাওয়া পাওয়া, ভালো লাগা এবং মন্দ লাগা মিশিয়ে ফেলে, তার কষ্ট পাওয়াতে হাজারো লাখো মানুষ হু হু করে কেঁদে ওঠে, অথবা তার ভালো লাগাতে লাখো মানুষ উচ্ছ্বসিত হয়, সেই হটসিট অলঙ্কৃত অলরেডি করেছেন আমাদের আজকের অতিথি বন্ধু। স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশ।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম আসসালাম।
প্রথমে আপনাকে অনেক অনেক শ্রদ্ধা। আমি রীতি। আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, মিরপুর 10, সেনপাড়া পর্বতা, এখানকার স্থানীয় আমরা। গুরু, আমার ছোটবেলাটা ওইখানেই কাটে। প্রথমে আমি আমার ফ্যামিলি সম্পর্কে একটু বলি। বাবা মা, আমরা 5 বোন, 4 ভাই, এই আমাদের 11 জনের সংসার। তো আমরা গুরু, আমরা তো পিঠাপিঠে ভাই বোন, তো সবাই বয়সে খুব একটা তফাত না। আমাদের একসময় অনেক কিছু ছিল যেটা সবসময় মানে শুনতাম, এখনো শুনি, যে আমার বাবার এটা ছিল, আমার বাবার ওইটা ছিল, আমাদের এলাকার ওই সম্পদটা আমার বাবার ছিল, এই সম্পদটা আমাদের ছিল, তো এরকম। গুরু, আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে, বা আমি যখন থেকে বুঝি, তখন থেকে গুরু আমার কখনো দেখি নাই, মানে আমি সুখটা দেখি নাই, আমাদের সংসারে সবসময় অভাবটাই দেখছি, সবসময় অভাব, টানাটানির সংসার। বড় ভাই কোন রকম টিউশন করে, টিউশনের টাকা দিয়ে আমাদের সংসার চলে, এরকম। ছোটবেলা থেকে গুরু আমি একটু দুষ্ট টাইপের ছিলাম, দুষ্ট বলতে একটু চঞ্চল। লেখাপড়ার পাশাপাশি রাস্তায় মাঠে খেলতাম।
সুন্দর মেয়ে চঞ্চল না হলে তো মানায় না, মেঘলা বর্ণনা দে।
ও, খুবই চমৎকার, খুব মেরুন রঙের একটা শাড়ি পরেছেন।
আচ্ছা, তোরা মেয়েরা শাড়ি পরা ছেড়ে দিলি কেন?
না, কই না, তো আসলে কাজের চাপে শাড়িটাকে।
না না, অনেকেই কম পরে, কেন জানিস? বিশ্বে এমন কোন নারী নাই যার সৌন্দর্য 100 গুণ বাড়ায় দেয় না এই শাড়ি।
এক্স্যাক্টলি,
সেদিন মনে হয় চুরির কথা বলছিলাম, রাইট?
হ্যাঁ, চুরির রিনি ঝিনি সব
সেইটাই। এগুলো কেন, যেটা ভালো সেটা সব অবস্থাতেই ভালো, রাইট? তোরা কেন পর করে দিচ্ছিস এত? তোদের সৌন্দর্যের বহুমাত্রিক রূপ নিয়ে আসে যে জিনিসগুলো, সে অলঙ্কার গুলোকে কিভাবে যেন পর করে দিচ্ছিস?
আচ্ছা, মেরুন রঙের একটা শাড়ি, সাথে কিন্তু কালো পার, না? হ্যাঁ, গোল্ডেন কালারের একটা, ওকে, খুব চওড়া একটা পার, কালো গোল্ডেন কালার মিলানো, কালো রঙের ব্লাউজ, সুন্দর লম্বা চুল, খুব সুন্দর করে কাজল দিয়ে চোখ আঁকা, তারপরে সুন্দর লিপস্টিক, আর হাসিটা খুবই চমৎকার, আর গায়ের রংটা এত মিষ্টি, কমপ্লেকশন ইজ ভেরি গুড, আর হাইটটা, ফিগারটা, সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে আমার। আমি তো ডিটেলসে চলে যাচ্ছি।
এটা শুনে ভালো লাগলো যে তুই মেয়ে হয়ে মেয়ে প্রশংসা করতেছিস।
ওকে,
আমি জানি, আই নো এক্স্যাক্টলি অ্যাবাউট ইওর টেস্ট, তারপরও তুই প্রশংসা করতেছিস, তার মানে সে আসলেই সুন্দর। এবং মুখের মিষ্টির কথাটা বলছিস?
হ্যাঁ, খুবই মিষ্টি, ও
মুখটা মিষ্টি বলছিস?
হ্যাঁ, মুখটা মানে হাসিটার মিষ্টি কথা বলছিস,
মুখটাও মিষ্টি, এই হচ্ছে আমাদের আজকের বিধি। যদিও বিধির সাইড প্রোফাইল দেখছে যারা ফেসবুকে, সবার অবগতির জন্য বর্ণনাটা শোনানোর চেষ্টা করলাম, যাতে করে পিপুলে কানেক্ট করতে সহজ হয়। বিধি, তারপর বিধি প্রোগ্রাম কি শোনা হয় ভালোবাসা বাংলাদেশ?
হ্যাঁ গুরু, শোনা হয়, সবসময় শোনা হয় না, তবে শুনি।
এই প্রোগ্রামের সাথে আবেগের জায়গাটা কেমন
গুরু? যখনই কারো ঘটনা শুনি, কষ্টের ঘটনা, তখন নিজেকে ওই জায়গায় মনে হয় যে এই ঘটনাটা আমার সাথে সম্পৃক্ত, এরকম লাগে। সুখের ঘটনাগুলো যখন শুনি তখন মনে হয় এই সুখগুলো কেন আমার হলো না, এমন লাগে।
রিলেট করতে পারো? আমরা চলে যাচ্ছি যে খেলাধুলা, সেখান থেকে যে মাঠে খেলতে যেতেন যেটা বললেন সেখান থেকে।
হ্যাঁ গুরু, গুরু আমি লেখাপড়ার পাশাপাশি সারাদিন লেখাপড়া যতটুকু করতাম তার চেয়ে সারাদিন আমি মাঠে মাঠেই খেলতাম বেশি। আর গুরু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমার কোনো মেয়ে বান্ধবী ছিল না, আমি সব ছেলেদের সাথে খেলতাম, মাঠে খেলতাম, ক্রিকেট খেলতাম, মেয়েদের কোনো খেলা আমার পছন্দ ছিল না। যথেষ্ট বড় তখন আমি, ১৩ বছর ১২-১৩ বছর হবে। তো ওই সময় গুরু আমি স্কুল থেকে আসলে কোন রকম ব্যাগটা ঘরের মধ্যে ছুঁড়ে মারা, তো কোমরে ওন্না বেঁধে, ক্রসবেলটা খুলে কোমরে ক্রসবেলটা বেঁধে চলে যেতাম মাঠে ছেলেদের সাথে ক্রিকেট খেলার জন্য। এটার জন্য আম্মু আমার অনেক মারতো যে আমি কেন এখনো বুঝি না যে আমি মেয়ে। তো গুরু আমাদের ফ্যামিলির অবস্থায় চলে আসি, আমাদের ফ্যামিলিতে গুরু বড় ভাই একা আমাদের সব খরচ চালায়, সব ভাই বোনদের খরচ। আব্বা অনেক অসুস্থ থাকে, আব্বার যে সম্পদগুলো থাকে এগুলো আব্বার যে চাস্তো ফুপাতো বোনেরা থাকে এরা আব্বার কাছ থেকে আর কি নিয়ে নেয় সম্পদগুলো। আব্বা তো, আব্বা আম্মা দুজনেই লেখাপড়া জানে না। আব্বা খুব বাজার প্রিয় লোক ছিল, তো চাচারা কি করত মানে যেটা শোনা গুরু যে টুকরি ভরে বাজার করে দিত, সেই বিনিময়ে আব্বার কাছ থেকে একটা টিপস হয়ে রেখে দিত। এমন তো এমন করে আব্বার যে সম্পদগুলো ছিল এগুলো সব বেদখল হয়ে যায়, সব চাচারা নিয়ে যায়। আর সংসারের অভাব অনটন গুরু, আমার লেখাপড়ার যে জীবনটা ওইখানে গুরু এক সেট বই দিয়ে গুরু লেখাপড়া করতাম। আমি আর আমার বড় বোন একই ক্লাসে পড়তাম, তো গুরু আমাদের এক সেট বই ছিল। পরীক্ষা আসলে গুরু কখনো ও আগে পড়তো, দেখা গেছে এক ঘন্টা দেড় ঘন্টা আগে ও পড়ার থেকে উঠছে, এরপরে আমি আবার পড়তাম এরকম, বা কখনো আমি আগে পড়তাম ও পরে পড়ত। একটা ব্যাগ ছিল স্কুলে যাওয়ার জন্য, বই খাতা আপু কখনো নিত কখনো আমি নিতাম, এভাবে আমাদের কষ্ট করে লেখাপড়া করা। গুরু সংসারের অভাব অনটনে আমাদের যে সেজো ভাই আর কি, ভাইদের মধ্যে তিন নম্বর, তো সেজো ভাইয়া একটু রাজনৈতিক জড়ায় যায়, রাজনৈতিক যেভাবেই হোক সে
অসুবিধা নেই বলেন, পলিটিক্যাল ইনভলভমেন্ট বলার মতো জরুরি না, বাট কন্টিনিউ করেন কোনো সমস্যা নেই
গুরু। তার এইসব কাজের জন্য গুরু বাসায় দেখা যেত যে অনেক ছেলেদের আড্ডা হইতো, অনেক ছেলেদের আড্ডা, যেটা ২৪ ঘন্টায় নন স্টপ আমাদের বাসায় ছেলেরা আসা যাওয়া করতো। তো ওইখান থেকে গুরু ভাইয়ার গ্রুপের যে একটা ছেলে সে আমাকে পছন্দ করত, পছন্দ করত গুরু। আমি কখনো এগুলো ওই সময় গুরু আমি একেবারে ছোট না, আবার একেবারে খুব বেশি বড় না, তবে এগুলো আমি বুঝি না, আমি আমার মতো মাঠে রাঠে খেলি, বাসায় আসি এইভাবেই। তো গুরু ও আমাকে একসময় প্রপোজ করে রাস্তায়, আমি স্কুল থেকে বাড়ি ফিরতেছি, তো আমাকে প্রপোজ করে রাস্তায় আমার হাত টেনে ধরে। তো ওইখান থেকে আমার খুব মেজাজ খারাপ হয় যে রাস্তার মধ্যে কেন এরকম করে। তা আমি খুব বাসায় এসে কেঁদে টেঁদে ভাইয়ার কাছে বলি, ভাইয়ের কাছে বলার পরে ভাই এই ব্যাপারটা জানার পরে ওরে এলাকার আমাদের ক্লাব ঘরে নিয়ে মানে খুব পিটায়, অনেক পিটায়, অনেক পিটানোর পরে ওরে হসপিটালেও অ্যাডমিট করে ভাইয়া নিজেই, কারণ ওর গ্রুপের লোক তো দেখা গেছে ও মারধর করে ওই হসপিটালে অ্যাডমিট করায়। সুস্থ হয়, সুস্থ হয়ে আবারও ভাইয়ার সাথে ওই একই কাজ করে। তো আমাদের বাসার বাজার টাজারও করতো, কারণ আমাদের বাসায় লোকজন ছিল না। আমাদের ঘরে যে দূরের যে কাজগুলো, যেমন আমাদের কোনো কিছু লাগবে সেগুলো সে এনে দিত, মানে সে পার্মানেন্ট আমাদের বাসায় সবকিছু করত। আর ভাইয়া সবসময় সময় দিতে পারতো না, কারণ ভাইয়া এমনভাবে জড়ায় যায় রাজনীতির মধ্যে যে সে আমাদের বাড়িতে কখনোই সময় দিতে পারতো না। আমরা কে কি করতেছি, কে কি কোথায় যাচ্ছি, কখনো ভাইয়ার এই খেয়ালটা ছিল না। আর বড় ভাইয়া ছিল সংসারে, সে সারাদিন তার মতো করে টিউশন করত। আমাদের ভাইয়ের তখন একটা ছোট চায়ের দোকানও ছিল, ওই চায়ের দোকানে সারাক্ষণ সময় দিত। তো ফিরে আসার পরে এরকম সবসময় আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকিয়ে থাকতো, সবসময় একটা না একটা কথা বলতো যে আজকে তোমাকে কেমন লাগতেছে, আজকে তোমাকে কেমন লাগতেছে, আমি মায়ের খেয়েছি তো কি হয়েছে, তোমার আমি তারপরও অনেক বেশি ভালোবাসি, এগুলো বলতো। আমারও ওগুলো একটু একটু মানে একটু মায়া জন্ম নিল যে ছেলেটা আমার জন্য এত মায়ের খেলো, তারপরও ছেলেটা এরকম করে। গুরু তখন ও যখন আমাকে এগুলো বলতো, আমি ওর প্রতি একটুখানি উইক, এগুলো একটু ভাইয়ার কানে যায়। কানে যাওয়ার পর ভাইয়া ওকে আরেকবার পিটায়, আরেক দফা পিটানোর পরে ওকে এলাকা থেকে বের করে দেয়, যে আমাদের এলাকার মধ্যে না, আমাদের এলাকার বাইরে। তো গুরু অনেকদিন এভাবেই কাটে, এভাবে যাওয়ার পরে সে একদিন সে খবর দেয় যে তার সাথে দেখা করার জন্য। এভাবে গুরু আর কিছুই না, শুধু দেখা করা। সে আমাকে বলছে যে শুধু দেখা করতে আসবা, দেখা করে তুমি চলে যাবা। আমিও যাই দেখা করতে যাই আমাদের ওইখানেই, আমাদের এলাকাতেই। তো দেখা করার জন্য সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যা মাগরিবের দিকে যাই ওইখানে। যাওয়ার পরে এখানে দাঁড়ায় কথা বলি, রাস্তায় গলির মধ্যে দাঁড়ায় ওর সাথে কথা বলি। কথা বলার পরে ওকে বারবার বলতেছিলাম যে এমন করে কখনোই হবে না, আর ভাইয়া যদি শুনে ভাইয়া একদম শেষ করে ফেলবে, ডাইরেক্ট মানে গুলি করে মারবে, এমন অবস্থা। তো এরই মধ্যে গুরু ভাইয়ার দুজন ফ্রেন্ড দেখে ফেলে যে আমি ওই জায়গায় তারাই ওর সাথে কথা বলতেছি। তো ওইটাই মানে ওইটা আমিও দেখি যে ওই ভাইয়ারা আমাকেও দেখে, আমিও ওনাদেরকে দেখি। তো সেখান থেকে আমার ভিতরও ভয় যে এইবার আর কোনো রক্ষা নেই, ভাইয়া যেই রাগি ভাইয়া তো আমার একদম খুন করবে, আর ওরে তো এবার মানে মাইরেই ফেলবে, ওরে আর বাঁচতে দিবে না। তারপরে ওগুলো এর মধ্যে ওর বন্ধুর মধ্যে দুজন ফ্রেন্ড পরপর দুইবার ওরে কল করে যে কই আসিস, তোরে তো খুঁজতেছে, আজকে তোর মনে হয় শেষ দিন, এরকম মানে ভাইয়ার কানে খবরটা যায়, ভাইয়া ওইদিকে ওরে মানে খোঁজাখুঁজি করে। তারপর গুরু ওইখান থেকেই মানে আমার ভিতরে আমি রীতিমতো গুরু কাঁপতেছিলাম যে এই আজকে যদি ভাইয়া সত্যি সত্যি ধরতে পারে ওরে মাইরা ফেলবে, আমারও মাইরা ফেলবে, কারণ আমার ভাইয়ের প্রচন্ড রাগ। ওইখান থেকে ও আমাকে বলে তাহলে চলো আমরা পালায় যাই। আমিও গুরু বলি ঠিক আছে। ও আমার বলতেছে আমাকে মাইরা ফেলবে, তুমি যদি এখন বাসায় চলে যাও তোমার তো মারবে আমারও মারবে। তারপর গুরু আমরা চলে যাই, কোনো কিছুই না গুরু, ওকে যে আমি ভালোবাসি বা ভালোবাসি না এরকম যে একটা ব্যাপার সেটাও আমি মানে কনফিউজড যে আমি আসলেই কি ওরে ভালোবাসি নাকি। ভয় থেকে গুরু আমি ওকে ওর সাথে চলে যাই, ওদের গ্রামের বাড়িতে নিয়ে যায় আমাকে। ওদের গ্রামের বাড়িতে যাওয়ার পরে ওদের স্থায়ী বাড়িতে আমাকে উঠায় না, ওর খালা বাড়িতে উঠায়। তা আমাকে খালা বাড়িতে রাখে গুরু। ওই সময় আমার জীবনে আমি প্রথম গ্রামকে দেখি, মানে খুব কাছ থেকে গ্রাম দেখি, সবকিছুই আমার কাছে নতুন লাগে। গ্রামের রাস্তা ঘাট নদী সবকিছুই আমার কাছে নতুন, আমার কাছে বেশ ভালো লাগে জিনিসগুলো। তো ও আমাকে ওর খালার বাসায় রাখে, ওদের বাসায় থাকে, ওর খালার বাসা থেকে ওদের বাসা এক ঘন্টা এরকম ডিস্টেন্স হবে রাস্তা। তো ওদের বাসায় থাকে। এইভাবেই গুরু সাত দিন। তো এই সাত দিনের মধ্যে আমাদের বাড়ি থেকে যেটা হয়, আমাদের বাড়ি থেকে হয় আমার বোন বড় আপা, কারণ মা তো কখনোই কোনো ব্যাপারে যায় না, মা কোনো রাস্তাঘাট ঠিকভাবে চেনেন না, তারপরে উনি লেখাপড়াও জানেন না কোথায় যাবেন, সবকিছু বড় আপাই করতো, বড় আপা ভাইয়ারাই করতো। তো আপা একটা মামলা করে, মামলা করার পরে আপা ভাইয়ার এখান থেকে প্রভাব, ভাইয়ার যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতার মানে ই নিয়ে আপু এখান থেকে এক গাড়ির ছেলে পেলে, এগুলো ওরাও ওদের হাতে মানে ই থাকে মারধর করার জন্য, অস্ত্র টস্ত্র থাকে, ওই যে লাঠি ছোটা এগুলোও থাকে। তো এই গাড়িতে করে আপা ওই পুলিশ টুলিশ নিয়ে ওদের গ্রামের ওইখান থেকে কিভাবে ব্যবস্থা করে পুলিশ নিয়ে এক সপ্তাহ, প্রায় এক সপ্তাহ পরে আপা যায়। যে এখানে গুরু একটা কথা আছে যে ঢাকায় ওর তো ঢাকায় আত্মীয় স্বজন বলে কেউই থাকে না, ওকে পাবে কিভাবে? তো ও একটা ব্যাচেলারে ইসে থাকতো এক নম্বরে, তো ওইখানে ওইখানে যে ওর বন্ধুদেরকে বেদম পেটানো হয় ওর ঠিকানার জন্য, কিন্তু ওর ঠিকানা গুরু কেউ বলতে পারে না, ওর একজন দুঃসম্পর্কের একজন খালাতো বোন থাকে, তো ওইটা কিভাবে যেন ভাইয়ারা খবর নেয়, ওদের কাছ থেকে ঠিকানাটা নেয়, যে ওদের গ্রামের বাড়ির পুরো ডিটেলস ঠিকানাটা ওদের কাছ থেকে নেয়, এবং ওই খালাতো বোনের যে হাজবেন্ড থাকে ওরেও মারধর করে আর কি নিয়ে যায় সাথে, যে ওদের গ্রামের বাড়ির যেন ঠিকঠাক ভাবে নিয়ে যেতে পারে। তো নিয়ে যায় এক সপ্তাহ পরে গ্রামের মধ্যে, যে আপু ওর আব্বা ওর মামা ওর মাকে মানে একটা হ্যারাসমেন্ট করে, যে ওর মাকে তো আপু একদম মানে মারধর করবে এমন একটা অবস্থা। আর গুরু আমাদের কিন্তু তখন আমরা কিন্তু চলে যাই, কিন্তু আমাদের কোনো আমাদের বিয়ে হয় না, আমরা ও আলাদা থাকে আমি আলাদা থাকি এরকম। তো এলাকার মধ্যে ওর মামা ওর খালু ওর আব্বা ওর মাকে সহ যে মানে পুলিশ নিয়ে যাবে থানায় নিয়ে যাবে, তো মামাদেরকে রশি দিয়ে খুব কড়া করে বাঁধে, এলাকার ছেলেরা ওই যে যাদেরকে নিয়ে গেছে ওদেরকে দিয়ে খুব কড়া করে বাঁধে,
ছেলের মামাদেরকে,
মামাদেরকে হ্যাঁ, তো খুব কড়া করে বাঁধে বাইধা ওদেরকে মানে নিয়ে যাবে যাবে এমন অবস্থা। তো ওর মা আর সাথে মুরব্বী এলাকার দু চারজন মুরব্বী ছিলেন, ওর খালু আবার ছিলেন স্কুলের একজন টিচার, তো ওই সবাই মিলে ওরা পরামর্শ করে যে এখন তো সমস্যাটা এরকম যেমন হয়ে গেছে, তাহলে আমরা ঘরোয়া ভাবে মেয়ে তো চলেই আসছে, এখন যদি বিয়ে না দিই তাহলে এই সমস্যা মিটবে না। তারপরে ওরা ঘরোয়া ভাবে কাজী ডেকে আমার আমাদের বিয়ে পড়ায়, বিয়ে পড়ানোর পরে আমার আপুকে আর ওই যে ভাইয়া যায় নাই, আপুই গেছে, আপুর সাথে আপুর ওই ভাইয়ার যে লোকজন ওরা গেছে। তো আমার আপুকে ওরা এলাকার মাধ্যমে একটা সালিশির মাধ্যমে আপুকে আর কি বুঝে পাঠায় দেয়, কিন্তু আপুরে বুঝে পাঠা দিলে কি হবে, আপু প্রচন্ড রাগি, আপু আমাকে ওই সময় বলে যে যা করতেছো ভুল করতেছো। আমি গুরু আমি আমার ভালো লাগতেছিল, সবকিছুই ভালো লাগতেছিল, গ্রামের নতুন নতুন আবিষ্কার আমার জন্য, আমি ঘুরতে ওইখানে মানে ঘোরাঘুরি সারাক্ষণ ছোটাছুটি এই এর মধ্যেই, আর গুরু আপু যে তখন আমাকে কি বলতেছে আমার মাথায় শুধু একটা জিনিসই আছে যে যদি নিতে পারে তাহলে তো ওরে মারা ফেলবে, আর আমারও তো মারবে, আমারে তো অনেক মারবে। তারপর গুরু আপু চলে আসে, শুরু হয় গুরু আমাদের সংসার জীবন। গুরু আমি তখন এতটাই ছোট যে আমি কি বলবো গুরু, আমি কিছুই বুঝে উঠতে পারি না ঠিকভাবে, যে কিভাবে কি হাজবেন্ড ওয়াইফের যে একটা রিলেশন গুরু এটাও আমি ঠিকভাবে বুঝি না, আমি ও আমাকে যতভাবে বোঝানোর চেষ্টা করে আমি এটা বুঝি না। আমার আমার সারাক্ষণ নদীর পুকুর ঘাটে যে পা ভিজে বসে থাকা, তারপর ছোট ছোট বাচ্চারা কত রকমের খেলা খেলে, ওদের সাথে একটু দৌড়াদৌড়ি করা, মাটির চুলায় রান্না করা, এই জিনিসগুলো আমি খুব সুন্দর উপভোগ করি পুরো। এই জন্য এই এই যে হাজবেন্ড ওয়াইফের একটা রিলেশন থাকে, এই রিলেশনটা যে আমি বুঝি না এটার জন্য গুরু ও আমাকে কিন্তু খুব মারে, খুব মারে বলতে গুরু মানে আমি কেন বুঝি না, এটার জন্য আমি পরপর অনেকবারই মাই খাই যে কেন বুঝি না। ওর আম্মা খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল, ওরা মা সবসময় বুঝাইতো, মা এরকম না এরকম, এটা এভাবে না এটা ওইভাবে। আমি খুব আদর করতো গুরু। আমি গোসল করলে আমার কাপড় চোপড় গুলো যদি আমি রেখে আসতাম, আমি ধুইতে গেলেও আমার ধুইতে দিত না, কারণ গুরু আমি পুকুরে তো গোসল করতে পারতাম না, ওই বালতিতে পানি উঠে তারপরে গোসল করতাম। তো আম্মা আবার এই জিনিসটা দেখতো যে মেয়েটা আসলে তো পারে না, তো আম্মা এই জিনিসগুলো দেখে আমাকে অনেক সাপোর্ট করতো, আমাকে ওই গোসলের পানিটাও তুলে দিত, কাপড় চোপড় গুলো ধুয়ে দিত। গ্রামে যাওয়ার পর গুরু আমার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে গ্রামের পানিটা খেতে পারি না, পানি না খাওয়ায়, ঠিকভাবে না ঘুমানোতে, আর তার উপরে গুরু ওর প্রতিনিয়ত যে একটা সমস্যা সেটার জন্য আমি একটু অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আম্মা বলে যে এক কাজ করো, ওকে নিয়ে ঢাকায় রাখো, ঢাকায় একটা রুম ভাড়া করে নিয়ে রাখো, ও গ্রামে থাকতে পারবে না, গ্রামে থাকলে মরে যাবে, এরকম অবস্থা। তারপর গুরু আমরা ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমাদের এলাকা থেকে একটু দূরে, আমাদের তো 10 নম্বরে, আমরা একটু দূরে একটা বাসা ভাড়া নিই, খুব গোপনে, যেন কেউ না দেখে। আর ভাইয়ার ততদিনে ভাইয়ার ক্ষমতাও অনেক বেশি, কারণ ভাইয়ার ক্ষমতাটা এতই বেশি, ভাইয়া যদি জানতে পারে, ভাইয়া যে কোনো সময় আমাদের দুইজনেরও যদি মেরে ফেলে, সেখানে কেউ যে কিছু বলবে সেটা মানে ভয়েও কেউ কিছু বলবে না, ভাইয়ার ক্ষমতাটা এরকম। তো আমরা খুব গোপনে ওইখানে বাসা ভাড়া নিই।
আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাকে একটু বিরতি নিতে হচ্ছে।
টাইম চেক, এখন সময় রাত 12টা।
ওকে, আমরা শুরু করতে পারি।
চলে যাচ্ছে আবার মিত্রের কাছে। মিত্র, শুনছিলাম তোমাদের ঢাকাতে ফিরে আসার গল্প। হ্যাঁ,
তারপর গুরু আমরা ঢাকাতে একটা ছোট বাসা ভাড়া নিই, ওর মাও আসে। ওর মা এসে আমাকে একটু সাপোর্ট দেয়, কারণ আমি রান্নাও করতে পারি না, কিভাবে নতুন সংসার করব তাও ঠিকভাবে বুঝি না। তো গুরু ওদের ওর মা আসে, ওর মা এসে কিছুদিন থাকার পরে চলে যায়। চলে যাওয়ার পরে আমি ঢাকায় এসে গুরু সত্যি কথা বলতে গুরু আমি মনে হয় যে আমার পুরো প্রাণটা ফিরে পাই, এমন এক অবস্থা। তো আমি গোপনে 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 আমাদের বাড়ির খবরটা নিই যে ওরা কোথায় আছে, কারণ আমাদের তো নিজেদের বাড়ি বলে ছিল না কোনোটাই। ওরা ভাড়া বাসায় থাকতো, বড় আপা মা ওরা তো ভাড়া বাসায় থাকতো, ওরা বাসা চেঞ্জ করে ফেলে, কারো ঠিকানা জানি না। আমি একটু গোপনে গোপনে ওদের খবর খোঁজ খবর নিই যে ওরা কোথায় আছে। তারপর গুরু খোঁজ খবর নিতে নিতে আমি আমার মেজো ভাইয়ের বাসায় যাই। আমার মেজো ভাই, মেজো ভাইয়ের ওয়াইফ গুরু, এখানে একটু বলতে হবে যে আব্বা যখন মারা যায় তখনই মেজো ভাই সংসার থেকে আলাদা হয়ে যায়, কারণ আব্বা মারা যাওয়ার আগে বড় ভাইয়ের হাতে আমাদেরকে তুলে দিয়ে যান। কারণ আব্বা যখন মারা যায় তখন আব্বা খুব স্পষ্ট কথা বলে, বড় ভাইরে বলে যে তোমার মারে তোমার ভাই বোনরে দেখে রেখো। আব্বা মারা যাওয়ার 7 দিনের দিনই ভাইয়া মেজো ভাইয়া তার বউ নিয়ে আলাদা হয়ে যায়। সে বলে যে এই সন্তান আমারে বুঝাই দিয়া জানে, এগুলো তোর পোলা প্যান্ট তুই পাল, এভাবে বলে। তো গুরু সে মেজো ভাইয়ের ভাষায় যায়। বাসায় যাওয়ার পরে ভাবির সাথে যোগাযোগ করি যে ভাইয়া তো মালয়েশিয়াতে থাকে, ভাবির সাথে যোগাযোগ করি যে ভাবি তুমি ওদের কোনো খবর জানো কিনা, মার কোনো খবর জানো কিনা, বা আপুর কোনো খবর জানো কিনা। তো ভাবি আমাকে কিছুই বলে না, বলে তুমি আইসো, আমি ওদের একটা খবর পাইলে তোমারে অবশ্যই দিব। আমি এরকম, আমার হাজবেন্ড জানে না যে আমি এরকম গোপনে গোপনে যে ওদের খোঁজ খবর নেই। তো আমি ভাবির বাসায় একদিন গেছি, যাওয়ার পরে ভাবি আমারে বললো যে তুমি পরের দিন আসো, পরের দিন আসলে আমি একজনকে বলে রাখছি, ও আমার ঠিকানা দিয়ে যাবে। আমি গুরু বুঝতে পাই না, আমি পরের দিন ঠিকই ভাবির বাসায় যাই, কারণ আমার মনে হচ্ছে কখন আমি ওদেরকে একটু দুই চোখে দেখবো, অনেকদিন ধরে দেখি না, অনেক তো হয়েছে, বাইরে বাইরে তো অনেক দিন ছিলাম, সংসার ঘরের বাইরে তো কখনো এইভাবে থাকা হয় নাই, মাকে ছাড়া বোনদেরকে ছাড়া। তারপর গুরু আমি যাই ভাবির বাসায়, ভাবি আমারে বসতে বলে এর মধ্যে একটু শরবত করে দেয়। শরবত করে দেওয়ার মধ্যে ভাবি বলতেছে তুমি বসো, আমি আসতেছি। তো আসতেছি বলেই এর মধ্যে আমার বড় বোন রুমের মধ্যে ঢুকে, তো আমি আপুরে দেখে আমি ভয় পাই নাই, আমি কাঁদতেছি, মানে আপুরে দেখে আমি কাঁদতেছি, কারণ গুরু আমি তো এত দিন যেভাবেই ছিলাম, সংসারও আমার সুখ নাই হাজবেন্ডের সাথে, তো সবকিছু মিলে আমার কষ্টটাও মানে আমি আপুরে দেখে সবকিছু প্রকাশ করি যে আপু আমি কতদিন তোমাদের দেখি না, আমি ভুল করছি, আমার মাফ করে দাও। আপুও কান্নাকাটি করে, আপুও কান্নাকাটি করে, আপু আমারে বলে যে আচ্ছা চলো বাসায় চলো, সবাই তোমাদের দেখতে চায়। তো আমি আপুর কথা শুই না, আমি আর কোনো দিক চিন্তা না করে আমি সোজা আপুর সাথে চলে যাই, আপুর সাথে আমাদের বাসার উদ্দেশ্যে। তো আপুর বাসা, ভাবির বাসা থেকে আপুর বাসা খুব বেশি দূরে না হলেও আবার একেবারে কাছেও না, তা আমি আপুর সাথে যাই। আপু রাস্তা থেকে আমার সাথে ভালোই কথা বলতে বলতে যাচ্ছি, দুই বোন সবার কথা জিজ্ঞেস করতেছি। আমি আমার ছোট ভাইটা আবার আমার অনেক আদরের ছিল, ও সব সময় আমার সাথে ঘুমাইতো, ওর কথা জিজ্ঞেস করতেছি, মার কথা জিজ্ঞেস করতেছি। এই কথা বলতে বলতে আপুর বাসার একদম খুব কাছে, এর মধ্যে আপু আমার হাতটা এত শক্ত করে ধরছে গুরু, আমি ব্যথা পাইতেছিলাম। আমি বুঝতেছি না যে আপু এমন ভাবে আমার কেন ধরে রাখছে, যে এত শক্ত করে হাতটা ধরে রাখছে, আমি ভয়ও লাগতেছে। তখন থেকে আমার ভিতরে ভয় লাগতেছে, আমার ভিতরটা কাঁপতেছে থরথর করে।
ভালোবাসার বাংলাদেশ,
আমার আপু আমার সাথে হাঁটতেছে, আমি আপুর শুধু মুখের দিকে তাকিয়ে রয়েছি, দেখতেছি যে আপুর মুখের রং টং কেমন জানি বদল হইতেছে। গুরু একদম গেটের মধ্যে ঢুকতে না ঢুকতেই আমার চুল ধরে আমাকে টেনে হেঁচড়ে ঘরের মধ্যে নিয়ে যায়, একদম ঘরের মধ্যে নিয়ে এমন ভাবে ফেঁকে দেয় গুরু, আমি শুধু আমি কিছুই বুঝতেছি না যে কেন এরকম করতেছে। আপুই তো বললো যে সবাই আমার কথা বলতেছে, আমাকে সবাই দেখতে চাইছে, কেন এরকম করতেছে। দেখি গুরু ঘরের মধ্যে বড় ভাইয়া, বড় ভাইয়ার চোখগুলো গুরু রক্তের মতো লাল হয়ে রয়েছে, রশি নিয়ে ক্রিকেট খেলার ব্যাট নিয়ে সে মনে গজরাইতেছে এমন অবস্থা। আমাকে ঘরের মধ্যে ঢোকায় দিয়ে গুরু দরজাটা বাইরে থেকে তালা মেরা দেওয়া হয়। গুরু টিনশেড বাসা, তো জানালার জানালা দিয়ে আশেপাশের ভাড়াটিয়া গুলো সবাই তামাশা দেখতেছে যে কি ঘটতেছে ঘরের মধ্যে। গুরু আমার রশি দিয়া গরুর মতো বাঁধা হয়, বাঁধার পরে আমাকে বেদম পিটা আমার ভাইয়া, যখন যেখানে খুশি লাথি মারে। আমি শুধু আপুরে বলতেছি আপু আমার ভাইয়া মারা ফেলাবো, তুমি আমার বাঁচাও, কিছুই বলে না। আপু জানালার বাইরে থেকে সব দেখে। গুরু আমার অনেক বড় চুল ছিল ছোটবেলা থেকে, আমার অনেক বড় বড় চুল, আমার কোমরের নিচ পর্যন্ত চুল ছিল, আমার চুলের বেণীটা পুরো বেণীটা ধরে কাটা দেয় আমার বড় ভাই। শুধু তাই না গুরু, আমার বড় ভাই আমাকে এমন ভাবে মারে যে শেষ পর্যন্ত আমার কাপড় চোপড়টা এনে ছিঁড়ে ফেলে, যে আমার প্রত্যেকটা জায়গায় সে গরম খুনতে সেকা লাগাবে। আর তো গুরু ব্যবন্ধ ভাষায় গালাগালি আসতেই, গুরু কেউ ধরে না, কেউ ধরার থাকে না। আমি আমি গুরু অজ্ঞান হয়ে যাই, আমার চোখে মুখে পানি দিয়ে গুরু আবারও আমাকে পেটানো হয়, কুকুরের মতো পিটায় গুরু। দরজা খুলে রান্নাঘর তো বাইরে, রান্নাঘরে খুন্তি পোড়া দিতে যায় যে আমার শরীরে গরম ছ্যাঁক দিবে। তো সবাই গেট খোলার পরে সবাই ধরে যে মেয়েটা তো মরে যাবো, আর কত মারবেন ভাই, আর মারেন না, মেয়েটা এমনি ছোট, মেয়েটারে এত মারতেছেন কেন। তো ধরার পরে বড় ভাইরে সবাই বুঝেছে বাইরে পাঠায় দেয় গেটের বাইরে। আমি গুরু পড়ে থাকি, আমাকে কেউ ধরেও না। ছোট ভাইয়ার ওয়াইফের বড় বোন, উনি আবার আমার খুব আদর করতো, উনি আসে, উনি এসে আমাকে উঠায়, হাত মুখ ধোয়ায়, তাওয়াল ভিজে হাতে পায়গুলো এত ব্যথা, আমি নড়তে পারি না, এত ব্যথা। আমার হাত পাগুলো মুছাই দেয় গরু। রাতের বেলা ঘুমাইতে গেলে, দিনের বেলা সারাদিন চোখে চোখে রাখতো, রাতের বেলা যদি ঘুমাইতাম বা দিনের বেলা একটু শুইলে গুরু আমার বোন আমার হাতের সাথে তার হাত ওনা দিয়ে বাঁধা রাখত, আমি যেন পালায় না যাই। কারণ আমার যেভাবে মারছে গুরু, আমার যে অবস্থা, আমি যদি বের হয়ে যাই ওদের উপর একটা বিপদ হইতে পারে, এই ভেবেই হয়তো বা আমি জানি না কেন ঘুমালে গুরু দরজা লক করে, দরজা তালা মেরে চাবিটা বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো, বালিশের নিচে নিয়ে ঘুমাইতো। আমার অনেক ঘৃণা লাগে গুরু, আমার এতটুকু ভুলের শাস্তি এত বেশি হইতে পারে না গুরু। আমার মারছে, আমার কষ্ট নাই, আমি অন্যায় করছি, শাস্তি আমি পাবো, ঠিক আছে। আমার এত শখের চুলগুলো গুরু আমার ভাই যে কাটা দেয়, আমি সেটা মানতে পারি না। আমার অনেক ঘৃণা লাগে আমার ভাইয়ের প্রতি, আমার বোনের প্রতি। একদিন গুরু বিকেল দিকে শুয়েছি আপুর সাথে, ওই দিন গুরু গেটের তালা লাগায় না, তালাটা লাগায় না, তালাটা খোলা থাকে। আমি বাথরুমে যাবো, বাথরুম তো বাইরে ছিল, তা আমি বলতেছি আমি বাথরুমে যাবো। আপুর একটু ঘুমটাই ওই দিন একটু বেশি ছিল না কি, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমি জানি না। আমি বাথরুমের দিকে যাই, যেয়ে দেখি মেন গেটটাও তালা লাগানো থাকতো, ওই দিন মেন গেটটাও খোলা ছিল গুরু। আমার গায়ে ওন্না নাই, আমার আমার পায়ে জুতাও নাই, আমি ওই অবস্থা পাগলের মতো আমি রাস্তায় দৌড়ে বের হয়ে যাই, যে আমি ওদের কাছে আর থাকবো না, আমার ভালো লাগে না ওদের কাছে থাকতে, ওরা কেউ আমার সাথে কথা বলে না, এরকম আমার একটা পশুর মতো বাইধা রাখে, ঘুমাইতে গেলেও ধরে রাখে। আমি গুরু আমি রাস্তাঘাট একটু কম চিনি, তো আমি কোথায় যাব আমি তাও জানি না, আমি যে আমার বাসায় যাব আমি সেটাও চিনি না। আর আমার বাসা আসতে কিনা, আমার হাজবেন্ড তো এমনি ঠিক মতো ঘরে আসতো না, সে তারে আমি কোথায় পাবো, তার কোনো নাম্বার আমার জানা নাই। আমি খালা বাসাটা চিনি, আমার বড় খালার বাসা, আমি আমার বড় খালার বাসায় যাই। আমার বড় খালা আমার দেখে অনেক কানাকাটি করে, অনেক কানাকাটি করে, ওদেরকে অনেক বকাবকিও করে যে ওরা মানুষ না, ওরা জানোয়ার, আল্লাহ কোনোদিন ওদের ক্ষমা করবো না, এরকম করে অনেক কিছু বলে। বড় খালার বাসা আমাকে দুই দিন রাখে, এই দুই দিনের মধ্যে বড় খালা আমার হাজবেন্ডের খবর কিভাবে কিভাবে খবর নেয়, ওকে খবর দিয়ে ওরে আনায়, ও খুব গোপনে আসে খালার বাসায়। খালার বাসায় আসলে খালা ওকে বুঝায় যে বাবা দেখো মেয়ে মানুষ তো, তোমার সাথে যখন বিয়ে হয়েছে ওর সব দায়িত্ব তো তোমারই, এখন ও তো বুঝে না, ওর সাথে একটু মানায় নিও, আর এখন যা হয়েছে এগুলা তো আর কেউ আর ফিরে দিতে পারবো না, ওরে নিয়ে এখন তুমি সংসার করো। বুড়ো আমার তখন আমার অবস্থা অনেক খারাপ, কারণ আমি যে একটা মানুষ, একটা মেয়ে, আমি যে কারোর সামনে প্রেজেন্ট হব সেই অবস্থাও আমার নাই, মানে আমার ভাই আমাকে এমন অবস্থা করছে। তোকে বুঝাই দেওয়ার পর ও ওইখানে কিছুই বলে না, ও ওইখানে খালার কাছে কিছুই বলে না, ও আমাকে নিয়ে যায়। আমরা ঢাকা থেকে একটু দূরে সাভারের দিকে একটা বাসা ভাড়া নিই, ওইখানে থাকি, ঢাকায় থাকবো না। ঢাকায় থাকলে যখন তখনই ভাইয়া একটা না একটা কিছু করবে, এটা তো জানি, কখনো হয়তো বা ওরে মেরে ফেলবে বা কখনো হয়তো আমারে মারবে, এরকম। আমরা ঢাকা থেকে বাইরে সাভারের দিকে একটা বাসা ভাড়া নিই, ওইখানে গুরু রান্না করতে হয় স্টোভে, গ্যাস নাই, এত দূরে গুরু, এটা তো গ্রামের মতোই। আমি আবার একটু ভয় পাই গুরু, অনেক ভয় লাগে আমার সবসময়, মানে একা থাকতে পারি না, একা জিনিসটা আমার ভয় লাগে, একা চলতে পারি না, এই জিনিসগুলো সবসময় আমার ছোটবেলার থেকে এই জিনিসগুলা। ও গুরু রাতে বাসায় ফিরতো না, কখনো বন্ধুর ঘরে, বন্ধুরা যে ব্যাচেলার থাকতো ওই বন্ধুদের ঘরে মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকতো। আর গুরু
বন্ধুদের
ঘরে গুরু মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকতো, অন্য মেয়ে মানুষের সাথে রিলেশন করত।
আপনি জানতেন সেগুলো?
হ্যাঁ গুরু, আমি জানতাম। আমাকে ওর বন্ধুরাই বলতো, কখনো আমি যাইতাম যে দেখি যে ঘরের ভিতরে দরজা বন্ধ, ভিতরে আরেকটা মেয়ে।
নিজে দেখছেন এগুলো?
হ্যাঁ গুরু দেখছি, এগুলো দেখছি। গুরু প্রথম আমার বাড়ি, আমার বোন আমাকে যখন নিয়ে যায় সেই মুহূর্তের আগ পর্যন্ত কখনো কিন্তু আমার আমাকে ওইভাবে টর্চার করে নাই, যে টর্চারটা ও আমাকে এই সময়টাতে করে যখন আমি দ্বিতীয়বার ওর কাছে চলে আসি। কেন করে গুরু? ও কি আমার ভাইয়ের জিদটাই আমার উপরে উঠায়, নাকি ওই আমাদের সংসারে যখন ও বাজার টাজার করতো আমরা ওকে অনেক সময় অনেক কথা বলতাম, আমি বিশেষ করে আমি অনেক কথা বলতাম, কারণ আমার মুখে কোনো কথাই আটকেত না, দারোয়ান দারোয়ানের জায়গায় থাকবি, আমি বিভিন্ন রকম ভাবে গালাগালি করতাম। গুরু ও আমাকে জানালার মধ্যে গুরু হাত বেঁধে ওড়না দিয়ে, তারপর গুরু ওর পৌষাসিক যে তৃষ্ণা এটাও মিটাইত। গুরু কখনো আদর করে কখনো ডাক দিত না, বকা দিয়ে ডাক দিত, হাত পা বেঁধে ওই রকম শরীরের উপর নির্যাতন করত, আর বলতো ডাক তোর ভাইরে, তোর ভাইরে ডাক, তোর ভাইয়ের না অনেক ক্ষমতা, ভাইয়ের নাম ধরে বলতো যে ওর বোনের সিরিয়াল দিব এইভাবে। গুরু সময় অসময় কোনোটাই ওর কাছে ছিল না, দেখে গেছে গুরু রান্না করতেছি ভিতর থেকে গালি দিয়ে ডাক দিত, এই ভিতরায় ভিতরে গেলে গুরু আমার শরীরের উপর নির্যাতন করত, যেটা আমার কাছে অনেক ভয় লাগতো। গুরু দেখলে ভয় লাগতো, এখন যে ও কেন এরকম করে আমি বুঝি না। ভালোবাসা দিয়েও তো মানুষ অনেক কিছু করতে পারে, ও কেন এরকম করে? আমি ভালো নাই গুরু, আমি মার সাথে একটু একটু যোগাযোগ করি, মা তো মা সবার বকা বাধ্য সবকিছু শুনে সে আমার সাথে ফোনে একটু যোগাযোগ করতো, আসতো দু একবার, আসতো খুব গোপনে আসতো, সে দেখা করে যাইতো। ওর এটা ভালো লাগতো না আমার মা কেন আসতো, আমার মা আসলেই ওর সমস্যা সৃষ্টি হইতো, নানান ধরনের গালাগালি করতো। আমি তো এমন একটা সময় এমন একটা অবস্থা গুরু আমি বুঝিও না যে একটা মেয়ের ম্যাচুরিটিটা কি, সমস্যা কিছুই আমি ফিল করতে পারি না। আমি গুরু প্রেগনেন্ট হই তখন, যখন দুই মাস আমার প্রেগনেন্সি, তখন আমি গুরু বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট, আমি রান্না করি ও আমার সাথে এমন খারাপ আচরণ করে, আমার গুরু অসুস্থ শরীরে আমি বুঝতে পারি না যে আমি আসলে কি অসুস্থ নাকি। আমার প্রেগনেন্সির সময়গুলোতেও ওর কাছ থেকে আমার মুক্তি ছিল না গুরু, ওই সময়গুলো তো গুরু আমার সাথে একই আচরণ করত। গুরু শরীরের অনেক ভালো লাগা মন্দ লাগা এই সময়টাতে অনেক খারাপ লাগতো, এগুলো ওর সাথে আমি কখনো শেয়ার করতে পারতাম না। ও যখন তখনই আমাকে ডাকতো, যখন তখনই আমাকে মারতো। চাপকল ছিল তো গুরু, আমি পানি চাপতে আমার কষ্ট হইতো, কারণ ওই সময় আমি পানিও চাপতে পারতাম না ঠিক মতো, ওই জন্য মাই খেতাম, ক্যান পারতাম না। বাথরুমে নিয়ে আমাকে পিটাইতো।
তুমি যে কম্প্রোমাইজ কেন করতে
গুরু? কই যাবো বাড়িতে যাবো, বাড়িতে তো তো যাওয়ার কোনো ওয়ে নাই, কিভাবে যাবো? ভাইয়ের কাছে যাবো, যে ভাইয়ের জোর দেখাইতাম সবসময়। ভাই যা করছে ভাইয়ের কাছে যাওয়ার ইচ্ছাটুকু নাই, ছিল না। এমন করতে করতে ও বাসায় সবসময় থাকতো না গুরু, কোথায় যাইতো আমি জানি না গুরু, কোথায় যাইতো। দেখা গেছে চার দিন, পাঁচ দিন, তিন দিন, এরকম হুট করে একদিন আয়সা হাজির হয়, আসলেই গুরু শুরু হইতো তার এই অত্যাচার। এমন করতে করতে গুরু আমার একদম যেদিন বাবুটা হবে তার একদম আগ মুহূর্তে, আমার যেদিন বাবু হবে আমার বাসায় তো কেউ নাই, ও জানে কোথাও চলে গেছে, দুদিন আগেই চলে গেছে, আমি জানি না ও কোথায় গেছে। আর গেলেও কোনো সময় ফোন টোন দিয়ে ওরে পাওয়া যেত না, ওর নাম্বার বন্ধ থাকতো। আমার গুরু আমার খুব মানে পেইন যখন হয়েছে তখন আমি বুঝতে পারতেছিলাম যে আমার পেইন হইতেছে প্রচুর, তো আমি কোন রকম একটু ধরে ধরে হাঁটতে হাঁটতে পাশের রুমের খালামাকে ডাক দিই, খালামা আমার তো একটু কেমন যেন খারাপ লাগতেছে, আমার মার একটা ফোন দিব, আপনার কাছে কি একটু ফোন দেওয়া যাবে? আমার মার নাম্বারটা আমার কাছে ছিল একটা কাগজে লেখা, তো আমি মারে ফোন দিই। মারে ফোন দেওয়ার পর মারে বলি যে মা আমার যেন কেমন লাগতেছে, তুমি কি আসবা? মা বলে মা আমি তো আসমো, আমার তো আসতে আসতে অনেক দেরি হয়ে যাব। আচ্ছা আমি দেখতেছি। বাবির মেজ বাবির বোন, বড় বোন, সে আবার আমাকে আদর করত, তার মেয়ে আর আমি এক বয়সের ছিলাম, তো তা আদর করত আমাকে অনেক, মা তারই মনে হয় খবর দেয় যেভাবেই হোক। তো মেজ বাবির বড় বোন এসে আমাকে নিয়ে যায় হসপিটালে। গুরু অনেক কষ্টের পর আমার ছেলে বাবু হয়। গুরু আমার বাবুটা দেখতে এত সুন্দর হয়, আমার তো আমার কাছে তখন টাকাও নাই, আমার অবস্থা খুব খারাপ, আমার মা আসছে, সেও খালি হাতে আসছে, কারণ সে আসছে যে এটাই অনেক বেশি। তো ডক্টরকে পুরো ব্যাপারটাই সম্ভবত বলে, আগেই বলে ভাবির বড় বোন ডক্টরকে আগে বলে রাখে পুরো ব্যাপারটা যে মেয়েটার এই অবস্থা, ওর জন্য যতটুকু করা যায় করেন। তা আমার ছেলে বাবুটা যখন হয় গুরু, আমার বাবুটা হওয়ার পরে উনি আমাকে দেখায়, আমার একটু একটু আমার একটু মানে সেন্স আছে, একটু একটু নাই এরকম, এই দেখেন আপনার ছেলে হয়েছে, তো রাজপুত্রের মতো চেহারা হয়েছে। আমি এক নজর দেখি, তো আমাকে যখন বেডে শিফট করে উনি আমাকে এসে বলে যে দেখো তুমি এত ছোট, আর শুনলাম তোমার সংসারের অবস্থা অনেক ভালো না, আমার কোনো ছেলে মেয়ে নাই, তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও।
কে বলে এটা?
এটা ডক্টর বলে।
কত বয়স তখন তোমার?
আমার বয়স তখন কত হবে, 14 বছর হবে।
বিয়ের কয়দিনের মাথায়?
বিয়ের এটা আমি প্রেগনেন্ট হয়ে গুরু 6 মাস পরে,
বিয়ের 6 মাস পর।
হুম।
ডক্টর তোমাকে বলছে যে বাচ্চাটা তাকে দিয়ে দেওয়ার জন্য, যেহেতু তোমার অবস্থা বা তোমার পারিবারিক অবস্থা সব জানে।
ওইটা সম্ভবত গুরু ওই যে ভাবির বড় বোন ওনাকে বলে, তার মুখ থেকে শোনা।
তারপর
গুরু আমি আমি তখন কি বলবো গুরু, আমি আমার ওইটুকু ছোট্ট বয়সে গুরু আমি মা, আমার বাচ্চাটা দিকে তাকায় গুরু আমি গুরু কখনোই পারবো না, আমার আমার বাচ্চা কেন আমি দিব, হই আমি ছোট তাতে কি, আমার বাচ্চা আমি রাখবো যেভাবেই হোক আমি রাখবো। আমার হাজবেন্ডকে ফোন দিই ওর নাম্বার বন্ধ, ওর নাম্বার বন্ধ, ওর নাম্বারে পাওয়া যায় না, ওর বন্ধুদেরকে ফোন দিই ওর পাওয়া যায় না। বাসায় হসপিটাল থেকে রিলিজ হই, বাসায় যাই বাবুকে নিয়ে, বাবুকে নিয়ে বাসায় যাওয়ার পরে ওর কোনো খবর নাই, ও আসে না, আমিও একটু অসুস্থ। তো সাত দিন পরে গুরু ও বাসায় আসে, সাত দিন পরে বাসায় আসে, এসে গুরু ওর কোনো ফিলিংসই নাই, ও যে আমাদের যে একটা বাচ্চা হয়েছে, আমাদের বাবুটা এত সুন্দর হয়েছে দেখতে, একবার বাচ্চাটার মুখের দিকে তাকায়ও না। সেই একই রকম বাইরের থেকে আইসা একদম পিছড়ে বাসায় গালি দিয়ে ডাকবে গুরু, আমি ওর ডাকের সাথে সাথে আমার আমার মনে হয় কলিজাটা কাঁপে এমন অবস্থা, আমি দৌড়ে ওর সামনে আগে হাজির হই, কারণ একটা মিনিট দেরি হলে আমাকে আবার মারবে, আমার শরীরের কন্ডিশন গুরু খুব খারাপ। আর আমি বলি আমার শরীরের অবস্থা ভালো না, এটা নিয়ে গুরু আমার গায়ে হাত তোলে, এটা ওর ওর পছন্দ না, কেন শরীর ভালো থাকবে না, ভালো থাকতে হবে, বিয়ে করছে না আমাকে, আমার শরীর ভালো থাকতেই হবে। গুরু এমন অনেকবার হয়েছে আমার দুধের বাচ্চা পাশে কাঁদতেছে আর ও জানোয়ারের মতো আমার শরীরের মধ্যে, বাচ্চার প্রতি ওর কোনো ফিলিংস নাই গুরু,
পাশে কাঁদতেছে বাচ্চায়, আজন্ম পাপ বিথি কিসের অপেক্ষা, আর কি খারাপ হতে পারত যদি ওখান থেকে তুমি বের হয়ে যেতে, বুঝলাম খারাপ হবে, যাওয়ার জায়গা নাই, রাস্তাতে থাকতে, রাইট, আর খারাপ কি হতে পারত
গুরু,
যা যা হয়েছে তোমার সাথে আর কি হতে পারত, পৃথিবীর সবচাইতে নোংরাতম ঘটমান অনুভূতির নামই আজকের তারিখে বিয়ে, যে বিয়ে ব্যাপারটাকে ব্যবহার করে ইচ্ছা মতো যে যার মতো তার এরকম হীন আকাঙ্ক্ষা চরিতার্থ করে যাচ্ছে, যেটাকে আমরা বিয়ে শাদীর নাম দিয়েছি, এটা নোংরামি, এটা পৈশাচিকতা, এটা কিছু বেজন্মাদের বেজন্মাগিরি, এর সাথে বিয়ে শাদীর মতো পবিত্রতম সম্পর্কের কোনো সাদুজ্য নাই, কোনো সম্পর্ক নাই, এরা নোংরা, এদের জন্ম কুকুরের মতো, এর সাথে বিয়ে শাদীর কসম যোজন যোজন মাইল কোন সম্পর্কই নাই, বিয়ের বাহানায় এরা তাদের নোংরামি চরিতার্থ আকাঙ্ক্ষাগুলো চরিতার্থ করে। আফসোস আমাদের দেশে এই জিনিসগুলোকে মনিটর করার কোনো সুযোগ নেই, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ এই ব্যাপারগুলোকে এখনো তাদের ইসের মধ্যে নিয়ে আসতে পারেনি, হয়তো লোক বলের অভাবে অথবা সিস্টেম এখনো কোন রকম দাঁড় হয়নি বলে, বাট আমরা তো খুব ভালো করেই জানি, যেমন বদরুল এবং খাদিজার ঘটনাটা যেটা ঘটে গেছে কিছুদিন আগে, তাকে কেন রিফিউজ করা হয়েছে সেজন্য দিনের আলোর মধ্যে একজন মানুষকে কুপিয়ে তাকে মৃত্যু দ্বার গোড়ায় পৌঁছে দিয়েছে, সো এরকম হাজারো লাখো ঘটনা কিন্তু এই দেশে ঘটতেছে, কোনো সময় প্রেমের আদলে, কোনো সময় বিয়ের অন্তরালে। কবুল বললেই বিয়ে হয়ে যায়, রেজিস্ট্রি করলেই স্বামী স্ত্রী অন্য এক পৃথিবীতে চলে যায়, অফকোর্স নট, এটা হচ্ছে একটা বৃক্ষের মতো জিনিস, যেখানে রোদ আলো বাতাস থেকে তাকে দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, যার গোড়াতে পানি ঢালতে হয়, যাকে যত্ন আত্তি দিতে হয়, তবে আস্তে আস্তে করে ছোট্ট গাছটি, ছোট্ট চারা গাছটি একসময় মহিরুহে রূপান্তরিত হয়। যেখানে এ ধরনের কোনো সম্পর্কে সামান্যতম কোনো সম্পর্ক নাই বিধি, যে তোমার হাত বাঁধা থাকবে জানালার গ্রিলে আর নোংরার মতো সে তার পৈশাচিকতা চালাবে, যেটা কল্পনাতে চিন্তা করা যায় না, তার রাজপুত্রের সমতুল্য সন্তানটি বসে বসে থাকবে আর শালার নোংরা তার নোংরামি নিয়ে ব্যস্ত থাকবে। কিসে আশায় ছিলে? এর চেয়ে খারাপ আর কি হতে পারত তোমার জীবনে? মানুষ তো ধর্ষণ করে মানুষের শরীরকে, তোমার রূহকেই তো রেপ করে ফেলেছে। বলো, নিতে পারতেছি না তাই বাড়ায় গেল, আই এম সরি, বলো।
গুরু, ততদিনে ভাইয়ার, ছোট ভাইয়ার ক্ষমতাটা অনেক বেশি হয়ে যায়। ভাইয়া ভাইয়ার যে গ্রুপের লোকজন আছে বিপক্ষে যারা থাকতো, এরাও খুব ডিস্টার্ব করে এলাকা। ভাইয়ার জন্য এলাকা সবাই ছেড়ে দেয় যে আমাদের এলাকা ছাড়তে হবে, ওরা এলাকা থেকে চলে যায়। আমি মায়ের সাথে যোগাযোগটা কন্টিনিউ করি, মায়ের মুখ থেকে সবকিছু শুনি। মা আমার বাবুর ছবি টবি ওগুলো মোবাইলে ক্যাপচার করে নিয়ে যায়, বাসায় দেখায় আমার বোনদেরকে। তো গুরু, আমার বাচ্চা দেখে ওরাও একটু একটু নরম হয়, অনেক তো হয়েছে, আমার আমার অবস্থাও শুনে মায়ের মুখ থেকে। তো ওদের ওদেরও মনে একটু কষ্ট হয় যে অনেক তো হয়েছে, এবার ঠিক আছে, ওরে ও যদি আসতে চায় ও চলে আসুক। আর ভাইয়ার অবস্থা তো অনেক ভালো তখন, কারণ ভাইয়া তার রাজনৈতিক যেভাবে জড়ানো সেইভাবে ভাইয়া অনেক কিছুই করে, অনেক ভাইয়ার অনেক অ্যাসেট থাকে, সেগুলো ভাইয়া নিজের নামে করে না একটু সমস্যার জন্য, সেগুলো সব বড় ভাইয়াকে দেয়, কারণ বড় ভাইয়ার নামে করে। বড় ভাইয়াকে তো অনেক বিশ্বাস করে, বাবা মারা যাওয়ার পরই বড় ভাই আমাদের সংসারের সবকিছু, তো বড় ভাইয়ের নামেই করে। তো বড় এভাবে করতে করতে আমার বাবুর তখন 6 মাস বয়স, অনেক হয়েছে, এবার আর না গুরু। আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর পারবো না, এইভাবে আর সম্ভব না, বাচ্চাটা বড় হইতেছে, বাচ্চাটা তো নষ্ট হয়ে যাবে এভাবে। ওরে একটু বলি, ও সিগারেট খাইতো ঘরের মধ্যে, তো বাবু তো 6 মাসের সময় ও একটু একটু বসতে পারে, একটু এক দুই পুরো দিতে পারে, তো তখন ওই সিগারেটের এইগুলো ঘরের মধ্যে থেকে নিয়ে বাবু অনেক সময় মুখেও দিয়ে ফেলতো এমন। তো এগুলো আমার কাছে মনে হয় যে আর সম্ভব না, এভাবে মানায় নেওয়া যায় না। এর মধ্যে একটা ঘটনা গুলো মিস হয়ে গেছে। একদিন ও রুমের ভিতরে আমাকে ডাকতেছে, আমি ব্যাপারটা শুনছি, ও যে আমাকে 2-3 বার ডাকছে আমি শুনছি। আমার একটু রাগ ওর উপরে, চুলার উপরে গরম পানি, বললাম গুরু স্টোভে রান্না করতে হয়, গ্যাসের চুলা নাই, তো চুলার উপরে গরম পানি, পানিটা বেশ গরমই হয়েছে, ও আমি শুনি না বলে বাবু ভিতরে শোয়া বিছানায়, আমি শুনে বলে এসেই আমার চুলগুলো ধরে গুরু এমন ভাবে আমাকে একটা লাথি দেয়। লাথি দেওয়ার পরে ও আমার হাতটা নিয়ে পাতিলের মধ্যে আর কি চুবায় ধরে। তো পাশের রুমের আপা, আমি চিৎকার করি যে আমার লাগতেছে, আমার লাগতেছে। তো পাশের রুমের আপা দৌড়ায় আসে, দৌড়ায় এসে ওরে ওর হাত থেকে মানে ছাড়ায় যে ভাই আপনি এরকম করেন কেন, মেয়েটা তো মরা যাবে এমন করলে। তো ও যেন আবার কোথায় যায় গুরু, এই যে বললাম ও কয়েকদিন পর পরই কোথায় চলে যায় গুরু, আমি জানি না ও আসলে কোথায় যায়। তো বাসায় থাকে না, এমন আম্মা আসে, আম্মা আসলে আমি মারে বলি যে মা আমি আর থাকবো না এখানে, আমার নিয়ে যাও, আমি সংসার করব না। ভাবি পাশের রুমের ভাবিও মারে বলে যে মেয়েটারে নিয়ে যান, মেয়েটারে যদি না নিয়ে যান মেয়েটার কবে জানি মারে ফেলায়। মা বাসায় বলে, আপুরে বলে, ভাইয়ারও একটু বুঝায়। এখন তো আমার বাবু হয়ে গেছে, এখন আর কি করার, আর যেহেতু এত কষ্ট পাইতেছি এগুলো শুনে ওদেরও একটু খারাপ লাগে, হয়তো বা বোন তো, বোনের তো খারাপ লাগবেই। আমাকে ওরা বলে যে ঠিক আছে ওর চলে আসতে বলো, আমি একবারই চলে যাই গুরু বাবুরে নিয়ে একবারে চলে যাই, ওর পরে ওর সাথে আমার আর যোগাযোগ হয় না। ওই যে বাসা, ও যে বাসা থেকে যায় আমি ওই অবস্থাতেই চলে যাই, ওরে জানায়ও না যে আমি চলে যাচ্ছি বা কিছু, কারণ জানালে গুরু ও আমার কোনোদিন যাইতে দিবে না। তো আমি চলে যাই গুরু আমাদের এলাকা ছেড়ে, ততদিনে ভাইয়া ওরা অন্য জায়গায় সেটেল হয়েছে, পুরো ফ্যামিলি অন্য জায়গায় সেটেল হয়েছে। আমি ওইখান থেকে মার সাথে আমাদের বাসায় যাই, যে দেখি গুরু আমাদের বাসায় তো সুখের অভাব নাই, আমাদের কত কত কিছু গুরু।
আমার সুখ দেখে তো কখনোই হয়নি জ্ঞান হওয়ার পর থেকে, স্পেশালি মেলা রকমের কষ্টের কথা শুনি, এ ধরনের কষ্টের কথা কখনোই শুনিনি যে এক বই দুই বোনে ভাগ করে পড়তেছে, এক ব্যাগ দুই বোনে একসাথে নিয়ে যাচ্ছে, সে অবস্থা থেকে অনেক বেশি এখন অন্যরকম, রাইট?
হ্যাঁ অনেক অন্যরকম গুরু, কারণ ভাইয়া ততদিনে নিজের সম্পদ করছে, ওখানে বাড়ি করতেছে, তো সবকিছুই অনেক অন্যরকম। তো আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে সবার সাথে খুব ভালোভাবে কথাও হয় না, কারণ এত বড় একটা ভুল করছি, ওদের চোখে এটা অনেক বড় একটা অন্যায়, কারণ আমি যেন কোন অপরাধ করে ফেলছি, ওরা আমার সাথে ঠিকভাবে কথাও বলে না গুরু। ঘরের কোনায় যেভাবে অপ্রয়োজনীয় একটা জিনিস পড়ে থাকে ওই রকম আমি পড়ে থাকি, কিন্তু আমার বাচ্চাটার গুরু অনেক আদর করে, কারণ আমার বাবুটারও অনেক আদর করে। গুরু ছোট ভাইয়ার ওয়াইফ, খাওয়া থাকা এই সমস্ত কিছু তো ভাইয়াই সবসময় বহন করতো, কিন্তু ছোট ভাইয়ের ওয়াইফ এগুলো পছন্দ করতো না, কারণ খাওয়া থাকার বাইরেও গুরু একটা বাচ্চার পেছনে তো আরো অনেক খরচ থাকে, আজকে ঠান্ডা লাগে, কালকে জ্বর আসে, পরশু পেট খারাপ হয়, বাচ্চা একটু বাড়তি খাবার খেতে চায়, আমার হাতে তো টাকা পয়সাও থাকে না যে আমি করব ওদের জন্য কিছু বা ওর জন্য কিছু করব। তো ভাবির এই জিনিসগুলো ভালো লাগে না, ভাইয়ার কাছে যদি কিছু চাইতাম ভাবির ভালো লাগতো না, কথায় কথায় বলতো যে বাপসারা পোলাপাইনের কিছু লাগে না, বাপসারা যেসব বাচ্চা কাচ্চা হয় এসব বাচ্চা কাচ্চা কোনো শখ থাকতে পারে না। চোখের সামনে আপুর আপুর একটা ছেলে ছিল, আপুর ছেলেটারে নিয়ে অনেক আল্লাহ অনেক অনেক কিছু হইত, মুখ দিয়ে একটা কথা বের করছে গুরু, একটা কথা বের করছে দশটা এনে হাজির করত। আমার ভাইয়ের মেয়েটারে গুরু সেরেলাক্সের যে বাটি ভরে ভরে সেরেলাক্স মিক্স করতো, খাইতো না ভাইয়ের মেয়েটা, খাইতো না, বাটি ভরে সেরেলাক্স গুলো ফালাই দিত গুরু। আর আমার বাবু, আমি তো এমনি শারীরিকভাবে একটু দুর্বল, বাবু ঠিকভাবে দুধ পাইতো না, আর তখন বাবু একটু বাইরের খাবার খাইতে চাইতো, আমার বাবুর জন্য কারো কাছে কোনো কিছু হইতো না, কারণ গুরু তখন অবস্থা এমন যে অহংকার সবার এত বেশি, অহংকার একদম আকাশ ছোঁয়া। তখন গুরু আমার আমার কষ্টটা কেউই বুঝতো না, মানে হেলা ফেলা, আসো থাকো, খাইতেছো ঘুমাও, এই রইছো। তা গুরু আমি চিন্তা করি যেভাবে পয়সা থেকে হবে না, কিছু তো করতে হবে, অন্তত নিজের জন্য না হোক বাচ্চাটার জন্য তো কিছু করতে হবে। আমি গুরু একটা কাজ নেই, আমাদের ওই এলাকাতেই একটা কাজ নেই, চট করে ওখানে একটা শাড়ির একটা শোরুম হয়, ওই শোরুমে একটা কাজ নেই গুরু, সকালবেলা বের হই, রাত্রবেলা 10টার দিকে বাসায় আসি গুরু। বাসায় আসলে বাবুর যে কত অভিযোগ আমি কখনো শুনি গুরু, হাসতে হাসতে কখনো গড়া করে খাই, কখনো আবার অনেক কাঁদি যে আমার বাবুটা যে কত সুন্দর করে কথা বলে, কত কিছু বলে আমারে। আর আস্তে আস্তে গুরু আমার কাছে তার কষ্টের কথাগুলো বলবে, আম্মু আমি আজকে এটা খাইতে চাইছি আমারে দেয় নাই, আম্মু ওইটা করতে চাইছি পারি নাই, এমন টুটু করে বলে। তা আমি ওর বুকে নিয়ে যখনই কামতাম গুরু, আমার বাবু খুব শক্ত করে আমাকে ধরে রাখত আর হাত দিয়ে আমার চোখগুলো মুছে দিত, আম্মু তুমি কান দৌড়াতো কাল পরশু বড় হয়ে যাব, এমন করে বলতো গুরু। বাবু বড় হয়েছে, স্কুলে ভর্তি করাইতে হবে, এখন গুরু আরো বেশি খরচ। বড় ভাই অনেক আদর করতো, কারণ বড় ভাইরে মামা বলতো না, বড় ভাইরে পাপা বলতো। তো বড় ভাইয়া বলে যে আমি ভর্তি করাই দিই, বাকিটা দেখো। তো ভর্তি করাই দেয় বাবুরে স্কুলে, আমি গুরু প্রতিদিন স্কুলে নিয়ে যাই। এখানে একটু কথা বলি গুরু, বাবু তখন মাত্র প্লে গ্রুপে ভর্তি হবে, তখন বাবু খুব স্পষ্ট কথা বলে। আমার বাবুটা অনেক ছোটবেলা থেকেই মানে খুব টাস টাস কথা বলে, কারণ সারাক্ষণ সবার সাথে থাকতো, তো আমাদের বাসায় তো ঘর ভর্তি লোক, সবাই কথা বলতো, ও খুব দ্রুত কথা শিখে। তো স্কুলে নিয়ে যাই, ওর ভর্তির আগে স্যার ওকে যা যা জিজ্ঞেস করে ও সব কিছুর উত্তর দেয়, খুব সুন্দর করে উত্তর দেয়। আর একটু দেখতেও অনেকটা এই অন্যরকম ছিল, তো স্যার একদম কুলে নিয়ে বসায় গুরু। ওই দিন স্যার যখন ওরে বাবার কথা জিজ্ঞেস করে, ও গুরু এমন একটা অ্যাটিটিউড করে, ও স্যারের কোল থেকে নেমে আমার পিছনে এসে এমন ভাবে আমার শক্ত করে ধরে লুকায়। শুধু একটা কথা বলে গুরু, বাবা বাবা তা কি জিনিস সেটা ও বুঝেই না। আমি গুরু আমার মুখের দিকে তাকায় থাকি, আমার বাচ্চাটা অসহায়ের মতো। গুরু আমি প্রতিদিন সকালে জবে যাওয়ার আগে বাবুকে স্কুলে দিয়ে 10টার দিকে তো দোকান খুলতো বাবুর, স্কুল হয়তো সকাল 10টার দিকে, তো স্কুলে দিয়ে এক ফাঁকে আবার দৌড়া এসে বাবুর বাসায় দিয়ে যেতাম, আবার নিজের কাজের জায়গায় চলে যেতাম। তো ওইভাবেই চলতে থাকে গুরু, আর বাসায় তো আসেই, কখনো এর কথা কখনো ওর কথা, সবাই কখনো না কখনো একটা কোনো না কোনো ভাবে আমাকে ওই দিন ওই জিনিসটা নিয়ে হার্ট করতো গুরু, খুব আঘাত করতো আমাকে, যে ভুল করছি আমার ভুলের শাস্তি আমাকে পাইতেই হবে, আমি কোনো যেন কোনো ব্যাপারে কোনো কথা না বলতে পারি, আমি সংসারের কোনো ব্যাপারে এর মধ্যে কথা বলতাম না। সবাই সবার মতো থাকে, আর আমি আমার বাবু আমাদের ছোট্ট একটা দুনিয়া আমাদের মতো করে। এর মধ্যে গুরু সংসারের যে মূল কর্তা ছোট ভাইয়া, ছোট ভাইয়ার রাজনৈতিক কারণে ছোট ভাইয়ার ওর সাথের বন্ধু বান্ধবী ওকে মারা ফেলায়, ও মারা যায়। সংসারের সবকিছু এখন বড় ভাইয়ের কাছে, কারণ ওর ওর যত কিছু ছিল, ওর উপার্জিত যত সম্পদ ছিল, ভাইয়াকে অনেক বিশ্বাস করতো, তো ভাইয়ার নামে দেওয়া। বড় ভাইয়া গুরু ভাইয়া মারা যাওয়ার পরে, ছোট ভাইয়া মারা যাওয়ার পরে গুরু আমাদের সংসারে একটা আবার একটা পরিবর্তন, পরিবর্তনটা এমন যে বড় ভাই এখন মানে নিজের সবকিছুর সবকিছুর মালিক মনে করে, যে সেই সব যত কিছু আছে তার সবকিছু তার একার। তো আমরা ভালোবাসায় থাকতাম, বড় ভাই আমাদের ভালোবাসা থেকে আমাদের মনে হয় 10-15 মিনিটের রাস্তা, আমাদের ওইখানে আমাদের টিনশেড বাসা ছিল, নিজেদের বাড়ি ওইটা সোয়াচার কাঠা জমির ওপরে। তো ওই বাড়িতে একটা ফ্ল্যাট নিয়ে, টিনশেড বাড়ি, তো একটা ফ্ল্যাট নিয়ে ভাইয়া থাকতো, ভাইয়ার সাথে এক ভাইয়ার একটা বন্ধু থাকতো। ভাইয়ার এমনি কোনো বাজে নেশা ছিল না, আমার ভাইয়া চা খেতো না, বড় ভাইয়া সিগারেট খেতো না, ওর অনেক বন্ধুও ছিল না, একটা বন্ধুই ছিল, সে খুব অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর সাথেই সবকিছু, খাওয়া দাওয়া ঘুম সবকিছু বন্ধুর সাথে। তো গুরু এর মধ্যে আমাদের আরেকটা জমি ছিল, সেটার উপর আমাদের বাড়ি করার, একদম পুরো দোতলা বাড়ি ছাদ ঢালাই হয়, তিনতলাটা করার জন্য আমরা সবাই মানে সবাই অনেক খাটি বাড়িটা করার জন্য, যে বাড়িটা করা হইলে হয়তো বা আমাদের একটা ভালো একটা জায়গা হবে থাকার মতো, সবাই অনেক ভালোভাবে থাকতে পারবো। তো তিনতলা বাড়িটা নিজেদের মতো করে করি, নিজেরা থাকার মতো। ততদিনে গুরু আমি আমার ওই শোরুমের চাকরিটা ছেড়ে দিই, আমি একটা স্কুল জব করি, কিন্ডারগার্টেন একটা স্কুলে জব করি, অল্প বেতন পাই গুরু, একদম অল্প, 1500 টাকা বেতন। তো এই বেতনে তো কিছুই হয় না। আমি সারাদিন টিউশন করি, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই, তো এইভাবে দিন কাটে। এখন গুরু এভাবে চলতে চলতে আমার বড় ভাই রীতিমতো এক সময় একটা খাম খেয়ালি পানা শুরু করে, যে তার সাথে যে বন্ধু থাকে সে বন্ধুর সাথে তার একটা বোনকে বিয়ে দিতে হবে। ঘরে সবাইকে ডেকে সে এই প্রস্তাবটা রাখে,
যেকোনো একজনকে বিয়ে দিতে হবে,
একজনকে না, সে আমার মেজো বোন, যে আমার বড়।
হ্যাঁ,
ওকে ওর কথা বলছে। তো ও তখন মাত্র HSC পরীক্ষা দিল, ভার্সিটিতে ভর্তি হবে। আর ওই ছেলের গুরু এখানে একটু বলি, ভাইয়ার যে বন্ধু ছিল ও ম্যারিড ছিল, কারণ ও গত 6 মাস আগে ওর গ্রামের বাড়িতে ও বিয়ে করে। ওর বোনেরা নাকি ওকে জোর করে বিয়ে করায়, কিন্তু ও সে বিয়েতে খুশি না। সে হচ্ছে আমার ভাই যেখানে বলবে সেখানে বিয়ে করবে। আমার ভাইয়ের সাথে তার এতই এতই আন্তরিকতা, এতই সম্পর্ক গভীরভাবে, যে আমার ভাইয়ের সবকিছুই মানে সে মানতে রাজি। এমন তো আমার ভাই সবকিছু জেনে শুনে সে আমার বোনকে বন্ধুর সাথে বিয়ে দেওয়ার জন্য প্রেশার করে।
তার বিয়ে হয়েছে তারপরও?
হ্যাঁ, বিয়ে হয়েছে, এটা 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 জেনেও। তারপর গুরু আমার বোন রাজি হয় না। আমার বোন রাজি না হওয়াতে গুরু আমাদের সংসারে মানে রীতিমতো একটা তুফান তখন, যে কেন রাজি হবে না। ভাইয়া বোনরে মারধর করে যে রাজি হইতেই হবে, ওর বন্ধুর সাথে বিয়েতে রাজি হইতেই হবে। একটা মানে পুরো বললাম না গুরু, একটা খাম খেয়ালি পনা রীতিমতো।
তোমার ভাইয়ের কি বিয়ে হয়েছে?
না, আমার বড় ভাইয়ের বিয়ে হয় নাই, আমার বড় ভাই বিয়ে করে নাই।
কত বয়স?
কত বয়স হবে? 29 হবে। তারপরে গুরু এই এই একটা সূত্র ধরে গুরু আমাদের সংসারে বিরাট অশান্তি, বিরাট গ্যাঞ্জাম। একদিনও গুরু মানে শান্তি নাই ঘরের মধ্যে। দেখা গেছে ভাইয়া কথা বলতে বলতেই মানে হট্টগোল সৃষ্টি হয়ে যায়। তখন কেউ রাজি না, আপু রাজি না, মা রাজি না, আর যে বোনের কথা বলতেছে এই বোন তো আরো আগে রাজি না। ও একটা কথাই বলতে থাকে যে ওর বন্ধুর সাথে যদি বিয়ে দেয় জোর করে ও সুসাইড করবে। এমন তো এটা নিয়ে গুরু ঘরের মধ্যে ভাঙচুরও করে, দুই এক দফা ভাঙচুরও করে আমার বড় ভাইয়া। তো বোন রাজি হয় না দেখে সে তার বন্ধুকে নিয়ে আমাদের যে যেখানে আমাদের বাড়িটা, এই বাড়ি থেকে একটু দূরে একটা ফ্ল্যাট ভাড়া নেয়, বন্ধুকে নিয়ে ওইখানে থাকে। গুরু আমাদের
আজব ফ্যামিলি দেই, একজন বিয়ে করে ফেলেছে দেখে ছোট বোনরে মারতে মারতে প্রায় জীবন মৃত্যুর মতো বানায় ফেলে, আবার বিয়ে করতেছে না দেখে গোটা বাড়ি জুড়ে হট্টগোল করে, তারপর আবার বৈবাহিক মানে বিবাহিত একজনকে নিয়ে।
গুরু বড় ভাইয়া
আমার অস্থির অস্থির লাগতেছে কাহিনীটা কি জানবার জন্য, কি ঘটনা কোথায়।
গুরু বড় ভাইয়া ঘরে আমাদের সবাই তো গুরু বড় হয়েছে, সবাই লেখাপড়া করে, তো সবার পড়ালেখার খরচ বন্ধ করে দেয় শুধুমাত্র এই সূত্র ধরে, যে ওর বন্ধুকে বিয়ে করতে রাজি না হলে সে আমাদের কোনো খোঁজ খবর নেবে না, কোনো খাবার খরচ দিবে না, কারো খরচই সে বহন করবে না। সবার লেখাপড়া বন্ধ করে দেয় ঘরের মধ্যে, গুরু বাজার করার যে বাজারের যে খরচটা এটাও বন্ধ করে দেয় গুরু। চার দেওয়ালের মাঝে আমাদেরকে রীতিমতো আমাদেরকে গুরু মানসিকভাবে টর্চার করা হয়, যে মারাঠিয়াদেরকে বলাও যায় না যে আমাদের ঘরে বাজার নাই, আমাদের ঘরে চাল নাই, কারণ এত বড় একটা বাড়িতে এত বড় ফ্ল্যাটে থেকে এটা তো গুরু কেউ বিশ্বাসও করবে না, কাকে বলবো। ভাইয়া আসে, আসলে এরকম মাস শেষ হলে আসে, যে ভাড়াগুলো উঠত এসে ভাড়াগুলো নিয়ে আবার সে তার মতো চলে যেত। বড় বোনের কথা এখন তার মাথার থেকে নেমে গেছে, যে বড় বোন যখন বিয়ে করতেই রাজি না, আমার মেজো বোন আর কি, যে বিয়ে করতে যখন রাজি না, ঠিক আছে ওর বিয়ে করা লাগবে না। আমার ইমিডিয়েট ছোট যেটা, এটা তখন ক্লাস 10 পড়ে গুরু, ওর কথা বলে যে ওকে বিয়ে দিবে, মানে এক বোনকে বিয়ে দিতেই হবে। তো এটা নিয়ে
9, 10, 8 কোনো ব্যাপার না,
না কোনো কিছুই না, মানে বিয়ে দিতেই হবে। মা ওরা সবাই বলে যে তোর এই খাম খেয়ালি পোনা কি হবে, তুই এগুলো কি শুরু করছিস, এগুলো কোনো কথা, এগুলো কোনো যুক্তির মধ্যে পড়ে, গুলো সে কান্নাকাটি করে, মারে বলে যে তোর মায়েদের জন্য আমি সারা জীবন কষ্ট করছি।
কান্নাকাটি করে?
হ্যাঁ,
তোর বড় ভাই কান্নাকাটি করে। হ্যাঁ, কে কি বলে?
তোর মেয়েদের জন্য আমি সারা জীবন কষ্ট করছি, আমি আজও পর্যন্ত বিয়ে পর্যন্ত করি নাই।
হ্যাঁ, করলাম না।
তোর মেয়েরা পারে না আমার ইচ্ছার একটা আমার ইচ্ছাটা রাখতে, তোর মেয়েরা পারে না আমার ইচ্ছার প্রাধান্য দিতে।
ইচ্ছাটা কেন? আমি তো
এই ইচ্ছাটা কেন
অস্থির লাগতেছে তো জানবার জন্য। এ কেমন ইচ্ছা যে বৈবাহিক সম্পর্কে অলরেডি বিবাহ করেছে এমন একটা ছেলের বিয়ে নিজের বোনের সাথে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে? আবার এখানে বয়স টয়স ব্যাপার না, ক্লাস টেনে পড়া মেয়ে, একে ধরতেছে না ওকে ধরতেছে, আবার কান্নাকাটি করে।
হ্যাঁ গুরু, এভাবে
আমার জীবন বাদ দিয়ে দিয়েছি তোদের জন্য,
এগুলো বলে
আমার একটা ইচ্ছা পূরণ হবে না,
কষ্ট করছি তোদের জন্য, মানুষের বাসায় টিউশন করছি,
বুঝলাম,
50 টাকার বিনিময়ে তোদেরকে তোদের জন্য মানুষের বাসায় পানি উঠাই দিছি,
পানি উঠাই দিছি,
এমন করে বলে,
চায়ের দোকান চালাইছি,
এগুলো বলে।
কিন্তু পরিস্থিতি তো পরিবর্তন হয়েছে অ্যাকচুয়ালি, ছোট ভাইয়ের হাত ধরে,
জি,
যেটা ছোট ভাই মারা যাওয়ার পরে এখন সবকিছুর জবরদখল নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, এটা আমি বুঝতে পারতেছি। বাট অস্থির লাগতেছে এটা জানবার জন্য যে এত কষ্ট কেন, বিয়ে দেওয়ার জন্য এত আগ্রহ আর এত কষ্টের কারণটা কি? একটা বন্ধুই তো, রাইট, যে বন্ধুর বিয়ে দেওয়ার জন্য।
আমরা তো পাঁচ বোন বললাম না, আমরা পাঁচ বোন কিন্তু গুরু একদম পিঠাপিঠি বোন, তো কে বড় কে ছোট এটা বোঝার উপায় নাই। তো এর মধ্যে আমাদের পাঁচ বোনের মধ্যে সে একটা বন্ধু নিয়ে আমাদের ঘর বাসায় থাকবে, মানুষও নানান ধরনের কথাবার্তা বলবে, এই জিনিসটা সে মানে সে এটা এটা ফোকাস করতো যে আমার বন্ধু আমার কাছে থাকবো, সারা জীবন আমার কাছে থাকবো। তোরা কি কেউ পারস না? ছেলেটা তো কোনোদিকে খারাপ না, ছেলেটা চা খায় না,
সারা জীবন এখানে থাকবে, এটা লেগালাইজ করতে।
হ্যাঁ, এই ছেলেটা তো কোনোদিকে খারাপ না, সিগারেট খায় না, চা খায় না, কিচ্ছু খায় না, ছেলের কোনো বাজে নেশা নাই। হ্যাঁ, একটা ভুল তো হয়েছেই, ওর বোন বোনেরা অর্ডার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। এখনো তো ওই আমার ভাই গুরু এইভাবে বলে যে ও ওই মেয়ের টাচ পর্যন্ত করে নাই, সে এভাবে বলে। কিন্তু বাসায় কে মানবে? কেউই মানে না। ছোট বোন ওই স্কুলে থাকে, তো ঘরের মধ্যে এমন অশান্তি গুরু, এমন অশান্তি করতে করতে একটা পর্যায়ে না আপু মা ওরাও মানে ব্যাপারটা মানে না যে কতক্ষণ এভাবে দাঁতে দড়ি দিয়ে থাকা যাবে, সংসারে খরচ দেওয়া বন্ধ,
রোজকার কাহিনী এটা।
হ্যাঁ, একদম নিত্য কাহিনী হয়ে গেছে।
তোরা কি পারিস না এই মানুষটাকে আমার এখানে থাকার ব্যবস্থা করে দিতে? এটাই নাকি?
এটাই গুরু।
হ্যাঁ,
এটাই, শুধু এটাই।
কোনো প্যাচ খাওয়া সম্পর্ক নাকি মানুষটার আমার মাঝে থাকা দেওয়ার ব্যবস্থা করতে? সামনে গো ভাই, অস্থির লাগতেছে।
তারপর গুরু ঘরে বসে সিদ্ধান্ত নেয় যে আমার বোন ছোটটা যেটা ওরে স্কুল থেকে নিয়ে আসবে, আইনা ওরে পরদিন ঘরের ভিতরে যে কাজে ডেকে বিয়ে পড়াবে আর কি, ঘরোয়া বিয়ে। এখন আর কোনো কথাই সে শুনতে রাজি না, এখন সে রীতিমতো জোর করবে। অনেক হয়েছে, তার নিজের এত বড় বাড়ি রেখে সে কেন বাইরে বাইরে ঘুরবে, বাইরে বাইরে থাকবে, মানুষের বাসায় সে কেন ভাড়া থাকবে। হ্যাঁ, অনেক কথা বলে। তারপর গুরু আমার বোনকে এরকম স্কুল থেকে জোর করে আনতে বলে, আমাকেই বলে প্রথমে যে ওরে গিয়ে নিয়ে আয়। গুরু একে তো বাসায় কারো মনের অবস্থা ঠিক নাই, আমিও বুঝতে পারতেছি গুরু যে এটা ভুল, এটা একেবারেই ভুল। আমার বোনকে আমি স্কুল থেকে আনতে পাঠাই, গুরু আমি আনতে যাই। যাওয়ার পরে গুরু আমি আমার বোনকে নিয়ে আসি না সাথে করে, আমি সরাসরি স্যারের কাছে যাই, কারণ পরিস্থিতিটা অনেক খারাপ হয়ে যায় গুরু, সংসারের পরিস্থিতিটা এত খারাপ। তা আমি আমি গুরু স্যারের কাছে গিয়ে বলি যে স্যার আমার বোনটাকে, আমার বোনটা তো অনেক ছোট, আমার আমি খুব কান্নাকাটি করি স্যারের কাছে যে আমার বোনটা অনেক ছোট, আমার বড় ভাই এমন আমার বোনটাকে জোর করে বিয়ে দিতে চাইতেছে, ও গুরু এখনো অনেক পড়তে চায়। গুরু সব ব্যাপার তো আর সবাইকে বলতে পারতেছি না, কি বলবো। তা আমি বলতেছি যে স্যার আমার ভাই যদি ওরে নিতে আসে আপনি কিন্তু ওরে ছাড়বেন না। তো এই স্কুলের আবার সব সময় অভিভাবক বলতে যে থাকতো সে আমার বড় বোন, তো আপুরে পাঠায় ওরে নিয়ে আসে স্কুল থেকে, ওরে নিয়ে আসে। ওই দিন বাসার মধ্যে অনেক অনেক বেশি বিশৃঙ্খলা হয় যেটা বলার বাহিরে। রান্নাঘরের প্লেট বাসন কাঁচের গ্লাস এগুলো ভাঙা হয়, টি টেবিলের উপরে সবকিছু এগুলো ভাঙা ফেলা হয়, ভাইয়া এগুলো সব ভাঙে নিজের হাতে, আর ব্যবন্ড ভাষায় গুরু পিচ্ছিরি ভাষায় গালাগালি করতে থাকে। আমার ছোট বোন ও একটু চাপা স্বভাবের, ও কখনোই মানে ওর কষ্টগুলা কাউকেই বলে না, ও অন্যরকম। তবু সব সারাদিনের এইসব ধকল, এত সমস্যা, সবকিছু ফেস করার পরে রাতের বেলা সবাই, কারো মনে শান্তি নাই, সবাই যে যার মতো যার ঘরে ঘুমায়। আমার ছোট বোন, গুরু রাতে তখন প্রায় 2টা বাজে, আমার ছোট বোন একটা ওড়না নিয়ে ওর গলার মধ্যে পেঁচায় ফেলায় যে ও আত্মহত্যা করবে। গুরু ওর এমন ভাবে ওড়নাটারে গলার মধ্যে কুইশা বাঁধে যে ওর দম টমেকার বন্ধ হয়ে যায়, ও আজব একটা শব্দে গুঙ্গাইতে থাকে। আমার গুরু ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর আমি মানে ও শব্দ পায়, লাইটটা খুব দ্রুত জ্বালায় দেখি যে আমার বোনের মুখটুক দিয়ে একদম লালা টালা পড়তেছে, ওর অবস্থা অনেক খারাপ। আমি আপুরে একদম টাইনা উঠাই যে আপু দেখো ওর জানে কি হয়েছে, ওর একটু দেখো। তা ও শুধু গুরু একটা কথাই বলতে থাকে যে আপু আমার বিয়ে দিও না, আপু আমার বিয়ে দিও না। গুরু ওই ওই অবস্থায় গুরু ওই ওই সিনটা দেখার পরে আমার মনে হয়েছে যে আমার জীবন তো শেষই হয়ে গেছে, আমার জীবনে তো কিছুই নাই, বিয়েটাই তো একটা তো পরিচয় তাই না। তাহলে আমি আপুরে বলি আর সহ্য করো না, অনেক হয়েছে, দেখো আমারে বিয়ে করবে কিনা, ও তো এত ভালো মানুষ, ও যদি আমার বিয়ে করে তাহলে ওরে বলো আমার ছেলে সহ যদি ও আমার বিয়ে করে তাহলে আমি রাজি আছি। গুরু আমি নিজের মুখে এই কথা বলি, আপু পরদিন সকালবেলা ভাইয়ারে বড় ভাইরে বলে যে আচ্ছা মনিরও তো একটা সমস্যা আছে আর বিথির যেহেতু লাইফ এরকম একটা সমস্যা, ওদের দুজনের বিয়ে দিয়ে দিই, ওদের কোনো এই ব্যাপারে সমস্যা নাই, বোন যে যেটারই বিয়ে দেখ না কেন, ওদের কথা হলো বিয়ে দেওয়া হলো কথা, একটা সম্পর্ক তো ঠিক আছে, এরকম ঘরোয়া ভাবে কাজী ডেকে গুরু আমাদের বিয়ে হয়। ভাই বড় ভাইয়া হচ্ছে ওর গার্জেন হিসেবে স্বাক্ষর করে আর আমার গার্জেন হিসেবে স্বাক্ষর করে মা, আমাদের বিয়ে হয়। গুরু বিয়ের রাতে স্বাভাবিক, গুরু এত বছর পরে, আমার বাবুর তখন প্রায় ছয় বছর, গুরু হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকবে এটাই তো স্বাভাবিক। তো আমার ভাই দেখি একটু অ্যাটিচিউড গুলো অন্যরকম করতেছে, তার সে কখনো তালা খুলে সে ছাদে যেতেছে, শুনতেছি যে জোরে জোরে বলতেছে ছাদে থেকে লাফায় পড়বে।
কে লাফায় পড়বে?
আমার বড় ভাই।
কও কি?
সে কখনো ঘরের মধ্যে ঢুইকে ফ্যানের মধ্যে মানে ওনার পাচাইতেছে যে সে ফাঁসি দিবে। কি ব্যাপার, তোমার কথাই রাখা হলো যে তুমি বললা যে যে কোনো এক বোনের বিয়ে দিলেই হবে। তারপর সমস্যাটা গুরু বুঝতে পারি না যে সে কেন এমন করে, ভাবতেছি যে হয়তো একসাথে বন্ধু, এতদিনের বন্ধুত্ব হয়তো বা সে মানতে পারতেছে না যে এখন কিভাবে ওরা একসাথে থাকতো, একসাথে ঘুমাইতো, একসাথে খাইতো, একসাথে গোসল করতো,
একসাথেই
গোসল করতো, সবকিছু ওদের একসাথে ছিল। গুরু গুরু ওদিন আর কিছু বলে না, আপুর যে আপুর বেডরুমটা ছেড়ে দেওয়া হয় আমাদের জন্য, তো ও তো আর আসে না, ও ভাইয়াকে নিয়ে রীতিমতো রুমের মধ্যে চলে যায়। আমি গুরু আপুর রুমে, আমার ঘুম নাই, আমি ঘুমাই না, যে চিন্তা করতেছি যে ভাইয়া কেন এরকম করতেছে, এখন সংসারের সবকিছু তো এখন ঠিকঠাক, তো ভাইয়ার আসলে সমস্যাটা বুঝতেছি না। আমি গুরু এই ভাবতে ভাবতে কখন যেন আমার চোখটাই একটু লেগে যায়, তো রাতের প্রায় 2:30 মতো বাজে, রাত 2:30 দিকে গুরু আমার মাথার উপরে, আমার হাজবেন্ড, আমার তো দরজাটা খোলাই থাকে, আমার হাজবেন্ড এসে আমার মাথার উপরে হাত রাখে, তো আমার চোখ খুলে, আমি চোখ খুলে দেখি ও, তো আমি বলি যে ওর সাথে আমার ওই দিন অনেক কথা হয়, ওর সব ব্যাপারে কথা হয়, যে আমি ওরে বুঝাই, ওরে বলি যে আপনি চাইলেই পারতেন সমস্যাটা সমাধান করতে, আপনি করেই বলি ওরে, আপনি চাইলেই পারেন যে সমস্যাটা সমাধান করতে, আপনি যদি বলতেন একবার মুখ দিয়ে যে ভাইয়া আমার কোনো আপনার কোনো বোনদেরকে আমি বিয়ে করবো না, আপনি যদি আমাদের সংসার থেকে চলে যেতেন আমাদের সংসারে আজকে এত বড় অশান্তি হতো না, অনেক কথাই হয়। তারপর সে বুঝায় যে যা হয়েছে হয়েছে, কবির ভাইটা আমি অনেক ভালোবাসি, আমি কখনো পারবো না কবির ভাইয়ের ছাড়া থাকতে। তারপর সে পুরো ব্যাপারটা সে আমাকে বলে, গুরু সে আমাকে বলে যে আমার ভাইয়ের সাথে তার একটা সম্পর্ক। গুরু আমি আমি কোনোদিন এইরকম সম্পর্কের কথা শুনি না গুরু, কোনোদিনই শুনি নাই।
আমরাও বুঝতে না রে ভাই, কি কোন দিকে নিয়ে যাচ্ছ,
গুরু আমি ওর কথাগুলো শুনি, আমার দুনিয়াটা ঘুরতে থাকে রীতিমতো।
আমরা ঘুরতেছি আগে বলো কি কাহিনী, গেটে নাকি?
গুরু একজন পুরুষের সাথে পুরুষের সম্পর্ককে আমি শুনছি যে এটা সমকামী বলে। গুরু ওদের মধ্যে এরকম একটা সম্পর্ক
ছিল। কই কিসের উপরে কমেন্টস করব, কি নিয়ে কথা বলবো, প্রোগ্রামটাকে কোন দিকে নিয়ে যাব, এমনি জর্জর রে ভাই। মেঘলা তোরে বারবার বললাম যে বেশি ব্রেনে চাপ পড়ে এমন কিছু করিস না, ব্রেনে তো কিছু বাকি নাই রে মেঘলা। স্যান্ডউইচ হয়ে গেলাম একদম মিথে। বয়স কত হবে তোমার? মেয়েদেরও বয়স জিজ্ঞেস করতে হয় না, ওগুলো থেকে অনেক উর্ধে চলে গেছে। কত হবে,
কত হবে গুরু? চব্বিশ প্লাস হবে।
কিছু তো বাদ থাকলো না জীবনে, কিছু এক্সপিরিয়েন্স এর কিছুই বাকি থাকলো না। তোমার চুল কিন্তু এখনো সুন্দর বিধি
গুরু। আমার তিন ভাগের এক ভাগও নাই।
তোমার নাই এত সুন্দর? তুমি এগুলা ভালো বলেছিস, মুখের রঙও কিন্তু অনেক সুন্দর।
রাইট,
মানে গায়ের রং, লাইক গায়ের রং সুন্দর বলতে আমরা বুঝি ফেয়ার এন্ড লাভলি, মানে মুখে মাখতে থাকো আর খাইতে থাকো ফর্সা হইতে হবে, রাইট? এই জন্য আমাদের মতো কালো মানুষদের দামই থাকে না। যে গায়ের রং দেখতে সুন্দর লাগে তাই তো মেঘলা?
গুরু এই প্রশ্নটা আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আমি কখনো এক কথায় উত্তর দিই না, আমি শুধু এইটুকুই বলি বেঁচে আছি, ভালো আছি কিনা আমি জানি না।
কোথায় আছো? ওই ছেলের সাথে কি সংসার করছো এখনো?
না গুরু।
কতদিনের সংসার ছিল?
ছিল গুরু, এক বছরের সংসার ছিল।
তারপর সব ছেড়ে দিয়ে চলে এসেছো এরকম?
না গুরু।
আমি একটু বিরতি নিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ডের।
টাইম চেক, এখন সময় রাত একটা।
সেই কি ছেড়ে ছেড়ে চলে গেছে তাহলে?
গুরু আমার ভাই আর কি, এই সম্পর্কটা গুরু নষ্ট হয় আমার ভাইয়ের জন্যই। গুরু আমি কি সেখান থেকে বলবো? গুরু ওই দিন রাতে সবকিছু আমাকে বলে তো গুরু, আমি আমি শুধু ওর কথাগুলো শুনি অবাক হয়ে যাই। এসব এসব কথাবার্তা এগুলো আমি কখনো আগে শুনি নাই।
এই সম্পর্কটা এক্সিস্ট করে না কেন, শুধু এতটুকুই শুনি? এই ঘেন্না থেকে তুমি নিজেকে সরিয়ে রাখো নাকি তোমার ভাই নিজে থেকে তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পরে?
গুরু আমার ভাইয়ের সব সময় চেষ্টাটা থাকতো, এই চেষ্টাটা গুরু আমার ভাই সব সময় করতো যে এই সম্পর্কটা যেন না হোক, আমাদের মধ্যে যে হাজবেন্ড ওয়াইফের একটা সম্পর্ক এটা যেন খুব গভীরভাবে না হয় এমন। গুরু গুরু যখনই দেখা গেছে যে আমার হাজবেন্ডের সাথে আমি একটু কথা বলতাম তখনই আমার ভাইয়ের সমস্যা হইতো, আমার ভাই তখনই হাউমাউ কান্নাকাটি করতো। নাইলে গুরু ওই যে
হাউমাউ কান্নাকাটি করতো, এইরূপ দেখছো কখনো?
গুরু আমার ভাই আমার পায়ে ধরে গুরু সে কান্না করে, আমি ঘরের মধ্যে বিছানায় বসা গুরু।
এই সেই ছেলে না চরিত্রের কারণে তোমার গোটা শরীরে প্রত্যেকটা জায়গাতে মানে কিভাবে?
গুরু আমার পায়ে ধরে আমার ভাই কান্না করে, আমারে বলে যে তুমি আমার কাছে যা চাইবা তোমার আমি তাই দিব, তুমি কোনোদিন ওরে তোমার হাজবেন্ড বলে স্বীকার করবা না, কোনোদিন বলবা না, দাবি করবা না যে এটা তোমার হাজবেন্ড।
ভাইয়ের এই নোংরা ক্রিমিনাল চেহারাটা দেখে কেমন লাগতো
গুরু? আমি
কল্পনা করছিলাম যে এরকম চেহারা দেখতে পারবা
গুরু? আমি কখনোই বুঝতেও পারি নাই যে আমার ভাইয়ের এত বড় একটা প্রবলেম, এত বড় একটা সমস্যা।
হোমোসেক্সুয়াল এরা, লেসবিয়ান ও লেসবিয়ান মনে হয় মেয়ে মেয়েতে যদি সমকামিতা, দিস ইজ হোমোসেক্সুয়াল। হোমোসেক্সুয়াল অ্যাকচুয়ালি ছেলেতে ছেলেতে, আমরা তো আসলে এখন নতুন করে সব জিনিস শিখতে হবে দিই, নাহলে তো উই আই এম আনএবল টু আইডেন্টিফাই অর এটা মূল্যায়ন করা টাফ হয়ে যাচ্ছে। চব্বিশ বছর জীবনের বহু পথ পরিক্রমা বাঘ ঘাত প্রতিঘাত খুব কাছ থেকে দেখেছ বিথি।
হ্যাঁ গুরু।
দেন ফাইনালি এই এই সম্পর্কটা এক বছর পরে আর
গুরু এখানে এখানে কথাগুলো যদি নাই বলি তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে। আমি একটু বলতে চাই গুরু। গুরু দেখা যেত যে যখনই আমার হাজবেন্ডের মানে আমার হাজবেন্ডের সাথে কখনো গুরু আমাদের এক রুমে কখনো ওইভাবে থাকা হয় নাই। ও সবসময় এভাবে চোরের মতো গুরু আসতো, তো রাতের বেলা এভাবে আসতো গুরু। ঠিক এইভাবেই গুরু আমার সাথে রিলেশন হইতো, ও আবার এই অবস্থায় ভাইয়ের কাছে চলে যেত এমন। তো গুরু এমন এগুলো নিয়ে যখন গুরু একটা সময় আমি প্রতিবাদ করি তো বড় ভাই আমাকে খুব মারে, খুব মারতো। আর প্রতিদিন রাতে তখন আবার একটা রুটিন হয়ে গেল যে রাতের দুইটা আড়াইটার দিকে ঘরের মধ্যে একটা হট্টগোল, কারণ ও যখনই আসতো তখনই আমি ওর সাথে একটু রাফ বিহেভ করতাম, একটু মিসবিহেভ করতাম, কারণ আমার এখন ঘৃণা লাগে গুরু। আর এটাই তখন আমার ভাইয়ার কাছে খারাপ লাগতো, ঘরের সবার ঘুম ভেঙে যেত, সবাই উঠে আসতো, এত লজ্জা লাগতো নিজের কাছেই।
কেউ জানতো না বাড়ির?
হ্যাঁ তখন ব্যাপারটা সবাই জানে, ততদিনে ব্যাপারটা সবাই জানে, যেন ওই যে হট্টগোল হইতো, চিল্লাচিল্লি করতাম ঘরের মধ্যে, তো সবাই জানে গুরু। সবাই মোটামুটি একটু একটু করে মানে ব্যাপারটা বুঝতেও পারে, সবার চোখে কম বেশি ওদের যে সমস্ত নোংরা কাহিনী সেগুলো ধরা পড়ে।
ভালোবাসার বাংলাদেশ
তো গুরু এমন করতে করতে আমি প্রেগনেন্ট। এখানে গুরু আমি আমার প্রেগনেন্সি আমি আপুরে বলি, আমি আপুরে বলি যে আপু আমার এই এরকম সমস্যা, তো আপু ডক্টর কাছে নিয়ে যায়, আমি কনফার্ম হই যে হ্যাঁ আমি প্রেগনেন্ট। এখন গুরু এটা বাসায় জানাই, আপু বাসায় এসে জানায় আমার বড় ভাইকে ডেকে, আমার হাজবেন্ডকে ডেকে জানায়। জানার পর আমার বড় ভাই বলে যে এই বাচ্চা আমার হাজবেন্ডের না। আমার আমার হাজবেন্ড কিছুই বলে না, কোনো প্রতিবাদ করে না, আমার ভাই মুখে ব্যবহার ভাষায় যা কিছু বলা দরকার সে বলতে থাকে।
তোমার হাজবেন্ড তো তার নাগরের কাছে কমিটেড
গুরু, আমি
যে সে কারোর সাথে এই ধরনের সম্পর্কে যাবে না, তাই না? সেজন্য কনফিডেন্টলি তোমার ভাই বলতেছে যে এই বাচ্চা
গুরু। আমি তখন প্রতিবাদ করি, অনেক কথা বলি, কথায় কথায় গুরু এক পর্যায়ে হাতাহাতি হয়। যেমন আমি সোফার উপর বসেছিলাম, ভাই আমাকে খুব জোরে করে লাথি মারে, লাথি মারাতে আমি পড়ে যাই গুরু। তো পড়ে যাওয়াতে আমার হাজবেন্ড তখন ওকে ধরে, ধরার পর সে বলে যে আর কত হয়েছে তো অনেক, বাচ্চা তো আমারই তাই না, এটা তো আর অস্বীকার করা যাবে না। তারপর গুরু ওরা সিদ্ধান্ত দেয় যে ঘরে বসে আর কি সিদ্ধান্ত দেয় যে আমি যেন অ্যাবর্শন করি। এই কথা বলে আমি ওদের কথায় রাজি হই না যে না আমি আমি অপারেশন করাবো না। আপু ওরা সবাই বলে যে ওরা আমাকে বুঝায় যে তুমি কিভাবে কি করবা, তোমার একে তো তোমার অবস্থাও ঠিক নাই, তোমার বয়সও এরকম, একটা বাচ্চা এক ঘরের আরেকটা সন্তান আরেক ঘরের, এদের পরিচয় তুমি কি দিবা। আপু ওরাও আমার বলে অপারেশন করানোর জন্য, পরদিন গুরু আমার অপারেশন করানো হবে, আমার অপারেশন করানো হবে গুরু। আমি গুরু সারা রাত ঘুমাই না, আমি সারা রাত ঘুমাই না, আমি ভাবতে থাকি কখনো আমি আমার রুমে যাই, আমার বাবুর মুখে দিয়ে তাকায় থাকি, কখনো আমি নিজের ফিল করি যে আমার ভিতরে অন্য কেউ আছে গুরু। আমি সিদ্ধান্ত নিই যে যা কিছুই হবে আমি পারবো না অপারেশন করাইতে, আমি পারবো না। তারপর গুরু আমি সকালবেলা না করি যে না আমি যাব না, ওরা তড়িঘড়ি করে সবাই প্রস্তুতি নিতেছে যে আমাকে হসপিটাল নিয়ে যাবে, আমি বলছি যে না আমি যাব না, আমি যাব না। এই কথা শুনে ভাইয়া ভিতর থেকে খুব গজড়াইতে গজড়াইতে চলে আসে, নাটক করতেছো, শুটিং করতেছো, এই কথা বললে আমার গায়ে হাত তুলে আবারও আমাকে মারে।
ফাইনালি কি হয়?
বুড়ো আমার মেয়েটা হয়, প্রতিদিন এমন এমন টর্চার সহ্য করতে করতে গুরু আমার ভাইয়ের হাতে আমি অনেকবার দফায় দফায় মার খাই গুরু। আমার প্রেগনেন্সি ৬ মাসের সময়ও আমি এমন ভাবে মার খাই যে আমার মানে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে যায়। আমি হসপিটালে পর্যন্ত অ্যাডমিট থাকি তিন দিন। তারপর গুরু এক সময় খুব জেদ করে আমি একটু মানে আত্মহত্যার জন্য আমি স্যাভলনও খাই, তো ওই সময় আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে পড়ে। তো গুরু যেদিন হসপিটাল যাব ওই দিন ডাক্তার বলে যে এত এতবার আঘাত পাইছি, এতবার মানে এতবার মার খেয়েছি গুরু, ডাক্তার বলে আমার বাচ্চাটা সম্ভবত নর্মাল হবে না, আমার বাচ্চাটা সম্ভবত মানসিক প্রতিবন্ধী হবে। কিন্তু আমার বাচ্চাটা সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা হয়। আমার আমার মেয়ে বাবু হয় গুরু। আমার মেয়েকে নিয়ে আমি বাসায় আসি, ওই দিন ওরা ওদের মতামত প্রকাশ করে গুরু যে মেয়ে বাচ্চা হয়েছে, মেয়ে বাবুতে তারা সন্তুষ্ট না, আমার হাজবেন্ড মেয়ে বাবুতে খুশি না। তারপর গুরু আমি বলি যে তোমাদের খুশি আর অখুশি দিয়ে আমার কিছু যায় আসে না। যেই বাচ্চা তোমরা অপারেশন করতে করে মারা ফেলতে চাইছো ওই দিনই তোমাদের জন্য আমার বাচ্চা মরে গেছে, এই বাচ্চা শুধু আমার গুরু। যাই হোক, এভাবে করেই আমার সংসার এভাবেই করে চলে। তো একটা সময় এই ব্যাপারগুলো নিয়ে, এই যে ভাইয়ার এই সমস্ত অসামাজিক কাণ্ডকলাপ এগুলো নিয়ে গুরু ঘরের মধ্যে প্রতিনিয়ত এতটাই এতটাই মানে নোংরামি হইতো, এতটাই নোংরামি হইতো। এক সময় ভাইয়া মানে এই জিনিসগুলোর সূত্রপাত নিয়ে সে এক সময় বলল যে আমার সে ডিভোর্স দেওয়া হবে। সে আমার হাজবেন্ডের আমার বলতেছে যে আমি যেন নিজে থেকে আমার হাজবেন্ডকে ডিভোর্স দিই। কেন আমি নিজে থেকে ডিভোর্স দিব? আমি বলি যে না, আমি ডিভোর্স দিব না। তোমার তোমার বন্ধুর যদি মনে চায় যে সে ডিভোর্স দিবে, ঠিক আছে দিতে পারো, কিন্তু আমি নিজে থেকে দিব না। তো গুরু এগুলো নিয়েও ঘরের মধ্যে অশান্তি হয়। গোপনে গোপনে তারা আমাদের যে বাড়িটা এটা বিক্রি করে, বিক্রি করে দিয়ে ওই একদিন ঘরের মধ্যে খুব মানে খুব রকম একটা শৃঙ্খেট হয়। তা আমারও প্রচন্ড মারে, ভাইয়া মারে, আমার হাজবেন্ডও খুব রাগ ভাষায় গালাগালি করে আমাকে। তো ওরা গোপনে বাড়িটা বিক্রি করে ওরা চলে যায়, আমরা তো বাসায় থাকি। একদিন আমাদের এলাকার কিছু লোকজন, প্রভাবশালী লোকজন আর এলাকার ছেলেরা এসে আমাদেরকে বলতেছে আমাদের বাড়িটা বিক্রি হয়ে গেছে, ওরা নাকি কিনে নিছে আমাদের বাড়িটা। আমাদেরকে বলতেছে বাসা খালি করতে। কি ব্যাপার, বাসা খালি করে দিব মানে কি? আমার হাজবেন্ড আর আমার বড় ভাই ওরা একসাথেই চলে যায় গুরু, আর আসে না। তো ওই সময় আমাদের সংসারও একটু অনেকটাই অবস্থা খারাপ, কারণ আমরা এতগুলা মেয়ে মানুষ, ঘরে তার পুরুষ মানুষ বলে কেউই রইল না। আমরা কি করব, কোথায় যাব? আপুর একটা জমি ছিল সোয়া দুই কাঠা, ওইটা আপুর মানে ওইভাবেই ছিল যে আপুর নামে নেওয়া আর কি। তো ওই সোয়া দুই কাঠা জমির উপরে টিন শেড ঘর ছিল, পাঁচটা ঘর ছিল, আমরা ওইখানে যেয়ে উঠি। ওখানে যেয়ে উঠি গুরু, এই তো স্কুলে আবার জবটা করি, স্কুলের জবটা করি, টিউশন করি, এভাবেই চলে। এভাবে গুরু এখন বাচ্চা দুইটা, আমার মেয়েটা একটু একটু বড় হয়, ওদের গুরু ছেলেটাও মোটামুটি অনেকটাই বড় হয়ে যায়। এখন ওদের খরচ দিন দিন বাড়তেছে গুরু। আমি
ছেলের বয়স কত
এখন গুরু? ১০ বছর।
দশ বছর?
হ্যাঁ গুরু।
মেয়ের বয়স?
মেয়ের বয়স এখন ৪ বছর গুরু।
আর ওইসব ওরা ওদের আর কোনো খবর নাই?
ওরা যে ওই যে চলে যায় গুরু, আর আসে না, আর কখনোই ফিরে না।
কোন জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছ বিধি, কি এক্সপিরিয়েন্স করতেছে তোমার লাইফে? হ্যাঁ, তারপর আরো আছে ব্যাপার?
তারপরে গুরু
আমার অবাক হওয়ার কিন্তু সমস্ত ইন্দ্রিয় আজকের মতো কোটা ফুলফিল, নতুন করে অবাক হওয়ার মতো কিছু বাকি নাই আমার আর।
গুরু আমি যে বাসাটা টিউশন করি, একটা বাসায় আমি ৩ বছর যাবত টিউশন করি। তো ওই বাসার আপা মানে ওই বাচ্চাটার যে মা, ওই বাচ্চাটা আমার বাবুটা একসাথেই পড়ত। তো ওই আপা আমাকে অনেক অনেক আদর করত, অনেক বেশি আদর করত, অনেক স্নেহ করত। তো আপা একদিন আমাকে বলে যে ম্যাডাম এইভাবে তো চলে না, আপনি এইভাবে কত কতদিন কষ্ট করবেন? আর গুরু প্রায় সময় অসুস্থ হয়ে পড়তাম, কারণ এই বৃষ্টিতে ভিজে কখনো টিউশন করতে যেতাম, কখনো রোদের মধ্যে একদম কড়া রোদের মধ্যে যেতাম, খুব অসুস্থ থাকতাম প্রায় সময়। তো উনি আমাকে একটা পরামর্শ দেয় যে আপা আমি তো 14 বছর বাহিরে থেকে আসি, আপনি যদি বাইরে চলে যান তাহলে হয়তো আপনি আপনার বাচ্চাদের জন্য কিছু করতে পারবেন। ওর চোখে মুখে একদম মানে দিশে হারা অবস্থা, কি করব তখন সংসারে কেউ যে একটা সাপোর্ট করবে গুরু, ওই লোকটাও নাই আমাদের সংসারে। তো বাসায় আপুরে জানাই ব্যাপারটা, আমি বাইরে যাব। ওরা এই প্রথমে একটু দ্বিমত করে, তারপরে ওরা রাজি হয়। পুরান পাসপোর্ট করি, পাসপোর্ট করার পরে মহিলাই সবকিছু করে দেয়। পাসপোর্ট করার পরে গুরু আমি আমাকে উনি বলে যে আমাকে উনি বলে গুরু যে যে উনি আমাকে বাইরে পাঠাবে। তো বাইরে
বলো, এটাও কি আর অন্য কোন অন্য কোন কিছুর ইঙ্গিত?
জি গুরু।
কিরকম
গুরু? আমি আমি বাইরে যাই, ওইখানেও গুরু আমি অনেক অনেক কিছুর মোকাবেলা করি। অনেক
কোন দেশে
গুরু? দুবাইতে।
বলো
গুরু, উনি নিজেই পাসপোর্ট করে, উনি আমাকে বলে যে ওনার ওইখানে বোন আছে, ওনার বোন জামাই আছে, তো ওনাদেরই একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে উনি ওনার বোন জামাই জব নিয়ে দিবে। আর সব খরচ ওনারাই দিবে, মানে থাকা খাওয়া সব খরচ ওনারাই দিবে। তো আমি কোন রকম আপুর নিজের কিছু জমানো টাকা ছিল, আপুর কাছ থেকে কিছু নিয়ে, মার কাছ থেকে কিছু নিয়ে এভাবে আমি ওনাকে টাকাটা দিই। দিয়ে গুরু উনি আমাকে প্রথমে একটা যে ভিসা পাঠায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো ওইটা পাঠানোর পরে গুরু ওইটা এক সপ্তাহ পরে উনি বলে যে এই ওনার টাকাটা কিন্তু আমি ওনাকে পেড করে দিই গুরু। এরপরে উনি আমাকে বলে যে এই যে ভিসাটা উনি আমাকে পাঠাইছে এই ভিসাটাতে যাওয়া যাবে না, এই ভিসাটা নাকি কি জানে বলে যে ওই ভিসাটাতে যে গুরু ওই যে যারা ভিসা বের করে ওদেরকে যেন কি বলে যে উনি নাকি ওই দেশে অ্যাক্সিডেন্ট হয়ে করছে, তো ওনার কাছে সব কাগজপত্র উনি না গেলে এগুলো উঠাইতে পারবে না, এমন করে সে আমাকে বুঝায়। তো গুরু আমি তো এত কিছু জানি না, আমি ওনাকে আবার খুব বিলিভ করি, কারণ ওনাকে আমি সবসময় বিলিভ করি যে উনি আমাকে সবসময় সাপোর্ট করতো, আমার বাচ্চাকে দেখাশোনা করতো, আমাকে কোনো কোনো দিন যদি সমস্যা পড়তাম আমাকে 2-4-500 টাকা দিয়ে হেল্প করতো এরকম। তো আমি যাই গুরু, আমাকে এরকম গুরু 8 তারিখে আমাকে সে 8 তারিখে না 6 তারিখে সে আমাকে আরেকটা ভিসা দেয়। একটা ভিসা সেটা হচ্ছে আপনার ওই দেশের একটা ভিসা দেয় যে ওইখানে যাওয়ার পরে সে আমার সবকিছু করে দিবে, আমার পাসপোর্ট সবকিছু করে দিবে, থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু করে দিবে। তো আমার 8 তারিখে সকালবেলা এরকম আমার ফ্লাইট থাকে, আমি বাসার থেকে বলে
তোমরা যেটা বলছো ট্রাভেল এজেন্সিটা দায়িত্বে যারা আছে তারা ভালো না, সঠিক না,
হ্যাঁ ওই লোকগুলা। তো গুরু আমি আমাকে উনি সবকিছু বুঝাই দেয় হচ্ছে 7 তারিখ সকালবেলা, 6 তারিখে সে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় আরেকটা ভিসা। আরেকটা ভিসা পাঠানোর পরে তো আমি তার সাথে একটু বলি যে আপু এই ভিসাটার মধ্যে গুরু ওই ভিসাটার মধ্যে মানে লেখা হচ্ছে বেবি সিটার। তো আমি বলি যে এটা তো বেবি সিটার লেখা, বেবি সিটার কেন? তো উনি বলে এটা কোনো সমস্যা না, আপনি যান, আমার ভাই আমার আমার যে বোন জামাই আর আমার বোন ওরা আপনার সব ব্যবস্থা করবে। তারপর গুরু আমি টাকা তো দিয়েই দিছি, এখন আর কি করবো, এখন তো যেতেই হবে, যাব আমার একটু ভিতরে একটু ইয়ে। তো আমি চলে যাই গুরু। গুরু আমি চলে যাওয়ার পরে গুরু আমি যখন ওই দেশে যাই এয়ারপোর্টে, যখন আমি
নামি,
হ্যাঁ দুবাইতে, তো আমি যখন এয়ারপোর্টে নামি আমাকে একটা লোক রিসিভ করতে আসে, ওনার ছবিটা আমাকে দেশে থাকতেই উনি পাঠায় যে এই লোক আপনাকে রিসিভ করতে আসবে। তো আমাকে একটা লোক রিসিভ করতে আসে, আমি ওই উনি আইসা আমাকে মোবাইলে আমার ছবি ওনার কাছে পাঠানো হয়, ওই আপা আর কি পাঠায়। তো উনি আমাকে ছবিটা দেখে উনি আমাকে বলে যে আমার নাম বলে যে আপনি মিথি, তা আমি বলি হ্যাঁ, আমাকে জানাবা পাঠাইছে আপনি আমার সাথে চলেন। তা আমি ওনার সাথে যাই, ওর আগে উনি আমাকে বলে দিছে যে ওই লোক আসবে আপনি ওনার সাথে চলে যাবেন। তা আমি ওনার সাথে বের হই, এয়ারপোর্ট থেকে বের হই। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে ওরা আরো দুজন লোক আসে একটা গাড়ি নিয়ে। তো আমাকে ওই গাড়িতে আমি এই গাড়িতে উঠি, উঠার পরে ওরা আমাকে সাথে সাথেই ওরা আমাকে একটা ফোনে আমার আমার বাসার নাম্বারটা আমার ফোনটা আমার দিকে আগায় দিয়ে বলে যে বাসায় যোগাযোগ করেন, বলেন যে আপনি সহি সালামত পৌঁছায় গেছেন, ওরাই আমাকে বলতে বলে কথাটা। তা আমি ওদের ফোনটা রিসিভ করে ওদের যে অ্যাটিটিউড গুলো, ওরা যে চোখে চোখে আমাকে নিয়ে কিছু একটা বলতেছে, ওদের যে তাকানের ভঙ্গি, ওদেরকে আমার সঠিক মনে হয় না যে ওরা ভালো মানুষ এরকম লাগে না। তা আমি আপুকে ফোন দিই, আপুর নাম্বারে ফোন দিই, আপুরে বলি যে আপু আমি তো পৌঁছে গেছি। তা আপু আমার বলতেছে যে তুমি কি ঠিক আছো? তা আমি বলতেছি আপু আমি ঠিকই আছি, তবে তোমার আমি একটা কথা বলি তুমি শোনো। তা আপু বলতেছে কি? উনি আমার ভদ্রলোক আমার দিকে তাকাইছে যে আমি কি বলি। আমি বললাম যে আপু তুমি ঝর্ণাপার বাসায় এখনই যাবা, আর ঝর্ণাপারে বলবা যে আমার সাথে যেন তোমার যোগাযোগ বন্ধ না হয়, আমি যেন কন্টিনিউ তোমার সাথে যোগাযোগ করতে পারি। তা আপুর এই কথা বলাতে আপু একটু বুঝতে পারে যে হয়তো বা কোনো একটা সমস্যা তো হয়েছেই, নাহলে তো আমি এই কথা বলি না। তারপরে আপু ঝর্ণাপার বাসায় যায়, ওনাকে বলে যে একটা যোগাযোগের ব্যবস্থা করা দিতে। তো ততক্ষণে আমি ওইরা আমাকে গালি দিয়ে অনেকটা ঘুরায়, অনেকটা পথ ঘুরায়, অনেকটা পথ ঘুরানোর পরে একটা বাসায় নিয়ে যায়। তো ওই বাসায় যাওয়ার পরে গুরু বাসার যে একটা সিচুয়েশন এটা গুরু, আমি নামার পরে যখন রুমটা খোলে ওরা একটু মানে ভীত যে আমাকে নিয়ে নামতেছে, দেখতেছি ওরা এদিক সেদিক তাকাইতেছে, মানে এই যেন কি যেন একটা চুরি করতেছে এরকম। তাই গুরু দরজাটা খুলে যখন আমাকে ভিতরে নিয়ে যায়, আমি গুরু ভিতরে ঢুকে, রুমের কন্ডিশনটা খুব খারাপ গুরু, একদমই খারাপ, যে ওইটা যে কোনো ভালো মানুষের জায়গা না, এটা রুমের পরিস্থিতি দেখলেই বোঝা যায়। তা আমি রুমের ভিতরে ঢুকি, ওটাও খুব তড়িঘড়ি করে ঢুকে দরজাটা লাগায়। লাগানোর পরে গুরু আমি আমি গিয়ে রুমের একটা কোনায়, ফ্লোরের একটা কোনায় বসি। ওরা আমাকে বলতেছে আপনি ভয় পেতেছেন কেন? ভয় পেয়েন না, আপনি সহি সালামত পৌঁছায় গেছেন, এখন বাকি দায়িত্ব আমাদের। তা আমার বলে আপনার পাসপোর্টটা কই? আমার পাসপোর্টটা দিই, ওদের কাছে দিই, বলে যে এটা দিতে বলছে, এটাতে ভিসা লাগাইতে হবে, এটা দেন। তো পাসপোর্টটা ওরা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে গুরু আমি এর মধ্যে আমি আমার আপু ফোন দেয় আবার ওই লোকের নাম্বারে। তো ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি শুধু আপুরে হ্যালো বলে, আপু আমাকে বলতেছে তুমি কি ঠিক আছো, তুমি কি ভালো আছো? তা আমি আপুরে শুধু হ্যাঁ না উত্তর দিই, যে আপু কিছু যে বলবো বলতে পারি না। আমি আপু আমরা বলে তুমি ভালো আছো, ভালো জায়গায় গিয়ে উঠছো তো? তা আমি বলি না। আপু ওই একটা কথাতে আপু বুঝে না যে আমার পরিস্থিতি খুবই খারাপ। তা আপু ওই লোকের বলে কি ওই লোকের দিতে, ওই লোকের কাছে দেয়। দেওয়ার পরে ওই লোকেরা খুব রিকোয়েস্ট করে যে ভাইয়া আপনি আমার বোনের একটা যোগাযোগ ব্যবস্থা করার জন্য একটা একটা ব্যবস্থা করে দেন, আমাদের আমার তো ইন্টারনেটে ই করে দেন, নাহলে একটা অ্যাকাউন্ট খুলে দেন, ইমোতে যেন আমার বোনটা আমি দেখতে পারি, আমার বোনের জন্য আমি কথা বলতে পারি। তারপর গুরু ওরা ওইটুকু সময়ের মধ্যে ঝর্ণাপা আবার ফোন দেয়। ফোন দেওয়াতে ঝর্ণাপাকে ঝর্ণাপা ওইটু রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করার পরে ওরা আমাকে ওদের একটা সিম দেয়, সিম দিয়ে আমাকে একটা ইমো আইডি খুলে দেয়। খুলে দেওয়ার পরে আমি ওই ওই আইডিটা দিয়ে আপুর সাথে যোগাযোগ করি। কিন্তু গুরু আমার আমার যে সিমটা ওরা দেয়, এই সিমটা ওরা গুরু ওই যে আমার ফোনে যদি কোনো কল আসে ওই ওই ভাইয়ার
ক্লোন করা থাকে,
হ্যাঁ ওই ভাইয়ার ফোনেও ওই কলটা চলে যায়। আমার মোবাইলে কোনো মেসেজ আসলে ওই মেসেজটা সরাসরি ওই ভাইয়ার মোবাইলে
ডাইভার্ট করে রাখে,
হ্যাঁ উনি আমাকে আমার সিমটা এরকম কিছু একটা করে রাখে। তো আমি এটা বুঝতে পারি, এটা আমি বুঝতে পারি। তা আমি একটু ধারণা নিয়ে ওনাকে মানে একটা আন্দাজের উপর ওনাকে জিজ্ঞেস করি, আমি ভাইয়া আপনি কি আমার সিমটাকে ডেবিট করে রাখছেন? তো উনি একটু ভয় পেয়ে যায় আমার কথা শুনে, না মানে একটু ঘাবড়ায় যায়। ঘাবড়ায় যাওয়ার পরে উনি আমাকে বলে আমি করি নাই, এটা মনি ভাই করছে। তা আমি বলছি ভাইয়া কেন করছেন, এটা কি করা ঠিক হয়েছে? তো আপু আমার ফোনে ফোন দেয়, আপু আমাকে বলে যে বিথি জীবনে তো কম কিছু দেখো নাই বোন, এখন যেহেতু একটা বিপদে পড়েই গেছো সাহস হারাবা না, সবসময় সাহস রাখবা মনে, আর বাকিটা এখান থেকে ঝর্ণা ম্যাডাম যত যা করা লাগে সব আমি দেখতেছি। তো গুরু কুড়ি দিক থেকে জনাপারে খুব মানে খুব ভাবে প্রেশার করে যে আমার বোনকে আপনি আপনি পাঠাইছেন, আমার বোনকে আপনি কিভাবে ভিসা লাগাবেন, কিভাবে কাজের ব্যবস্থা করে দেবেন, আমার বোন এখানে কাজ করতে গেছে, আমার বোনকে এখানে কাজের জন্য আপনি আপনি ব্যবস্থা করে দেন। তো জনাপা ওনাদের সাথে যোগাযোগ করে, ওদের টাকা পয়সা নিয়ে একটা লেনদেন ওদের মধ্যে। তো ওদের লেনদেনের যে ব্যাপারটা ওইটা ওদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্বের সৃষ্টি হওয়ার পরে গুরু ওরা ওরা ওরাই আর কি ওরা আমার সাথে একটু খারাপ ব্যবহার করে, যে খারাপ ব্যবহার বলতে আমাকে একটু চোখরাঙা কথা বলে যে আপনি আপনি খুব বেশি চালাক, তাই না? ওই যে গুরু সবসময় সব খবরগুলো আপুকে দিতে থাকি যে কি অবস্থা, আমি কি অবস্থায় আছি, কখন কি ঘটতেছে। আর ওদের চোখে মুখে দিকে তাকাইলে গুরু আমি বলতে পারি যে ওরা কিছু একটা করতে চাচ্ছে বা কিছু একটা করবে। তো এই আমার সাথে ওরা একটু খারাপ ব্যবহার করে যে আপনি খুব বেশি বুঝেন না, আপনি জানেন আপনারা যে এদিকে এখানে বিক্রি করে দিচ্ছে। তখন গুরু আমি একটু ভয় পাই যে এই অচেনা অচেনা জায়গায় আসলে যদি এরকম কিছু একটা হয়,
বিক্রি করে দিয়েছে আপনাকে?
হ্যাঁ, ওরা আমাকে এটা বলে যে আপনি কি জানেন আপনাকে এখানে বিক্রি করে দিচ্ছে, আপনি এখানে কিসের কাজে আসছেন আপনি জানেন? আপনারে ওই দেশে গুরু বার থাকে মেয়েদের, তো গুরু ওই বারে কাজ করে মেয়েরা অশ্লীল কাজ করে এখানে। আমাকে বলে যে আপনাকে এই কাজের জন্য এখানে আনা হয়েছে, আপনি জানেন না? আমি বলছি যে আমাকে এই ধরনের কিছু বলা হয় নাই। আমি গুরু ওদের মুখোমুখি কথা বলতাম, কারণ আমার কথা বলতে হবে, আমি যদি চুপ থাকি গুরু আমি এখান থেকে বেরোতে পারবো না। তো গুরু এরকম ওরা সব ধরনের চেষ্টা করে গুরু আমাকে, শুধু আমাকে জোর করা ছাড়া সব ধরনের চেষ্টা করে যেন আমার মাইন্ডটা খারাপ হয়। ওই রুমের ভিতরে গুরু আরো দুজন মেয়ে নিয়ে আসে, ওই সব মেয়েরা ওইখানেই আমার সামনে ওপেন গুরু অশ্লীল কাজ কর্মকাণ্ড করে। গুরু এগুলো মনে করেন যে গুরু সবকিছু গুরু মানে আমাকে দেখানোর জন্য এগুলো করে। গুরু আমি নয় দিন ওই বাসার মধ্যে ওরা আমাকে আটকে রাখে, আমি বাইরের কিছুই দেখতে পাই না নয় দিন। এই নয় দিন গুরু না ঘুমাই না ঠিক মতো খাই, আমার ভিতরে একটা ভয় রীতিমতো যে কখন জানি কি হয় কখন জানি কি হয়। তারপর গুরু নয় দিন এই নয় দিন আমি কন্টিনিউ ওরা আবার আপুর সাথে যোগাযোগটা করতে বাধ্য, কারণ এদিকে আপু ঝর্ণা ম্যাডামকে আমাদের এলাকার মেম্বার সাহেবকে দিয়ে তারপরে এলাকার দুই চারজন মুরব্বী দিয়ে আমাদের ঝর্ণা ম্যাডামকে সবার সাথে ওনার যোগাযোগ,
ঝর্ণা পুরো প্রসেস সাথে ইনভলভ, ঝর্ণাকে ট্র্যাপ করার জন্য ওদের মধ্যে হয়তো ভয় ঢুকে গেছে যে ঝর্ণার ক্ষতি হয়ে যাবে, যে কারণে হয়তো ছাড়টা ওখানে তুমি পেয়েছো, নাহলে ওখানে ছাড় পাওয়ার কথা না
গুরু। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা সবসময় করছে গুরু। আমার সামনে ওই মেয়েরা ড্রিঙ্কস করতো,
তোমাকে এদিকে ইনভলভ করা যায় কিনা সেই চেষ্টাটা ওখানে করতো, আর এখানে যদি দেখতো যে না সেরকম কোন প্রেশার নাই তাহলে হয়তো আবার বলতো যে ঠিক আছে তোমাদের কাজ করে, এখানে যেহেতু প্রেশার আছে সেজন্য সামনের দিকে লাগাইনি। পরে কিভাবে,
পরে গুরু নয় দিন পরে আমি গুরু এখান থেকে আমি আপুর সাথে যোগাযোগ করি যে এখান থেকে বের হইতে হবে, জন্মাপারে বলো যেভাবে হোক আমাকে, এখন আমি আর থাকবো না, কাজের জন্য তো আসছি, টাকা পয়সা অনেকে দিছি, আমার টাকা পয়সা কিছু চাই না, আমি আর এখানে থাকবো না, এখানে থাকলে আমি কখনো ভালোভাবে।
ফাইনালি ফিরে আসলে কয়েকদিন পর?
ফাইনালি গুরু ওইখানে আমি চার মাস থাকি, চার মাস পরে এখান থেকে ফিরি। ওইখানে থেকে গুরু আমাকে ঝর্ণা ম্যাডামেরই এক পরিচিত এক মেয়ে ওইখান থেকে আমাকে এসে নিয়ে যায় ওদের কাছ থেকে, ওদের কাছ থেকে নিয়ে গুরু আমাকে গুরু ডেরা ডুবাই নামে একটা জায়গা আছে আমাকে ওইখানে রাখা হয় নয় দিন। তারপরে আমাকে যখন ঝর্ণা ম্যাডাম আরেকজন মেয়েকে পাঠায় আমাকে নেওয়ার জন্য, ওই মেয়ে আমাকে নিয়ে যায় হচ্ছে আজমান হামিদিয়াতে, ওইখানে নিয়ে যায়। তো গুরু আমি নয় দিন পরে বাইরের আলো দেখি, ওই মেয়ের সাথে ওই মেয়েদের বাসায় যাই, ওরা একটা ফ্যামিলি বাসার মধ্যে থাকে, ওইখানে গুরু ওরা ভালো কাজ করে না, তবে হ্যাঁ ওরা ফ্যামিলির সবাই মিলে থাকে, ওদের কাজের ধরনটা একটু ব্যতিক্রম। ওরা হচ্ছে গুরু ওইখানকার,
ফাইনালি তুমি ব্যাক করো,
ফাইনালি আমি ওইখান থেকে ব্যাক।
তোমার বাচ্চা কাচ্চা এখানেই ছিল?
এখানেই ছিল গুরু।
কত টাকা ক্ষতি হলো
গুরু? এখানে প্রায় ৩,৫০,০০০ আমি ওনাকে যাওয়ার সময় দিছি।
এই টাকা রিকভারি হয়েছে কোনো কিছু?
না, কিছুই হয় নাই গুরু। আর আসার জন্য ওনাকে আবারও আমার ৫০,০০০ দিতে হয়, প্লেন ভাড়া বাবদ সবকিছু। তারপরে গুরু আমি যখন এখানে চলে আসি, এখানে আসার পরে গুরু উনি আমাকে একটা দিনের জন্য শান্তি দেয় নাই। উনি প্রতিনিয়ত উনি বলতেছে যে আপনি ওখানে থাকতেন, ওইখানে আপনাকে এত ভালোভাবে রাখা হয়েছে, আপনার আপনার পিছনে আমার কত টাকা আমার ফোনে খরচ হয়েছে, আমার অমুক টাকা খরচ হয়েছে, তমুক টাকা খরচ, ভিসা লাগাইতে গিয়ে এত টাকা খরচ হয়েছে। তো সেই খরচের কথাগুলো সে উঠে আসে আমার কাছে টাকা দাবি করে, সবার কাছে অনেক আজে বাজে কথাও বইলা বেড়ায়। সে আমি না পারতে গুরু আমার বাবুটা স্কুলে যায়, গুরু আমার বাবুর স্কুলে গিয়ে সামনে থেকে নানান ধরনের কথা বলে। আমি না পারতে গিয়ে তারপরে আমি থানায় গিয়ে একটা চিঠি করি ওনার নামে। তো এখন এখন উনি অনেকটাই শান্ত, মানে একদমই কিছু বলে না। তো গুরু এখন আমার অবস্থা অনেক খারাপ, আমি গুরু আমার বাচ্চাদের নিয়ে আমি কি করব? আমি
থাকেন কোথায় এখন?
থাকি গুরু আমার বড় বোনের কাছে। যাওয়ার আগে গুরু মায়ের কাছে থাকতাম, সংসারে একটা খরচও দিতাম। গুরু আমি যখন এয়ারপোর্ট থেকে দেশে আসি, আপু তখন আমাকে বলে যে বাসায় যাবা, সোজা আমার ফ্ল্যাটে উঠা যাবা। আমার আমি যে ফ্ল্যাটটাতে থাকতাম মার সাথে, ওইখানে যাইতে না করে আপু, আপু আমার বাচ্চাটা, আমার বোনরা।
বড় বোন কি বিবাহিত?
হ্যাঁ, বড় বোনের একটা ছেলে আছে, এবার ভার্সিটিতে ভর্তি হবে।
তোমার কি কোনো ভুল ছিল জীবনে বিথি?
পুরো ভুল তো আমার ছিলই, প্রত্যেকটা সিদ্ধান্তই তো ভুল ছিল
মনে হয় এগুলো।
হ্যাঁ গুরু, কেন মনে হবে না, আমার প্রতিটা সিদ্ধান্তই ভুল ছিল গুরু। আমি তো এখন ভাবি, আমি
এটা কোনো কাজের কথা হলো যে বাসাতে গেলে আমাকে মারধর করতে পারে? একটা রাস্তার ছেলে যে তোমার বাড়িতে দারোয়ান হওয়ার যোগ্যতা রাখে না, তুমি না প্রায় বলতে ছিলে এটারে ওই নেশাখোর নোংরা ছেলেটাকে, যে তুই দারোয়ান দারোয়ানের মতো থাকবি, বান্দরের গলায় তুই মুক্তর হার চড়াতে গেলে। তোমরা মেয়েদের মধ্যে এই অবাক করা মায়াটা অপাত্রে কেন দান করো কত দেখি? তুমি বলে না, মেয়েদের মধ্যে বাই ডিফল্ট যেন এই এই কোয়ালিটিটা আছে। দাও এই মায়া ভালোবাসা, একদম মন প্রাণ উজাড় করে দাও, যে ডিজার্ভ করে তাকে দাও। একটা রাস্তা ছেলের জন্য কেন তোমার মধ্যে মমত্ববোধ কাজ করবে? ওকে মার্ডার করুক, জ্যান্ত পুঁতে ফেলুক, নাই আকাশে ঝুলায় রাখুক, হোয়াই শুড ইউ ওয়ারি ফর দ্যাট? কি যায় আসে তোমার এতে? যে দুইজন ছেলের কথা বললে, এমনও তো হতে পারে ওই ছেলের সাজানো ছিল ব্যাপারগুলো, তোমরা নিজেদেরকে একটু শো অফ করবো, আর এই ফাঁকে ওকে আমি একটু ভীত সন্ত্রস্ত করবো যে তুমি এই অবস্থায় বাড়ি যেতে যদি যাও তাহলে তোমার ভাই কিন্তু তোমার আর আস্ত রাখবে না, আমাকেও মার্ডার করবে, তোমাকেও মার্ডার করবে, বেটার চল আমরা এখন এখান থেকে পালিয়ে যাই। এটাও হতে পারে, ইজ অব ওয়েল প্ল্যান। বিয়ের মতো একটা নোংরা রাস্তার ছেলেকে বিয়ের মতো এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলে তোমার ফোকাসটা তখন কোথায়? মাঠের পর মাঠ, ফাঁকা মাঠ, পুকুরের দীঘল কালো জল, গ্রামের শান্ত মিষ্টি স্নিগ্ধ পরিবেশ। তোমার বোন ক্লাস টেনে পড়ুয়া মেয়ে, এত ছোট, এত কম বয়স, সেও বোঝে যে একজন নোংরার সাথে ঘর করা ঠিক হবে না, তাই নিজের গলাকে টিপে শেষ করে ফেলতেছে, কারণ বাইরের পৃথিবীর সাথে এত যুদ্ধ করা সম্ভব, ঘরের পৃথিবীর সাথে যুদ্ধ করবে কিভাবে যেখানে এরকম একজন নোংরা মানুষের অবস্থান? বাপ তুল্য সেই সন্তান, ইস তোমার বাপ হয়তো না ফেরার দেশ থেকে, কতবার যে মৃত্যু কয়েকবার, কত হাজারবার যে মরছে, সে যেই না সেই ছেলে যার উপর তোমাদের দায়িত্ব দিয়ে চলে গেছিল, বলে গেছিল বাবা দেখিস আমার সন্তানদেরকে, আর সে নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য বোনের স্বামীকে বেছে নেয়। বেটার বোনে বোনকে বোনকে জোর করে বাধ্য করে বিয়ে করতে, যাতে করে বিয়ে নামকে অস্তিত্ব বোনের নামে থাকবে, ওর শরীরটা আপন করে নিয়ে মনের মাধুরী মিশিয়ে তার সাথে সরঙ্গলীলা করবে রাত জেগে জেগে। ছি ছি ছি, কি এক নোংরামি! সেটা ক্লাস টেনে পড়ুক একটা মেয়ে মেনে নিতে পারলো না, আর মুহূর্তের আবেগের কারণে তুমি সিদ্ধান্ত নিয়ে নিলে, অসুবিধা নাই আমি রিস্ক নিব, নো প্রবলেম। ওয়াই সবার জীবন জীবন তোমার জীবন ঘোড়া লান্ডা, কে স্যাক্রিফাইস করতে বলছে তোমাকে এই মুহূর্তে? ভ্রূণ হত্যা পৃথিবীর মধ্যে জঘন্যতম কাজের একটা, এই ভ্রূণ হত্যাকে নিয়ে বহু সময় বহু কিছু বলবার চেষ্টা করেছি স্টুডিও থেকে। একটা মায়ের শরীরে যখন তার অস্তিত্ব প্রকাশ পায়, মায়ের শরীরে যখন একটা ভ্রূণ জানান দেয়, মা আমি আসতেছি পৃথিবীতে, আমার জন্য পৃথিবীটাকে আমার উপযোগী করে রাখো, তখন আপনি ন্যায়সঙ্গত কাজটাই করেছেন। কিন্তু আদতেই কি আপনার সেই লক্ষ্মী মেয়েটির, সুন্দরী মেয়েটির বাসযোগ্য পৃথিবীতে নিয়ে আসার মতো পরিস্থিতিকে আপনি দিয়েছেন? আপনার কাছে থেকে চড়ুই ভাতি খেলার মতো হয়ে গেছিল। মুহূর্তের দুর্বলতায় সিদ্ধান্ত তো নিচ্ছেন ঠিকই, কিন্তু সেই সিদ্ধান্ত নেবার জন্য যে সার্কামস্টেন্স দরকার, সেই ব্যবস্থা কি করেছেন? কখনোই করা হয়নি জিনিসগুলো। স্পষ্টতই বুঝতে পারি বিথি কোন অবস্থাতে তুমি সিদ্ধান্ত নিয়েছো দুবাই যাওয়ার জন্য। যখন চারিপাশ অন্ধকার অমনিশা দেখতেছ, তখন আর ভাববার সময় হয়নি, মনে হয়নি, মনে হয়েছে এবারই মনে হয় ভাগ্যটা খুলে যেতে পারে। জীবনে তো বহুত কিছু হারিয়েছি, এবার হারিয়ে যদি অনেক কিছু পাই, সেখানেও পড়লে আর এক ঘটনার সামনে। ভাগ্য ভালো, সুহালে বেঁচে ফিরেছ দেশে। এত আবেগ প্রবণ কেন তুমি? আজকের পর থেকে তোমার চোখ দিয়ে যেন পানি না বের হয়, আর তোমার দুর্বলতার কোনো সুযোগ যেন কেউ কোনোদিন না নিতে পারে। তোমার আবেগ তোমার শক্তিতে রূপান্তরিত করো, তোমার পুঁজিতে রূপান্তরিত করো। এই আবেগ তুলে রাখো সত্যি সত্যি তোমার সেই সন্তানের জন্য, তোমার ছেলে তোমার মেয়ের জন্য। এত সস্তা কেন ভাবতি তুমি নিজেকে? যাকে দেখলে স্নিগ্ধতায় চোখ ভরে যায়, এত সুন্দর করে স্রষ্টা পৃথিবীতে বানিয়ে পাঠিয়েছে তোমাকে, এত হালকা এত ঠুনকো বানিয়ে ফেলেছো কিভাবে নিজেকে? আমি জানি না, আমি আমি বড় আমি বড় আমি বড় অসহায় বোধ করতেছি, নিজেকে অনেক বেশি নপুংসুক মনে হচ্ছে, যে এত কিছুর পরেও তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই আমার কাছে। করজোড় করে আমি ল এনফোর্সমেন্ট এজেন্সিস, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারে যারা আছে, যারা কনসার্ন, তাদের কাছে বিনতি করে, করজোর করে অনুরোধ করতেছি যে বাইরের পৃথিবীর সাথে তাও এরা যুদ্ধ করে নিবে, এই বিথীরা ঘরের মধ্যে যখন এরকম হায়ানার উপস্থিতি ঘটবে, এদের সাথে ফাইট করবে কিভাবে একটু শিখায় দেন, একটু বুঝায় দেন, একটু হেল্প করেন। বহু মানুষের স্বপ্ন, বহু মানুষের কষ্ট, বহু মানুষ জীবন মৃতের মতো বেঁচে আছে এরকম নোংরা মানসিকতার কারণে। কি অস্বাভাবিক পরিস্থিতির ভেতর দিয়ে গেছো তুমি, রিয়েলি রিয়েলি আনফর্চুনেট, খুব 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 কষ্ট হচ্ছে এগুলো চিন্তা করে। কিভাবে সহ্য করেছো দিনের পর দিন? যে ভাইটারে পিতৃ সমচিন্তা করেছিলে, সেই ভাইটা তোমার সংসারে আগুন লাগানোর জন্য কিভাবে পাগল হয়ে গেছে? মানুষের এরকম দুমুখী চেহারা দেখে তোমার ভেতরটাই বা কি মনে করেছে? এ তো সেই ভাই যে তোমার সামান্য একটা ভুলের জন্য তোমার শরীরে এমন একটা জায়গা নেই যেখানে অত্যাচারের দাগ ফেলতে দ্বিধাবোধ করেছে। আবার এ তো সেই ভাই যে নিজের লালসা পরিপূর্ণ করার জন্য, হোমোসেক্সুয়াল বাসনা পূরণ করবার জন্য তার সেই বোনের স্বামীকে যেন পরিপূর্ণভাবে বোন না পেতে পারে, তার জন্য আবার তোমার গায়ে অহর্নিশ হাত তুলেছে। মানুষের এরকম দ্বৈত চরিত্র হয় কিভাবে? কিভাবে সহ্য করেছো তুমি দিনের পর দিন? জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ আর নাই বিধি, আল্লাহ দোহায় লাগে, দু দুটি সন্তান তোমার, চোখ দিয়ে আর পানি বের করো না, ভেতরটাকে এমন বেশি শক্ত করে ফেলো আর আবেগটাকে শক্তিতে রূপান্তরিত করো। এই আবেগ শুধু ডেডিকেট করো তোমার ছেলে আর মেয়ের জন্য। ওদেরকে তো পৃথিবী তো নিয়ে এসেছো ঠিকই, অবশ্যই সাধুবাদ জানাই, বাহবা দিই তোমার এই সাহসকে, বাট ওদের বাসযোগ্য করে তুলো। কেউ জানুক না জানুক, তোমার পুরো এই দুই ঘন্টার গল্পের এত বেশি ঘাত প্রতিঘাত, এত বেশি বাঘ, আমার সহ্যের সীমা আসলেই শেষ হয়ে গেছিল। আমি কোনো কথা মাঝে বলতে গিয়েও বলতে পারিনি, শুধুই মুখ দিয়ে খিস্তি বের হচ্ছিল। ন্যাশনাল চ্যানেল, তাই হয়তো বহু কষ্টে আমি খিস্তিগুলোকে আউড়ে নিয়েছি, কন্ট্রোল করে নিয়েছি। বোন আমার, এই দুই সন্তানের জন্য হলেও আর নতুন করে কোনো পরিস্থিতি সামনে দিয়ে কখনোই যেও না, আবেগ নির্ভর কোনো সিদ্ধান্তই কখনো নিও না। আবেগ অনেক মূল্যবান জিনিস,
শুধুই তোমার দুই সন্তানের জন্য তুলে রাখো। তোমার এই দুই ঘন্টার গল্পে সবচেয়ে বেশি আমার ভালো লাগার পার্ট যদি বলো, তোমার এই রাজপুত্র তুল্য, তোমার এই সন্তান, সারাদিন শাড়ির এই শোরুমে বসে থেকে তার দশটার সময় যখন ফিরে আসতে, আমি তো ভাবলাম যে এখানেই মনে হয় তোমাদের জীবনটা থিতীয় হয়ে যাক। তখন মা আর ছেলের মুখে মুখ রেখে যে গল্পগুজবগুলো হতো, মা জানো আমি এটা চেয়েছি পাইনি, মা জানো ওইটা আমাকে দিতে যে দেয়নি, কখনো হি করে হেসে উঠতে, কখনো কষ্ট পেতে। এই কষ্টের মাত্রা হয়তো অনেক সময় অনেক বেশি বেশি মনে হয়েছে যখন দেখেছ যে কেউ কারো খাবার উচ্ছিষ্টের মতো ফেলে দেয়, আর সেই উচ্ছিষ্ট ফেলে দেওয়া উচ্ছিষ্টকে দিকেই আরেকজন মায়ের তাকিয়ে থাকতে হয় একই বাড়ির মধ্যে। দিশ আমার সন্তানটার এই খাবারটা একটু দিতে পারতাম, কষ্টের চাইতে হাজার ভার মৃত্যুবরণ করা একটা মায়ের জন্য শ্রেয়, বিশ্বাস করো তুমি এটা? তোমার একটা শরীর, যে শরীরের সৌন্দর্যের বর্ণনা আমি আর মেঘলা বর্ণনা করতে গিয়ে শব্দ খুঁজে পাচ্ছি না, এই শরীরটাকে বেরহম ভাবে যে যেমন করে পিটিয়েছে, এক বান না, দু বান না, দশ বান না, পঞ্চাশ বান, গুনে শেষ করা যাবে না। স্বামীর রূপী সেই পিসাজ বা তোমার ভাই, যে যার মতো করে ইচ্ছা মতো তোমার শরীরের সাথে এরকম বেরহম অ্যাটিটিউড করেছে, কিন্তু এগুলোও তোমাকে স্পর্শ করতে পারে না, কষ্টের মাত্রা এত বেশি তীব্র করতে পারে না, যতক্ষণে তীব্র করে একটা মায়ের জন্য, যখন মা চোখের সামনে দেখে কতখানি অবহেলায় কতখানি ঘৃণার সাথে বড় হচ্ছে তার সন্তান, যেখানে একই মায়ের পেটের বোন অথবা ভাই তারা হয়তো আরো একটু বেটার ভাবে, অনেক বেটার ভাবে একই ঘরের মধ্যে মানুষ হচ্ছে, এই বৈষম্য যখন কাছ থেকে দেখে। এসব দেখে তখন আমি এতেশাম সত্যি আমার কাছে অনেক বেশি অসহায় এবং নপুংসুক মনে হয় নিজেকে, কিছু করতে পারতেছি না তাই, আর যারা করতে পারে তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি, বাংলাদেশের বড় বড় দপ্তরে যারা আছে তাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা প্লিজ সাহায্য করুন, ঘরের মধ্যে যদি এরকম বিভীষিকাময় সিচুয়েশন হয়, 14 বছরের একটা মেয়ে, 20 বছরের একটা মেয়ে, 18 বছরের একটা মেয়ে, হাউ কুড দে সার্ভাইভ, আপনারা পথ দেখিয়ে দিন। কিছু ফোন কল নেই মেঘলা, আমার কাছে তো সমাধান নাই, আমার কাছে তো ওভারনাইট সলিউশন দেওয়ার মতো কিছু নাই, বাট আমি বিশ্বাস করি যে দ্য মিলিয়ন অফ লিসেনার্স যারা আমাদেরকে শুনছে তাদের হয়তো কোনো সমাধান থাকতে পারে, তারা হয়তো কোনো না কোনো ভাবে আমার এই বন্ধুর পাশে আসতে পারে। সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু।
জি
কেমন আছেন? আমি গাইবান্ধা থেকে রাশেদুল বলছিলাম, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী।
ফোনটা ড্রপ করেছে। এনিওয়ে আমি শুনতে চাইবো অ্যাকচুয়ালি সেই মানুষগুলো কি যারা বিথির ঘটনার সাথে ফুললি অ্যালাইন এবং কোনো না কোনো ভাবে যদি কোনো ওয়ে ফরওয়ার্ড দিতে পারে যেটাতে বিথির জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহজতর হবে। বিথি, বড় সন্তানের নাম কি?
স্মাইল।
স্মাইল, স্মাইলের বয়স 10 বছর আর মেয়ে
চাহাত,
ওর বয়স
4 বছর।
এই দুজনকে নিয়ে সার্ভাইভ করতে পারে এরকম একটি ওয়ে ফরওয়ার্ড যদি আমি পাই। আসসালামু আলাইকুম। আপনি শুনতে পাচ্ছেন? ফোন
ড্রপ করেছে, আর একটা ফোনে যাচ্ছি আমরা। ফোন কল।
আসসালামু আলাইকুম।
গুরু আমি আপনাদের এক পুরানো অতিথি।
জি
আমি 2004 থেকে আপনাদের অনুষ্ঠান শুনে আসছি, কিন্তু কর্মসময় আমি আপনার ফোন দিয়েছি কিন্তু চান্স পাই নাই, সুযোগ পাই নাই যে গুরুর সাথে মেঘলাবুর সাথে কথা বলবো, চান্স পাই নাই।
জি আমরা আসলে শুধু এখন সেই ধরনের ফোনগুলো এন্টারটেইন করতেছি যেখানে বিথি রিলেটেড কোনো তথ্য থাকবে, এবং যদি এরকম তথ্য কেউ টেক্সট দিয়েও দিতে চায় মেঘলা, সেটাও আমরা বিথির সাথে কমিউনিকেট করিয়ে দিব। কারণ জি সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম,
আরেকটা কলে যাচ্ছি।
হ্যালো সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যালো,
হ্যালো,
জি আসসালামু আলাইকুম,
হ্যালো,
জি জি আজকের আমাদের প্রবলেম আর কি, অনেক ফোন একসাথে হলে যা হয়। হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, গুরু কেমন আছেন?
জি ভালো আছি। আমাদের আজকের অতিথি বন্ধু বিথি, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
জি গুরু, আমি অনেকদিন থেকে চেষ্টা করতেছি আপনার সঙ্গে কথা বলবো, এজন্য।
জি থ্যাংক ইউ, বাট আমরা এখন শুধুমাত্র বিথি রিলেটেড ফোন কল গুলো অ্যাটেন্ড করছি, বেটার আমরা কোনো লিসেনার সাহেব আপনার সাথে কথা বলার সুযোগ যদি পাই। নেক্সট ফোন কল, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
গুরু আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আব্দুর রহিম।
রহিম বিথির প্রসঙ্গে যদি কিছু বলার থাকে আপনার।
আসলে না আপনাদের অতিথিকে আজকে কি বলবো, ওনার গল্প শুনতে শুনতে চোখের পানি রাখতে পারলাম না। জাস্ট উনি অনেক দুঃখের সাথে অনেক যুদ্ধ করেছেন, কিন্তু ওনাকে বাঁচতে হবে ওনার এই দুই সন্তানের জন্য। ওনাকে অনেক ধৈর্য ধরতে ওনার দুই ছেলে আর মেয়েদের জন্য, কিন্তু উনি অনেক কষ্ট করছেন, অনেক মার খেয়েছেন। শুনলাম আপনাদের এই গল্পটা, দুটা ঘন্টা ধরে সময় কাটাইলাম।
থ্যাংক ইউ রহিম, থ্যাংকস ফর ইওর মেন্টাল সাপোর্ট, থ্যাংক ইউ। এবং আমরা বিভিন্ন রকমের ফোন কল সাথে সাথে টেক্সট আমরা সবকিছু অ্যাকসেপ্ট করব, যেখানে আমাদের হাতে তো সাথে তো সরাসরি কোনো ওয়ে ফরওয়ার্ড নাই, যদি কোনো ওয়ে ফরওয়ার্ড কেউ দিতে পারে যেটার মাধ্যমে এই দুই সন্তানকে নিয়ে বিথি সার্ভাইভ করতে পারে। নেক্সট ফোন কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।
অনেক খুশি, আশা করি আপনার ভালো আছেন, অনুষ্ঠানটা আপনার উপস্থাপনা খুব ভালো লাগে। এবং অনেক মানুষের যে দুঃখ হতাশা এবং মানে অনেক মানে সাফল্য অনুষ্ঠান তুলে ধরেন, এই জন্য এই অনুষ্ঠানের জন্য আমরা কিন্তু মানে খুব কৃতজ্ঞতা নাই। তো আজকে অতিথি যে বিথি আপু যে অনেক দুঃখের সাথে মানে দুঃখ বইয়া করেছে, যুদ্ধ করেছে জীবনের সাথে।
জি হ্যালো,
কলটা ড্রপ।
ওকে নেক্সট ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথেকে বলছেন? জি
হ্যালো,
জি শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথেকে বলছেন?
মোহন নাইমউদ্দিন নাম।
নাইম আমাদের আজকের অতিথি বন্ধু বিথি, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
কষ্টটা খুব দুঃখের ব্যাপার, কি করলে
সে কথা বলল, সেটা সেই মানসিক সংযোগটা যেটা সে বলবার চেষ্টা করছিল যে তার সন্তানের জন্য, মানে সে বিদেশে থাকে, ছুটিতে আসছে, তাই তো বললো যতটুকু বুঝলাম। তার দুই সন্তানের জন্য লাইনটা যদিও ড্রপ করলো, তার দুই সন্তানের জন্য মাসিক কিছু টাকা দেওয়ার চিন্তা ভাবনা তার আছে। সো এরকম ভাবে যারা যেকোনো ভাবে যেকোনো প্ল্যাটফর্ম থেকে যদি কন্ট্রিবিউট করতে চায়, স্পেশালি আমরা আসলে তাকিয়ে আছি ওকে কোথাও প্রোভাইড করা যায় কিনা, বেতির উপযোগী একটা জবের ব্যবস্থা করা যায় কিনা। কারণ আমিও একটা বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট কোম্পানিতে আমি জব করি, যেটা অ্যাফিলিয়েট বিশ্বের বিভিন্ন দেশে। সো সেখানে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে একজন সেলস পার্সন বা সেলস এক্সিকিউটিভ হিসেবে তাকে তার যোগ্যতার কারণেই সে সুযোগ পাওয়ার উচিত। আমার তাকে দেখে তার লুক তার কথাবার্তা শুনে তাই মনে হয়েছে। সো এ ধরনের কোনো কাজের সাথে যদি তাকে ইনভলভ করানো যেত তাহলে হয়তো সে তার নিজের খরচ নিজের জীবন নিজে নির্বাহ করতে পারত তার স্মাইল এবং চাহাতকে নিয়ে, তাই তো বিথি? এটা হলেই তো বেটার হয়, রাইট?
হ্যাঁ গুরু, এটা হলেই।
তবে একটু লিমিটেশন আছে এডুকেশন বা এইসব ব্যাপারে, যেহেতু এটা করার সুযোগ তো সে অর্থে সে পায়নি। বাট অ্যাডভান্টেজ হচ্ছে জীবন তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আর ট্রুলি একটা স্মার্ট উইমেন বলতে যা বোঝায় সে আমার সামনে বসা। আমিও বলতেছি যে আমি নিজেও যেহেতু একটু একজন কর্পোরেট এক্সিকিউটিভ হিসেবে জব করি, সো আমার অভিজ্ঞতা বলে আমিও বলছি যে নিঃসন্দেহে সে একটি কোম্পানিতে ভালোভাবে জব করার মতো ইখতিয়ার রাখে, স্পেশালি বিং এ সেলস পার্সন। সো আমরা আরো ফোন কল নিচ্ছি
বাট আমাদের একজন ফেসবুকে আমাদেরকে টেক্সট করছেন, নাম আমিন ফ্রম ইউএসএ। উনি কথা বলতে চান এবং বলেছেন যে উনি হেল্প করতে চান। সো ওনার কাছে আমরা ফোন নাম্বারটি চেয়েছি, উনি নাম্বার পাঠিয়েছেন, সো আমরা এখন কানেক্ট করতে চেষ্টা
করছি।
এরকম আর অনেক অনেকে বন্ধুই আছেন যারা হেল্প করতে চাচ্ছেন, সো যারা নাম্বার দিচ্ছেন তাদেরকে আমরা অনেয়ার থেকে ফোন করব।
ওকে, বাট বিথি এখানে এখানে জীবন তো সবকিছু শিখিয়ে দিয়েছে, রাইট? এই ২৪ বছরে জীবনের এমন কোনো বাক নাই তুমি শেখনি। এটার পরে তুমি আমাদের ওয়েব পেজের ফেসবুক পেজ থেকে নাম্বার কমেন্টস সবই তুমি কিন্তু পাবে। সেখান থেকে তোমাকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে কোন নাম্বারগুলোকে তুমি ইউজ করবে, কার সাথে কমিউনিকেট করবে বা করবে না। আমি কি বুঝাতে পারতেছি? দিস ইজ ফুললি ইয়োর রেসপন্সিবিলিটি যে বুঝে কমিউনিকেট করা অথবা না করা। একবার ঝামেলার বেড়া জলে পড়ে কিন্তু সুদূর দুবাই পর্যন্ত ঘুরে এসেছ, আমি কি ক্লিয়ার করতে পারছি কিনা? সব ভালোর মধ্যে মন্দও কিন্তু থাকে। সো ফেসবুকের যে কমেন্টস বা ইনফরমেশন দেয়া হচ্ছে বা যারা যোগাযোগ করতেছে, এটা কি তুমি তোমার রেসপন্সিবিলিটি নিয়েই কিন্তু তোমাকে যোগাযোগ করতে হবে। তোমার বড় বোন আছেন, তোমার গার্জিয়ানের জায়গাতে যারা আছেন তাদের মাধ্যমে তুমিকে কমিউনিকেট করতে হবে। যদি মনে হয় যে না এখানে আমি ধরেই নিলাম যে সবাই ভালো ইন্টেনশন থেকে যোগাযোগ করছে, তাহলে সেই সুযোগটা তুমি কেন নিবে না? অবশ্যই নিবে, ঠিক আছে? বাট যদি মনে হয় যে না এই সুযোগটা নেওয়াটা আমার জন্য সঠিক হবে না, তাহলে নিবে না। এই রেসপন্সিবিলিটি ফুললি কিন্তু তোমার, কারণ আমি নিজেও জানি না কে আমাদের সাথে যোগাযোগ করছে বা করছে না। আমি কি পরিষ্কার করতে পারছি পুরো ব্যাপারটা? সেখানে যেন আবেগ নির্ভর কোন সিদ্ধান্ত না থাকে, কারণ জীবন নিয়ে আর এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই, ঠিক না বেটি? আমরা এখন যোগাযোগ করার চেষ্টা করতেছি সুদূর ইউনাইটেড স্টেট থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন আমিন।
উনাকে আমরা পাচ্ছি না, আমরা আরেকজন বন্ধুকে কানেক্ট করেছি যার নাম হচ্ছে আনোয়ার। সো উনি লাইনে আছেন।
আনোয়ার, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
আমি ওনাকে জব দিতে চাচ্ছি।
আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি আপনার এই আগ্রহের কথা শুনে।
আমি জাস্ট জব করি আপনার স্কোয়ার হাসপাতালে।
জি,
আপনার পান্তপথ এটা সবাই অল বিশ্বের সব জায়গায় জানে।
জি জি, আমি নিজে এক মাস অ্যাডমিট ছিলাম আপনাদের হসপিটালে।
আমি এখন যা ওনাকে প্রথমে যেই আমি শুনছি এফএমে যা শুনছি, এটা আমার কাছে অনেক কষ্ট লাগছে। যা ওনার পাশে আমি দাঁড়াতে চাচ্ছি, দাঁড়াতে চাচ্ছি বিদায়। কারণ আমি ছোট আগে ছোট একটা চাকরি দেবো, উনি অনেক শিক্ষিত, ইংলিশও অনেক জব করতে পারবে, ঠিক আছে? প্রথমে আমি প্রথমে একটা ছোট একটা চাকরি দেবো, চাকরি দেবো পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে একটা আমি চাকরি দিতে চাচ্ছি ওনাকে, ঠিক আছে? আমি জাস্ট ওইখানে আমি আমাদের টেস্কর কোম্পানি যাকে আপনি চিনবেন, এজিস কোম্পানি, ঠিক আছে? এটা ভালো আর বিশ্বের সব জায়গায় জানে। আমি তার পপুলার কোম্পানিতে জব করি। আমি প্রথমে ছোট একটা জবের চাকরি দিতে চাচ্ছি, তারপর যখন আপনার ছয় মাস সাত মাস হয়ে যাবে তখন আমি ওনাকে বড় হাতে চাকরি দিতে পারবো। আর যদি আপনার সাথে কারেন্টলি আমার সাথে দেখা করতে চান অথবা কিছু বলতে চান।
জি আনোয়ার সাহেব, হ্যালো,
এখন আপনি কি বলেন? আপনি গুরু বলেন।
জি জি, আমার বলার কিছুই নাই, কারণ
আমি আর একটা কথা বলি।
জি প্লিজ।
ওই চাকরির পাশাপাশি আমি আরো একটা টিউশন টিউশন করতে হেল্প করতে পারবো আমরা।
জি জি,
আমার বড় আমার হ্যাঁ জি আমার জাস একটা ভাইকে আমি চাকরি মনে করেন আপনার চাকরির পাশাপাশি জাস তারপর আমার দুটো বাচ্চা আছে, ঠিক আছে?
জি
আমি আনোয়ার বলতে।
জি আনোয়ার সাহেব,
আমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলেন।
জি প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম।
আমার বড় ভাইয়ের সাথে কথা বলেন, আমি আনোয়ার বলতে একটু কথা বলেন।
জি আনোয়ার সাহেব, আসসালামু আলাইকুম।
হ্যালো গুরু, আদাব।
আসসালামু আলাইকুম। জি আদাব
গুরু, আমি জয় বলছিলাম।
জি জি জয় আদাব, বলুন প্লিজ।
গুরু আমি আপনার প্রোগ্রামটা সবসময় শুনি, কিন্তু এরকম প্রোগ্রাম আসলে আমি কখনো এক্সপেক্ট করি নাই বা শুনি নাই,
অসম্ভব কষ্টের আসলে। জি প্লিজ।
হ্যাঁ তো মানে আজকে এরকম হলো, মানে তোমার ভাইয়া হচ্ছে মানে পুবলা মেডিকেল হসপিটালে মানে একটা জব করে, ঠিক আছে? তো আমি ভাইয়ারে বললাম, আমরা সবাই শুনছি, তো ভাইয়া বললো যে আমি একটা দিতে পারবো, যদি আপনি পারবেন, যদি পারেন তাহলে বলেন, আমি গুরুর সাথে কন্ট্যাক্ট করবো। হ্যাঁ পারবো। তারপর আমি মিস করছি, তো গুরু ভাইয়া বলতেছে যে প্রথম অবস্থায় আপুর মানে আপুকে একটা জব দিবে, ঠিক আছে? জব দেওয়ার পরে তো আস্তে আস্তে মানে আপুকে একটু ভাইয়া মানে গুরু একটু কষ্ট তো করতে হবে,
ভাইয়া
ভালো একটা জব দেবে, তারপরে আস্তে আস্তে আপুকে একটা ভালো পজিশন নিয়ে যাবে যদি আপু রাজি থাকে। আমরা যথাসাধ্য ভাবে আপুর সাথে একটু চেষ্টা করবো আমরা, আর আমরা আমার ভাইয়া পারবে আমার মনে হচ্ছে। এখন বাকিটা আপুর ইচ্ছা, আপনার ইচ্ছা গুরু।
আমার আসলে ইচ্ছা না, আমি তো এতটুকুতে অনেক বেশি খুশি হই যখন রেসপন্স করে কেউ।
না 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 গুরু, একটা জিনিস হচ্ছে কি, আমি কখনো এরকম কোন লাইভ স্টোরি শুনিনি আপুর মতো, বিজ্ঞাপন কখনোই শুনিনি, মানে আমার নিজের কাছে আমি কান্না করে দিচ্ছি, জানেন না মানে এরকম মানে একটা লাইফ স্টেজে এরকম এতগুলো ধাপ সে এতটুকু বয়সে পার করেছে, এটা কখনো আমি কখনোই গল্প এরকম এক্সপেক্ট করিনি আর কি।
অফকোর্স এটা আমার আমার কাছে, আমিও বলছিলাম যে আমি এত ঘটনা নিয়ে কাজ করি, আমারও অবাক করার মতো মানে পরিস্থিতি নষ্ট হয়ে গেছিল, যার কত ঘটনা ঘটবে এতটুকু একটা মেয়ের জীবনে। সো জীবন ওকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, ও যদি কোনো কিছু করার সুযোগ পায় আমার বিশ্বাস যে সে মন প্রাণ ঢেলে দিয়ে সে কাজটা করবে তার সন্তানদেরকে বাঁচিয়ে রাখার জন্য।
জি গুরু, আমি আমি মানে আমার আমি আমার বাজনা বাজনির পাশে একটু দাঁড়াতে চাচ্ছি, যদি আপনার কোনো না থাকে আমি যথাযথ আমার জীবন দিয়ে গেলাম মানে আমার জীবন থাকতে গেলে চেষ্টা করবো।
জি সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে যে আমি কৃতজ্ঞ আপনার এই আবেগের জন্য, আপনার ইমোশনের জন্য, আমি আমি কৃতজ্ঞ আপনার চোখ থেকে গড়িয়ে পড়া এই পানির জন্য, যেখানে ঘরের মধ্যে বিভীষিকা হয়ে থাকে, ঘরের ভাই এরকম নোংরা চরিত্রের হয়, সেখানে দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই এমন একজন কারো কষ্টের কথা শুনে তার চোখের পানি আটকে রাখতে পারে না। সো দিস ইজ দ্য বিউটি অফ লাইফ, এটি হচ্ছে ভালোবাসার বাংলাদেশের খাসিয়ত, এটি হচ্ছে স্টুডিওর দারুণ একটা স্পিরিচুয়াল কানেক্টিভিটি।
আপু চাচ্ছি আমি আমার ভাগ্না ভাগ্নির কাছে কি আছে, আমি আমার ভাইয়া আমি 100% কনফিডেন্স দিব না, জানতো আমি 99% কনফিডেন্স যে আমার ভাইয়া পারবে, আমি আপনার পাশে দাঁড়াতে চাচ্ছি আপু। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কালকে থেকে আমি নিজে পার্সোনালি আমার ভাইয়ের সাথে আমি চেষ্টা করবো আপনার একটা জবের জন্য, হয়তো বা আপনাকে এই ভাইটা হয়তো বা বড় একটা চাপ দিতে পারবে না, বড় একটা জব দিতে পারবে না, বাট আমি চেষ্টা করবো আপু। হ্যালো,
কথা বলুন।
হ্যাঁ ভাইয়া, আপনার জন্য অনেক শ্রদ্ধা রইল, আর দোয়া করবেন আমার জন্য।
এটা হয়েছে কি জয়, যে সারা জীবন যে রিজেক্ট হয়ে আসছে, নেগলেক্ট পেয়ে আসছে মানুষের কাছে, হঠাৎ ভালোবাসা পেয়ে কথা বন্ধ হয়ে গেছে, যা হয়।
জি গুরু, আমি যদি আপু রাজি থাকে তাহলে আমি আমার এই নম্বরে কন্ট্যাক্ট করলে আমার ভাইয়া আছে, আমি আছি, আমি যোগাযোগ
করব। অফকোর্স এই নাম্বারগুলো সব আমরা পৌঁছে দিব, এবং বাকি সিদ্ধান্ত আপনার, এবং বাকি সিদ্ধান্ত অফকোর্স বিধির, আমরা শুধুই কানেক্ট করতে পারি, বাট আসলে জব আপনি দিচ্ছেন বা ও নিচ্ছে পুরো সিদ্ধান্তটা আপনাদের, বাট আমি কৃতজ্ঞ এই কারণে এত এই আমাদের আহ্বানে আমাদের পাশে আসবার জন্য। অনেক ভালো থাকবেন, আপনি জীবনটারে অনেক বড় করে
বাঁচাচ্ছেন। আর বিদ্যাপু ভালো থাকবেন।
জি,
যুদ্ধ করতে হবে বিদ্যাপু, যুদ্ধ করতে হবে। জীবনটা আসলে যুদ্ধ করার জন্য, কিন্তু আপনাকে বলার কোন ভাষা নেই, কারণ আপনি আপনার জীবনে অনেক কিছু দেখে ফেলছেন, আপনাকে বলার কোন ভাষা নেই আমার কাছে।
অনেকে
আসলে নাম্বার দিচ্ছেন, আমি সেগুলো নোট করছি,
প্রচুর নাম্বার,
অনেক নাম্বার, ফোন নাম্বার দিচ্ছেন, সেগুলো নোট করছি। এবং
লং ডিস্টেন্স কলের জন্য ওয়েট করতেছি, আমেরিকা থেকে একজন ফোন দিচ্ছেন, তিনি পাশে দাঁড়াতে চান বলছেন, তো আমরা তার ফোনের জন্য অপেক্ষা করি।
একটা ফোনে আছি।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইভাবে ফোনে তো উনি আসতে পারবে বলে মনে হয় না মেঘলা।
আমরা উনাকে,
তোমরা ফোনে ট্রাই করে কি পাচ্ছ না? বাকি যেসব নাম্বার গুলো আসছে সবই দিয়ে দিব। ইনফ্যাক্ট আমাদের দেওয়ারও প্রয়োজন নাই, আমাদের ফেসবুক আইডিতে গেলে সমস্ত কমিউনিকেশন তুমি পাবে। বাট একই কথা আবারও বলছি, কোন এক্সপেরিমেন্টের কিন্তু সুযোগ নাই। তোমার গার্জেন সবাইকে সাথে নিয়ে সিদ্ধান্ত নিও যে কোন হেল্পটা তুমি নিবে বা কোন হেল্পটা তুমি নিবে না, কারণ এটা ফিল্টারিং করার দায়িত্ব কিন্তু তোমারই দিন শেষে, রাইট? আমি এতে সামু কিন্তু ওই সময় থাকবো না, আর আমার জানবার কথাও না যে কে ভালো ইন্টেনশন নিয়ে তোমার পাশে আসছে আর কে ব্যাড ইন্টেনশন নিয়ে আসছে। আমি আশা করি ভালোবাসা বাংলাদেশের কানেকটিভিটি এত বেশি মজবুত যে ভালো ইন্টেনশন নিয়ে সবাই আসে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তারপরেও তুমি তোমার মতো করে ফিল্টার করে নিয়ে রেসপন্সিবিলিটি ফুললি ইয়ার্স, ক্লিয়ার?
আমি জাস্ট 4 সেকেন্ডের একটা বিরতি নিচ্ছি, জাস্ট 4 সেকেন্ড।
টাইম চেক, এখন সময় রাত 2।
আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসি মেঘলা।
ওকে, অনেক নাম্বার আছে, আমি যেগুলো টুকে ফেলেছি তো উনাকে আমি সেগুলো
নাম্বারগুলো দিবে, এবং আমি যেটা বলার সেটা তো বারবার বুধবার বলেছি, এবং বাকি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফেসবুক আইডি থেকেই তো বাকি ইনফরমেশন গুলো সে পাচ্ছে, এইটা একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা কোন ফোন কল ইউএস এর ফোনে আমরা যেতে, এখান থেকে তো রিং করে যাওয়া সম্ভব না, রাইট?
আরেকটা ফোন কল একটু ধরে দেখি যে,
হ্যাঁ, কারণ এখন উনি ঢুকতে পারবেন বলে আমার মনে হয় না।
ওকে, হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
মানে আপনি কি লাভ গুরু বলতেছেন?
জি,
অনুষ্ঠান শেষের দিক, তাই না?
অনুষ্ঠান শেষের দিকে আমরা আজকের যিনি গেস্ট ছিলেন বিথি, উনাকে নিয়ে কথা বলছি যে উনার জীবনের যদি কোন,
উনি কি আপনার পাশে আছে?
জি আপু, জি জি, আমরা স্টুডিওতে, কথা বলবেন আপনি?
হ্যাঁ, একটু কথা বলবো ওনার সাথে।
জি প্লিজ।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন?
এই তো ভাইয়া, আপনি ভালো আছেন?
আচ্ছা, আপনার বাসা কোথায়?
এটা কি প্রাসঙ্গিক, কে বলছেন আপনি?
আমি ঢাকাতেই থাকি।
অসুবিধা নাই, নেক্সট ফোন কলে যাই, সামাও চিনে বাইরেম কিছু কি।
নেক্সট ফোন কল।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওকে, অনেক বন্ধুই আছে আমাদেরকে টেক্সট করে যাচ্ছেন। সো বন্ধু যারা নাম্বার দিচ্ছেন তারা কিন্তু আমাদেরকে ফেসবুকে ইনবক্সে দিচ্ছেন, আর বন্ধু যারা কানেক্টেড হতে চান, যারা এরকম হেল্প করতে চান, নাম্বার দিতে চান, ফোন নাম্বার, সো তাদের জন্য আমাদের ফেসবুক আইজি লিঙ্কটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4 Dhaka FM।
ওকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে। আমি নামিনকে তো আমরা কানেক্ট করতে চেষ্টা করলাম, সেই ইউএসএ তে কোনোভাবেই কানেক্ট করতে পারছি না। এবং ওকে ওকে উনি আমাদেরকে জানিয়েছেন যে আই ক্যান হেল্প হার চিলড্রেন ফর দেয়ার স্টাডিজ, আই উইল কল ব্যাক অফ ইয়ার, নো প্রবলেম। ওকে আচ্ছা, অফ ইয়ার আসলে এই নাম্বারে আমাদেরকে ফোন করে উনি পাবেন না। ওকে
ওকে নো প্রবলেম, উইল কমিউনিকেট, নো প্রবলেম,
এক্স্যাক্টলি, আমরা কমিউনিকেট করব। আমিন, ওনার নাম আমিন।
আমিন, ধন্যবাদ, বিদেশ বিভুয়ে অনেক দূরে আছেন আপনি, আমাদের অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আমিন, এটি আসলে অনেক বেশি জরুরি, এরকম কিন্তু অনেক ঘটনা আমি দেশের জন্য ঘটতে দেখেছি। যারা দেশের জন্য কিছু না কিছু করতে চায়, অনেকে হয়তো বিচ্ছিন্নভাবে দুটি সন্তানের লেখাপড়া চালিয়ে নিচ্ছে, কোন গরিব একটি পরিবারকে প্রতি মাসে একটা মাসহারা দিচ্ছে, এভাবে কিন্তু অনেকে বহির্বিশ্ব থেকে বিভিন্ন পরিবারকে হেল্প করে, এরকম নজির কিন্তু হাজারো আছে দেশের প্রেক্ষাপটে। যদি এরকম একটা ঘটনা সূত্রপাত আজ থেকে আবার শুরু হয় যে স্মাইল আর চাহাত ছেলে মেয়ে এই দুই বাচ্চার পড়ালেখার পারপাসে একটা হেল্প যদি ওখান থেকে আপনি মান্থলি বেসিস এইভাবে বা আপনার প্ল্যানিং যেরকম আছে সেভাবে করতে পারেন, এই কৃতজ্ঞতা সত্যি রাখার আমাদের জায়গা থাকবে না। আপনার জন্য কি আর করতে পারি আমরা, এক টুকরো বাংলাদেশ, এক টুকরো ভালোবাসা, ভালোবাসার বাংলাদেশের ভেতর দিয়ে পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। আপনারা আমাদের প্রার্থনাতে, আমাদের ভালো লাগাতে, আমাদের শ্রদ্ধাতে সবসময় আপনি বেঁচে থাকুন। আমিন, আমরা নিঃসন্দেহে একটা গুড নিউজ পাব এই প্রত্যাশায় থাকলাম। আমিনকে উদ্দেশ্য করে অ্যাটলিস্ট থ্যাঙ্কস তুমি দিতে পারো বিথি, তোমার জীবনে বহু কষ্টের কারণ তোমার কাছের মানুষজনই, লাইক তোমার স্বামী দুই দফায়, তোমার ভাই, এই দূর 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 দেশের মানুষগুলোই হয়তো তোমার জন্য ভালো লাগার কারণ হয়ে আসতে পারে। স্রষ্টা তো পক্ষপাত দুষ্ট নন, তিনি হয়তো তোমার জন্য ভাগ্যের চাকাটাই একটু উল্টা করে সাজিয়েছেন যে তুমি কাছ থেকে ভালোবাসা পাবে না, যা পাবি সব দূর দিয়ে। স্বামিনের জন্য আমি অপেক্ষায় থাকলাম, এবং তোমার মতো করে তোমার যারা সিনিয়র আছে, বুজুর্গ আছে, তাদের মাধ্যমে নাম্বার দিয়ে দেবো আমরা, কমিউনিকেট করে বাকি ব্যাপারগুলো সেটল ডাউন করে ফেলো। শুধু গুড নিউজ যদি ঘটে প্লিজ আমাদেরকে সে জানিও।
এক্স্যাক্টলি, সৌদি আরব থেকে আহমেদ মেহেদি হাসান রাজু, উনিও নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার লিখে রাখছি,
ওকে নাম্বারগুলো দিয়ে দেওয়া হোক। ঠিক আছে, অনুষ্ঠান শেষ করছি মেঘলা। আমি এর জন্য চাচ্ছিলাম যে কত তাড়াতাড়ি অনুষ্ঠানটাকে শেষ করে আমি এই ধরনের কমিউনিকেশনে যেতে পারি, বাট ওর ঘটনারও এত অভাব নাই, এত বেশি যে কোনোভাবে ও শেষ করতেও পারছিল না। তারপরও দেখো প্রায় 40 মিনিট সময় কিন্তু পার করে এসেছি আমি, দেড়টায় অনুষ্ঠান শেষ হয়, এখন বাজে 2:10, মানে প্রায় 33 মিনিট সময় বেশি অতিক্রম করে এসেছি। সো কারণ তোমার ঘটনা শোনাটা যেমন ব্যাপার, এই ব্যাপারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেন বারবার হয়তো আমরা চাচ্ছিলাম যে শর্টকাট করতে, কিন্তু কিছু ঘটনা শর্টকাট হয় না আসলে। এনিওয়ে, আমরা নাম্বারগুলো হ্যান্ড ওভার করতেছি, তোমার মুরব্বীদেরকে নিয়ে তোমার মতো করে সিদ্ধান্ত নাও। এত কষ্টের পরে ভালো আছো যদি শুনি খুব ভালো লাগবে, বোন আমার, কষ্ট পাওয়ার কোটা তোমার ফুলফিল হয়ে গেছে, আর কত আবেগ নির্ভর কোনো সিদ্ধান্ত আর নিও না, জীবনটারে নিয়ে আর কোন এক্সপেরিমেন্ট করো না, আল্লাহর দোহায় লাগে। সাহস দেখিয়েছো সন্তানদেরকে পৃথিবীর মুখ দেখিয়ে, এমন কিছু আর করো না যাতে তাদের এই পৃথিবীতে তোমার মতো করে কষ্ট পেতে হয়, নিজেকে তাহলে আর কখনোই ক্ষমা করতে পারবে না। আমরা শেষ করছি তাহলে মেঘলা। এভাবে যখন শেষ হয় না, তখন নিজেকে আর অসহায়, নপুংসক যেসব ওয়ার্ডগুলো ব্যবহার করি, তখন এগুলো নিজেকে বলতে আপত্তি লাগে, তখন মনে হয় যে না, আমরা মনে হয় অনেকখানি সফল। সফল এই সেন্সে যে এই কষ্টের কথা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন চেনা অচেনা গলি দিয়ে হারিয়ে যাচ্ছে না, বরং প্রতিফলিত হয়ে আবার আমাদের কাছেই ফিরে আসছে, আপনাদের বিভিন্ন টেক্সট এবং ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের পাশে দাঁড়ানোর কথা, পাশে থাকবার কথা জানান দিচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে। এটি সত্যি অনেক বড় পাওয়া, অনেক অনেক বড় পাওয়া। ভালোবাসার বাংলাদেশের লিসেনার্স, এই কমিউনিটি দিনকে দিন বেড়ে চলেছে, আমাদের মধ্যে সম্পর্ক দিনকে দিন খুব রিচ হচ্ছে, এটি সত্যি শুনতে খুব ভালো লাগে। সবার জন্য অনেক অনেক দোয়া করি বন্ধু, যে কোনো কারো প্রয়োজনে আমরা একসাথে আছি। মানুষ যতই ঘৃণার কথা বলুক না কেন, আমরা শুধুই মানুষকে ভালোবাসার জন্য আছি, আমরা শুধুই মানুষকে ভালোবাসার কথা বলবো। পজিটিভিটির কথা বলবো, ভালো লাগার কথা বলবো। এভাবে একদিন ভালোবাসার সংস্কৃতি আমাদের তৈরি হবে। সবার জন্য আমার মন্ত্রের অন্তঃস্থল থেকে দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
এক্স্যাক্টলি বন্ধু, দারুণ একটা ভালো লাগে নিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করছি এবং চলে যেতে চাচ্ছি বাসায়। আর যাবার আগে আরো একবার বলে দিতে চাই আমাদের সেই নিয়মগুলো, যারা আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে তাদেরকে বলছি, অবশ্যই বন্ধু মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নম্বরটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4 ঢাকা FM, এবং যে দেখবেন যে যে পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 92,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর খুব খুব ভালো লাগছে বন্ধু আপনাদের রেসপন্স দেখে, আপনাদের কমেন্ট পড়ে, SMS পড়ে। এভাবেই থাকুন আমাদের সাথে, ভালোবাসায় মাতুন, অনেক অনেক ভালোবাসা, ভালো লাগা, টেক কেয়ার।